ছোটবেলা থেকে এখন অবধি গল্প জিনিসটা আমাকে ভীষণ রকম টানে, এবং সেই জায়গা থেকে যে ব্যাপারটা বলতে চাই, যত ধরনের গল্পই শুনি না কেন, মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা এই যে ভৌতিক ব্যাপার স্যাপারগুলো একটা অন্য রকমের, যদি বলি যে আবেগ বা একটা অন্যরকমের ভালোবাসা কাজ করে কিন্তু, রাইট? তো যারা আসলে আমরা এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো শুনতে ভালোবাসি বা এই ধরনের বা এই রিলেটেড ঘটনাগুলো শুনতে এনজয় করি, তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত জাগো এফএম 94.4 অ্যান্ড ভূত স্টুডিও, অ্যান্ড ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটারা। স্বাগত প্রত্যেককে যারা দেখছেন এই মুহূর্তে, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, ফরিদপুর, সিঙ্গাপুর, আপনি যেখানেই থাকেন না কেন, রাইট? অনেকে এখন যোগ করবেন ফরিদপুরের সঙ্গে সিঙ্গাপুরটা কেন অ্যাড করলাম, কারণ ওই যে খুবই সিম্পল, অনলাইনে আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। অ্যান্ড অলরেডি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে লাইভ স্ট্রিমিংটা কিন্তু শুরু হয়ে গেছে, সো লাইভ স্ট্রিমিংটা যেহেতু শুরু হয়ে গেছে, সো ওয়েলকাম প্রত্যেককে 94.4 জাগো এফএম, রাইট? এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্সগুলো আমরা প্রতি সপ্তাহে কিন্তু এখানে শুনে থাকি, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কখনো স্টুডেন্ট, কখনো চাকরিজীবী, ব্যবসায়ী, কখনো কখনো যেটা হয় যে একজন হাউসওয়াইফ এখানে চলে আসেন। সো মোট কথা যদি বলি যে আমাদের সময়টা দুর্দান্ত রকমের ভালো কাটে ভূত স্টুডিওতে প্রতি বৃহস্পতিবার রাতে। তো আশা করছি আজকের এপিসোডটা হবে অনেক বেশি স্পেশাল। সঙ্গে রয়েছি আমি আর যে অপূর্ব, এবং আশা করছি নেক্সট এপিসোডে আবারও আর যে উদয়কে আমরা ফিরে পাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনি থাকুন আমার সঙ্গে একদম ঠিক রাত 12টা পর্যন্ত। সাধারণত যেটা হয় যে 12টার একটু ক্রস হয়ে যায়, কারণ দিন শেষে ওই যেটা বললাম যে এই ধরনের গল্পগুলো বা ঘটনাগুলো আমাদের শুনতে ভালো লাগে, তো সেই জায়গা থেকে কখনো কখনো দু এক মিনিট একটু এদিক ওদিক হয়ে যায়, বাট ঠিক রাত 10টায় কিন্তু আমরা হাজির হয়ে গেছি। আপনি এই মুহূর্তে হয়তো বা বাড়ি ফিরছেন কিংবা বাসায় পৌঁছে গেছেন, ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি যেহেতু কালকে শুক্রবার, কাজের কোনো চাপ নাই, তো যাদের কালকে হলিডে, একটা পারফেক্ট যদি বলি যে থার্সডে নাইট আজকে আপনার কাটবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে যারা দেখছেন এই মুহূর্তে ভূত স্টুডিও। সঙ্গে রয়েছে আমি আজ অপূর্ব, এবং আশা করছি আজকের গল্পগুলো দুর্দান্ত রকম ভালো লাগবে। আর ওই যে পরের পর্ব, রাইট, এই পরের পর্বের যেই ব্যাপারটা, এটা শুরু থেকে একটু বারবার বলতে চাই, কারণ নেক্সট এপিসোডে কিন্তু আপনি কিংবা তুমি, তোমার সঙ্গে বা আপনার সঙ্গে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হয়ে যাবে। খুবই সিম্পলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং তোমার প্রফেশনটা লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। সো ঘরে কিংবা বাইরে যেখানে আপনি এই মুহূর্তে আছেন, আপনাকে যেটা বলবো, ফুল ভলিউমে কিন্তু আপনি আজকে ঘটনাগুলো এনজয় করবেন, আশা করছি দুর্দান্ত রকম ভালো লাগবে। সো প্রথম যিনি গেস্ট রয়েছেন তার সাথে আমরা পরিচিত হচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমি সোহেলা কুঞ্জি।
সোহেলা কুঞ্জি, সোহেল ভাই কোথেকে এসছেন?
আমি আসছি কিশোরগঞ্জ বাজিতপুর থেকে।
চমৎকার, এবং এই ব্যাপারটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে। বিভিন্ন আমাদের জায়গা থেকে কিন্তু রেজিস্ট্রেশন হয়, চিটাগং থেকে এবং কুমিল্লা থেকে, কুষ্টিয়া থেকে, বরিশাল থেকে, এবং সেই মানুষগুলোকে যখন ফোন করি আমরা, ওভার দ্য ফোন যখন তাকে বলা হয় যে ভাই আপনি কি আদৌ আসবেন, এবং ওই পাশ থেকে যখন, মানে যদি বলি যে কনফিডেন্সের সঙ্গে উত্তরটা দেয় যে জি ভাই আমি 100% আসব, তো এই ব্যাপারগুলো আমাদেরকে ভীষণ রকম অনুপ্রাণিত করে পরের একটা এপিসোড আরো দুর্দান্ত ভাবে করবার জন্য। সোহেল ভাই, প্রথম কোন ঘটনাটা আমরা শুনবো?
প্রথম ঘটনাটা অনেকদিন আগের, মিনিমাম 30 বছর হবে আর কি, তখন আমার বাবার সাথে ঘটনা। তাই আমার বাবা প্রায় সময় বাড়িতে, বেশিরভাগই সপ্তাহে, বেশিরভাগ সময় ইলিশ মাছ কিনতেন। ইলিশ মাছ এবং গরুর মাংস, এটা আমাদের ফ্যামিলিতে গড়ে কমন একটা আইটেম থাকত। সেরকমই তখন আমার নানা জীবিত, আমার নানুর বাড়ি, আমার বাড়ির আধা কিলোর কম আমার বাড়ি থেকে আমার নানুর বাড়ি দেখা যায়। তো আমাদের বাড়িতে একটা ভালো কিছু রান্না হলে আমার মা আমার নানার জন্য পাঠাতেন, নানার জন্য পাঠাতেন এবং ভালোভাবে ফাঁক করতেন, রান্না করতেন। তেমন ঠিক তেমনি একদিন সন্ধ্যার পরপর, মাগরিবের পর, আব্বা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলেন। ইলিশ মাছ আনার পর ওইটা রান্না কাটা কুটি করার পরে অনেকক্ষণ সময় লাগলো, তখন প্রায় আসার পরে পরে রান্না শেষ হইল। বিশেষ করে আম্মু একটু ইয়া করতো, ইলিশ মাছটা একটু ভাজা ভাজা করতো, ওটা আমার নানা দেওয়ার জন্য। নানা বৃদ্ধ ছিল, কিন্তু নানা আমার পাশে আর খালার বাড়ি আছে, কিন্তু আমার বাড়ির রান্নাটা পাঠাইলে নানা একটু খাইতো বেশি, মনে করতো আজকে আমাদের বাড়ি থেকে পাঠাবে, সেই আশা থাকত। টিকটক দ্রব ঠিক ওই দিন টিফিন বক্সে ভাত এবং ইলিশ মাছ ভাজি দেয়া আব্বার কাছে দিল যে ওটা আমার নানার জন্য নেওয়া যাওয়ার জন্য। আমার বাড়ির পিছন দিয়ে রেল লাইন, আমার বাড়ির পাশ থেকে প্রায় 200 গজ পিছনে রেল লাইন। তো এটা টিফিন বক্সে নেওয়ার পরে রেল লাইন পর্যন্ত গেছে পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, কিন্তু রেল লাইনের কাছে ঠিক রেল লাইনের সাথে একটা বড় একটা তাল গাছ আছে। এটা অনেকদিন আমি জন্মের পর থেকে দেখতেছি তাল গাছটা, আর ওই তাল গাছটা এমন একটা টাইপ যে ওই তাল গাছে সন্ধ্যার পরে একলা কেউ যাইতে এখন পর্যন্ত ভয় পা। যখন আব্বু ওই টিফিন বক্সটা নিয়ে আমার নানির বাড়ির দিকে যাইতেছে, আমার তাল গাছের সোজা দক্ষিণ দিকে দেখা যায় আমার নানির বাড়ি, তাল গাছটা পার হওয়ার পর একটা অস্বাভাবিক কিছু একটা ঘটনা বা লক্ষ্য করলো। মনে হয় টিফিন বক্সটা হয় কেউ হাতে টানতেছে, আর না হয় আব্বার জামা ধরে কেউ টানতেছে। এমন একটা আব্বা বললো যে আমার তখনই আমার একটু বারবার লাগতেছে কেউ হয়তো আমার পিছন দিয়ে টানতেছে। তো ওটা আব্বার আটকাইতে পারে নাই। ঠিক সামনে আরেকটা আমাদের দিকে মেরা গাছ বলে, এটা আবার অনেকে বেন্না গাছও বলে, ওই মেরা গাছটার কাছে যাওয়ার পরে পিছন দিয়ে জোর করার তীব্রতাটা আরেকটু বাইরে যায়, আরেকটু বাইরে যায়। আবার ডান হাতের টিফিন বক্সটা বাম হাতে নেই, আবার বাম হাত থেকে ডান হাতে নেই, ঠিক পিছনে যে টানা টানি ওইটা শেষ হচ্ছে না। যাইতেছে যাইতেছে যাওয়ার পর জ্বালানির পাশ দিয়ে যেতেছে, মনে হয় আবার কয়েকজনে মিলে টানতেছে, কিন্তু আবার তখনও খুব শক্তিশালী ছিল, মোটামুটি বেশ ভালো শক্তিশালী ছিল, আটকাইতে পারে নাই। আবার পিছনে থাকা হলো, তাকানোর পরে কিচ্ছু নাই, কিন্তু যখনই কোন নাড়া নাড়ি দেয় হাত দুই দিকে নাড়া দেয়, তখন মনে হয় কাঁটা কাঁটা কিছু একটা বাজে আর কি, মনে হয় কাঁটার সাথে আবার হাতটা লাগতেছে ও তার কাটার মতো। তখন আবার একটু ভয়ে ভয়ে আছে কোন রকম। এখানে আর ঠিক একটা পুকুর, একটা আমাদের এখানে পুকুর আর কি, রেললাইনের পাশে ওই পুকুরটার এখানে একটা তাল গাছ, ওটা আমাদের বিটা বলে, আর রেললাইনের সাথে আছে একটা মন গাছ। ওই জায়গাটা আসলে একটু ডেঞ্জারাস, এখন পর্যন্ত দিনের বেলাও মানুষ ওই মন গাছ এবং তাল গাছটা নাই, ওই বিটাটাতে মানুষ কম যা দিনের বেলা যায় না বলতে, যত খাদি থাকো ওই জায়গাটা যায় না, মন গাছটা সবাই এড়ায় চলে, ওই বিটাটা এড়ায় চলে। আব্বা যখন ওই মন গাছটা পার হইল, তখন পিছনদা আবার একজন পরিচিত কণ্ঠ, আব্বা বুঝতে পারছে না কে কণ্ঠটা, কিন্তু মনে হয় যে পরিচিত কেউ ডাকতেছে পিছনদা, এই ওই মাছটা দেয়া গেলি না, বা ওই হাতে খাবারটা আমার দেয়া গেলি না, তোর ভালো হবে না, এভাবে বলতেছে, দেয়া যা সময় আছে দেয়া যা। আব্বার এটা কর্ণপাত করে নাই, কিন্তু আব্বা মন গাছ পার হইয়া একটু সামনে আমার নানুর বাড়ি গেল। যাওয়ার পর আব্বা উপস্থিত থাকা অবস্থায় নানানে খাওয়া হইল। খাওয়ার পর অনেক রাত্রে আবার গল্প গুজব করতে করতে প্রায় 10:11 দিকে, আমাদের দিকে তো রাত 8 বাজলে অনেক হয়ে যায়, রেল লাইনটা খুবই নিরিবিলি জায়গা, খুবই নিরিবিলি, এখনো সেই সন্ধ্যা 7:00-8:00 মানে অনেক রাতের মতো, কিন্তু বাড়ির আশপাশে বাজার তো রাত 11:00-12:00 মতো সজাগ থাকে, আর তখন তো সন্ধ্যা 7:00-8:00 মানে অনেক রাত, এই টাইপের মনে হইত। তারপর আবার যখন খাওয়া দাওয়া শেষ করে ফিরে আসে বাড়িতে, টিফিন বক্সটা আবার হাতে আছে, তখন স্টিক যখন মন গাছটার কাছে আসলো, তখন আবার সাথে একটু দস্তাদস্তি শুরু হলো, মনে হয় আবার কেউ পিছন দিয়ে এমন ভাবে টানতেছে, যাওয়ার সময় যেভাবে টানছে ঠিক তার অনেক বহুগুণ বেশি টানা হেঁচড়া করতেছে, আবার মনে হয় পিছন দিয়ে কেউ জাবড়ায় ধরে রাখছে। তো আবার একটু টানা হেঁচড়া করতে করতে মন গাছটা পার হইলো, পার হওয়ার পরে আবার নেওয়া যাচ্ছে রেল লাইনের পাশে যে জুড়ি বলে এটা পানি, ওই পানিতে আবার সাথে কয়েকবার দস্তাদস্তি হলো, একবার পানির কাছে কাছে নিয়ে যায়। আব্বা আবার একটু ধাক্কা টাকা দেয়া, জোরালো ছিল আব্বু, তো শক্তিশালী ছিল, চলে আসার পর আবার টানা হেঁচড়া করে আবার পানির কাছে নিয়ে যা, এমন প্রায় ঘন্টা খানেক আব্বার সাথে খুব পাশাপাশি চললো, দস্তাদস্তি চললো। এগুলো দস্তাদস্তি করতে করতে মেরা গাছটা পার হইলো, আবার ঠিক তাল গাছের কাছে আসলো। তাল গাছের কাছে ঘুরায় আসার পরে মনে হয় যে তাল গাছের উপর থেকে মনে হয় পুরো তাল গাছের মাথাটাই মনে হয় আমার আবার উপর ডাইলা দিল, বেঙ্গা দিল। আবার তখন যথেষ্ট ভয় পাইতেছে এবং আব্বা মোটামুটি যতটুকু পারে সুরা কালাম জপছে, কিন্তু তীব্রতা তাদের টানা হেঁচার তীব্রতা কমে বাড়ে কমে বাড়ে। তারপর আমাদের তিন রাস্তার মোড় একটা আমাদের বুড়ো জমি বলে বুড়ো বন, ওইদিকে চলে গেছে একটা রেল লাইন দিকে, একটা আমাদের বাড়ির পাশে গেছে। তিন রাস্তার মোড়ে যখন গেল তো এটা তো আরো ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হলো। অনেকে আমাদের যে কাশ্যা বলে ওইখানে মনে হয় যে চতুর্পাশ থেকে আবার কিছু একটা আঘাত করার জন্য বা আক্রমণ করার জন্য আসতেছে। অনেক বিশাল হই হুল্লো শব্দ, এমন শব্দ বিকট শব্দ, কিন্তু আশেপাশে বাড়ি তো আমার কাছে, কিন্তু ওই এত শব্দের পরে শুধুমাত্র আব্বাই শুনতেছে যে বিকট শব্দগুলো, আর কেউ মনে হয় শুনতেছে না, কেউ আগায়ও আসে না। তাই একটু সামনে গেল, আমার বাড়ির পাশাপাশি গেল, যাওয়ার পর আব্বা দেখলো যে পুরা শরীর তার গাইমে গেছে। আব্বা যে চিল্লাইতেছে জোরে জোরে, যান প্রাণ দা নাকি চিল্লাইতেছে আব্বা বাড়িতে এসে বললো, কিন্তু আব্বার চিল্লানি কেউ শুনতেছে না, টোটালি শুনতেছে না। পরে আমার বাড়ি খুব কাছাকাছি গেল, যাওয়ার পরে আমার এক দাদির নাম ছিল রাজা, কাকার মা ডাকতাম সবাই, ওনার একটা আম গাছ ছিল একবার জমির লাগে লাগে অবস্থা নিচে, প্রচুর আম হইলে মানে মাটিতে লাগে যা। আব্বা এই গাছের গুড়ায় যাওয়ার পরেই এই যে বড় যে ডালটা রোডের উপর আসলো, পুরা ডালটা ভেঙে ফেলাইলো, ভেঙে পুরাটা আব্বার গায়ের উপর ছেড়ে দিল। আব্বা ওই ডালের নিচেই ডালটা ভাঙছে, সবাই শুনছে, এবং আব্বা চিল্লাচিল্লি আব্বা চিল্লাইতেছে যে আমার ইয়া করতেছে, কে আছে আসো আসো। ডালটা সত্যি সত্যি ভাঙা পাইছে, যারা বাড়ি থেকে বাইরে আইছে ডালটা সত্যি সত্যি ভাঙা, এবং এই ডালটা সবাই মিলা বাড়ির সবাই আসলো, পুরুষ মহিলা আইসা ডালটা সরাইলো, সরানোর পর আব্বা এটা নিচ থেকে উঠলো, ওইটা বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আব্বা মানে অ্যাবনর্মালের মতো হয়ে গেল, কিছু বলতে চাইতেছে বলতে পারতেছে না, বলতে চাইতেছে পারতেছে না, কথা শুধু বাইজ আসতেছে, কথা বাইজ আসতেছে। অনেকক্ষণ পর আবার আবার গুছল টুসল করানো হইল, ওই সরিষা হলুদের পানি গরম পানি দেওয়া গুছল টুসল করানোর পরে একটু স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হওয়ার পরে সারা রাতেই আব্বার প্রচণ্ড জ্বর, জ্বর প্রচুর জ্বর, এই ঘুমের ভিতরে জ্বরের ভিতরেই শুধু আবল তাবল কি হয়েছে, ওই যে অতীতের যত কিছু আছে সকল কিছু স্মরণ করতেছে, অতীতে যারা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করছেন ওনাদেরকে বলতেছে আমার কেন ডাকতেছো, আমার কেন ডাকতেছো, আব্বাবার ওই কোন সময় চাচা যারা চাচা ডাকতেছে অথবা আমার দাদা নাই দুনিয়াতে ওনারা ডাকতেছে, আমার দাদিরা ডাকতেছে, তোমরা এখানে কি করো, আমার আশেপাশে তোমরা কোথেকে আসলে। পরে দীর্ঘদিন আব্বা অনেক মানে জন্ডিসের মতো হয়ে গেছিল, অনেকদিন পরে আব্বা সুস্থ হয়েছে বিভিন্ন কবিরাজ দেখানোর পরে। এটা আমার এবং আমার বাড়ির পাশে জিনিসটা তখনকার সময় একটু আলোচিত ঘটনা ছিল, টোটালি একটু আলোচিত ঘটনা, এবং সকালবেলা সবাই আসছে দেখছি এই মোটা গাছ, একশো জন লোকে আমার টাইনা ভাঙতে পারবে না, নামাইতে পারবে না, কিন্তু গাছটা সম্পূর্ণ ভাঙ্গা এবং নিচে পড়া, সকলে এই জিনিসটা বিশ্বাস করছে, এই ডালটা কে ফালাবে ওর উপরে। আর আমাদের যে বাড়িটা এই বাড়িটাতে সবাই জানে আমাদের বাড়িতে একটা কানা ভূত আছে, ওই কানা পেতনি বলে আর কি পেতনি আছে, এখন পর্যন্ত এই কথাটা আমাদের বাড়িতে প্রচলিত এবং সবাই জানে, অনেকে আবার এখনো দেখেও ওই খানা ভূত। একসময় আমার এক দাদা ছিল, উনি নাকি পালতো, তারপর ওই যে রাজা কাকার মা বললাম উনিও পালতো ওই খানা ভূতটা। কি করতো ওর সাথে অনেকগুলো ওই আমরা দেখতাম না, উনি আবার অনেক মুরগি পালতো, ওই মুরগির খাবার দিলে ওই খানা যে পেতনি বলতো ওইটা আসতো, ওইটার আবার ওই দাদি চিনত, ওইটার লেগে আলাদা একটা খাবার দিত কন্টিনিউ হয় না। তারপর আমার আরেক দাদি ছিল, উনি মাঝে মধ্যে একটু কিছু ফিল করলেই অন্য কিছু অনেক সময় স্বপ্নে ওইদিক সেদিক থেকে উল্টাপাল্টা দেখলি আমার সামনে, এগুলো আবার আমিও করছি। দাদি কি করতো ওই ডিম বোনা আর গরম ভাত, আমাদের বাড়ির পিছনে একটা তাল গাছ, ওই তাল গাছের নিচে নিয়ে দেওয়া আসতাম, আমার বলতো ওইটা নিয়ে দেয়া, আর দেওয়ার সময় পিছনে তাকাবি না, এটা এখনো কন্টিনিউ ওই তাল গাছ তো আছে বাড়ির পাশে পাশে পিছনে যে তাল গাছটি, তাল গাছটা এখনো আছে। অনেকে আমার বাড়ির অনেকের চাচি বা মাঝে মধ্যে আমার আম্মাও এটা ইয়ে করে একটু কিছু মানত করে, ঠিক আছে, ওরা ঘরের বাড়ির ভিতরে বা আমাদের বিল্ডিং এর ছাদের উপরে খাওয়া খাওয়া যখন করে খাক টাক বেশি ডাকাটাকি করে তখন আম্মা বা আমার চাচির এই কাজটা করে মাঝে এক একদিন এক একটা ফ্যামিলি থেকে ওই তাল গাছের গুড়াই ওই কলা গাছের বলা আছে কলা গাছের পাতাই গরম ভাত আর ডিম বোনা করে না দেওয়া আসতে হয়। এখনো এটা এখনো আমার ফ্যামিলি কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ভিতরে এটা এখন আছে, ওই তাল গাছের গুড়া এটা দেয়া আসে, আগে আমি দেওয়া আসতাম আর বলতো যে পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না। আবার আমরা ওই পরদিন যা দেখতাম এটা খাইছি কিনা, একবারে পরিষ্কার করে খাওয়া পাইছি আমরা, একবারে কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না। এই ঘটনাটা আমার ফ্যামিলিতে আমার পরিবার আমার বাড়িতে এখনো বিদ্যমান, সবাই জানে,
ওকে, এবং এটা ছিল আপনার প্রথম ঘটনা?
জি।
অলরাইট, এবং সোহেল ভাইয়ের কাছ থেকে আমরা একটা তার পারিবারিক একটা ঘটনা শুনে ফেললাম, এবং অনেকে রয়েছেন আমাদের সাথে, যেমনটা সাকিব বলেছেন তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে মাগুরা থেকে। ফেসবুক লাইভে সবসময় ভূত স্টুডিও দেখি, ঢাকা যখন ছিলাম তখন, আচ্ছা ঢাকা যত বছর ছিলাম ঢাকায় থাকাকালীন অবস্থায় অনেক শুনেছি, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফাইজুল আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আছেন আমাদের সাথে আরো অনেকে, সাবিত তালুকদার আছেন আমাদের সাথে, নীরব বলছেন আজকের এপিসোডটা বেশ ভালো হবে মনে হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আবু মুসা আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে তৌকির আহমেদ, বেশ কিছু বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছি ফেসবুক লাইভে এবং একই সঙ্গে কমেন্ট সেকশনে জয়েন করছেন। এছাড়া কিন্তু আপনি আপনার আজকের যে অনুষ্ঠান এটা নিয়ে আপনার মতামত জানাতেই পারেন, JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর আপনার টেক্সট পাঠাবেন 26969 নাম্বারে। যেমনটা বিনোদিনী জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে ময়মনসিং থেকে, তিনি শুনছেন এবং তিনি এবং তার আচ্ছা স্বামী দুজন মিলে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ শুনছেন, বাহ চমৎকার। অভি আছেন আমাদের সাথে কুষ্টিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ অভি। আছেন আমাদের সাথে এই মুহূর্তে প্রজ্ঞা ধানমন্ডি থেকে আছেন আমাদের সাথে লিমন, থ্যাংক ইউ সো মাচ লিমন ভাই। চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, কেবল একটা ঘটনা শুনলাম, আরো বেশ কিছু ঘটনা কিন্তু ওয়েট করছে। তো এর মাঝে যেটা আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই যে গল্প শুনতে শুনতে আমার কিন্তু ক্ষুধা পায়, ডিনার করে বসছি তাও ক্ষুধা পাচ্ছে, তো যেটা করা প্রয়োজনীয় সেটা হচ্ছে যে সঙ্গে একটা প্রাণ পটাটা রাখা, রাইট? তো প্রাণ পটাটা ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কখনো মনে হয় চিপস, কখনো বাইক দিলে মনে হয় বিস্কিট, তো এটা কি বিস্কিট নাকি চিপস, এই কনফিউশনটা দূর হবে যখন আপনি ট্রাই করবেন। সোহেল ভাই সেকেন্ড কোন ঘটনাটা আমরা শুনবো এখন?
সেকেন্ড ঘটনাটা এটা আমার, আমি তো আগে কন্টিনিউ ডাকাতে থাকতাম, চাকরি করতাম, এখনো ডাকাতে আসি সপ্তাহে, আর বাড়িতেও থাকি, মেডিকেলের সাথে মেডিকেলে জব করি, ছোটখাটো একটা ব্যবসা আছে সেটাও দেখি, কিন্তু যখন আমি কন্টিনিউ ডাকাতে থাকতাম, বাসা আমার খুব কাছেই ছিল মহাকালী ওয়ালের গেটে, প্রায় প্রতি সপ্তাহে আমি বৃহস্পতিবার হয়ে চলে যেতাম, শুক্র শনি ছুটি থাকত। একদিন ট্রেন লেট, অনেক লেট, ওটা আমাদের কিশোরগঞ্জ রুটে যে ট্রেনটা চলে সেটার নাম হচ্ছে এগারো সুন্দর। লেট হওয়ার কারণটা রুটে একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল, অন্য একটা দুর্ঘটনার কারণে আমাদের ট্রেনটা ছাড়তে দেরি হয়েছে, আমি প্রায় সময় এয়ারপোর্টে উঠতাম, আর এখনো ডাকাতে গেলে আমি এয়ারপোর্টে উঠি। ট্রেন আমরা ভৈরব গেলে আবার আধা ঘন্টা লাগে এটা ওই ইঞ্জিন চেঞ্জ করতে, তো একটার দিকে আমি কুলিয়াচর স্টেশনে নামছি, নামার পর তখন রিক্সা পাওয়াটা একটু দুঃসাধ্য বিষয় ছিল, পাওয়াই যেত না বলতে গেলে। তারপর আমি রিক্সা পাইলাম, রিক্সা পাই আমাদের বাড়ির যে রোড কুলিয়াচর থেকে একটা রোড বরকারচর থেকে সরাসর বাগুলপুরে দিয়ে গেছে পীরপুর হয়ে, আর একটা গাজীরচর বাজিতপুরে দিয়ে গেছে, কিন্তু গাজীরচর বাজিতপুরের দিকে যে রোডটা গেছে রোডটা তখন খুবই ভাঙ্গা, তখন মাটির রাস্তা, অর্ধেকটা জায়গা পাকা বরকাসরের পরে মাটি, গাজীরচরের পরে একটু সোলিং রাস্তা, মধ্যের জায়গাটা মাটির রাস্তা, তো ওই দিক দিয়ে এত রাত্রে কেউ যাওয়া না, তখন একটু চুরি ডাকাতে হইতো ওই রাস্তায়, মানুষ আটকাইত, তো আমি চিন্তা করলাম আমি ওই রোডে যাবো না, আর এত রাতে ওইদিকে মানুষ থাকেও না, দিনের বেলা খুব কম যা, আমি বরকাসর থেকে রিক্সা নেয়া উসমানপুর রোডে গেলাম। যাওয়ার পরে এখানে একটা রহমানের একটা মুদির দোকান, আমি ওই দোকানের কাছেই নামলাম, আর এই দিকেই নামতাম, রাতের বেলা গেলে আমি ওই দিক দিয়ে যাই, সবাই শুধু আমি একা না, গাজীরচরের দিকের মানুষ এই রুটে বেশি ব্যবহার করে, ওই দিকটা ভাঙা। তো রহমানের দোকানের পরেই একটা তালগাছ, এখানে একটা তালগাছের একটা, এখন এখানে ওইখানে একটা মুরগির ফার্ম হয়েছে, তখন মুরগির ফার্ম ছিল না, একবার খালি জায়গা, ওই তালগাছটা পার হওয়ার পরে আমি চিন্তা করি এত রাত প্রায় একটার উপরে বাইরে গেছে, এখন যাওয়াটা একটু খুব ভয়ের বিষয়, ওই জায়গাটা সামনে হিন্দু বাড়ি আছে, তারপর পুকুর, চিতাশাল আছে দুইটা, কবরস্থান আছে, ওই জায়গাটা কিভাবে পার হব এটা আমি খুব চিন্তাই, আর আল্লাহ খোদারে ডাকতেছি। মাঝে মধ্যে তখনকার একটু জোরে সোরে সুরা কালাম পড়তাম, মাঝে মাঝে আস্তে আস্তে পড়তাম। তো ওই তালগাছটা পার হওয়ার পর যে মুচুর আছে একটা, ওটা বদেন্দ্রবাড়ি বলে, এটা বদেন্দ্রবাড়ির দিকে যে মুচুর বা উসমানপুর মাঠের দিকে যে রুটটা, এই মুচুরটা পার হওয়ার পর একজনকে পাইলাম, আমার খুব পরিচিত মুখ, হিন্দু অখিল মামা, আমরা তারা এখন পর্যন্ত উনি এখনো আছে, অখিল মামারে পাইলাম। তো অখিল মামারে পাইলাম, মামা কেমন আছেন? বললো হ্যাঁ তুমি কোথায় আসছো? ডাকাতে কাটে, একবার স্বাভাবিক। আমি বললাম যে বাড়ি যাবো, কখন বাড়ি যাবো, এত রাতে যাইতে পারবা? আমি কই হ্যাঁ যাইতে পারবো। তারপর আমার চিন্তা করলাম না তাক বাড়ি যাবো না, সামনে রেললাইনের সাথে তো আমার নানুর বাড়ি খুব কাছে, ওখানে থাকবো, থাকার পরে সকালে হয়তো বাড়ি যাবো, কাছাকাছি, কিন্তু রাস্তাটা আমার জন্য খুব যাওয়াটা দুঃসাধ্য একলা একলা এমন। তারপর শিয়াল থেকে এখনো প্রচুর শিয়ালের উপদ্রব আছে, আগেও ছিল। তো উকিল মামার সাথে কথা হইতেছে, এই 4-5 মিনিট হাঁটার পরই একটা লোকের সাথে দেখা হইল, লোকটা আমার পরিচিত, উনি ওই গ্রামে তো বিড়ি বলে, এটা বিড়ি খাইতে খাইতে আসতেছে, তো বিড়িটা একটু থাম দেওয়ার পরে আগুনটা একটু বড় হয়, তখন একটু আলোটা একটু বড় দেখা যাচ্ছে। তখন আবার দেখি যে উকিল মামা আমার কাছ থেকে একটু দূরে দূরে, একটু দূরে পিছনে পড়ে যা, আমি একটু সামনের দিকে কথা বলতেছি ওনার সাথে, কোথেকে আসলাম, এত রাতে কেন, এত রাত কেন হইল, এখন কি করতেছি, অনেকদিন পরে ওনার সাথে দেখা, এই তো আসলাম, ট্রেন লেট হয়েছে, পিছনে তাকা দিয়ে উকিল মামা নাই। তো উকিল মামা কোথায় গেল, আবার উনি যখন পাস হয়ে গেল, উনি পাস হওয়ার পরে আবার দেখে আমার পাশে উকিল মামা। আমি বললাম মামা কোথায় হুট করে চলে গেলেন, কো আমি এখানেই, হয়তো প্রস্রাব করতে বসছি কিনা, সেই রকম হইতে পারে। তারপর হাঁটতে হাঁটতে আবার আরেকটা লোকের সাথে দেখা, উনি আবার বিড়িটি কিছু টানতেছে না, এমনি হাঁটতেছে উনি, মানে ওই রোডে ওই উসমানপুর গ্রামে আমার প্রতিটা ঘরে ঘরে আমার আত্মীয় আছে এবং পরিচিত, সকলে চিনে। তো ওনার সাথে 1-2 মিনিট আবার কথা হইল, দাঁড়ায় কথা বললাম কেমন আছে, আমাকে ওনারাই একটু বেশি ইন্টারেস্টেড যে আমার আমার সাথে একটু কথা বলবে। তখন আবার দেখি ওই উকিল মামা নাই, আমার ওই বিষয়টা কেমন যেন একটু ভিতরে একটা কামড় দিল ব্যাপারকে। আগেও দেখলাম একটা লোক কাছে আমার সাথে কথা বললে উনি থাকে না, দূরে পড়ে যায়, দূরে পিছনে পড়ে থাকে, আবার এখন একটু কথা বলতেছি, দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে না, জাপসা উকিল মামা তো এমন হওয়ার তো কথা না। উনি চলে গেল, তো আমি মাঠ পর্যন্ত আসলাম, একটা বড় একটা আইলা আছে, আইলার দিকে আব্বাস আলী হাজির সাহেবের বাড়ি, সামনে একটা তেঁতুল গাছ আছে পুকুর পার, তা আমি তো জানি উকিল মামা তো আমার সাথে সাথে আছে, ওনার সাথে কথা বলি, উনি হু আ করে ওটুকুই, কিন্তু কথার কোনো জবাব দেয় না। আমি এমনি হয়তো হয়তো ওনার ভালো লাগতেছে না এই আর কি, কিন্তু আমি যে কথাগুলো বলতে ওনার সাথে উনি আমার সাথে কথা দেয় খুব বেশি একটা জয়েন করতেছেন এমন। তো মাঠে তো এত রাইতে অনেক সময় ওই মাঠে গরমের দিন মানুষ অনেক মানুষ বসে হবে, বিভিন্ন জায়গায় 2-3 জায়গায় বসে হবে, 4-5 জন করে আড্ডা দিত, গান গাইত, হাততালি দিত। তো আমি মাঠের মধ্যে যাইতেছি, অনেকেই তো চিনে আমার, ওই দিক থেকে 2-3 দিকে ডাক দিলাম, কিন্তু আমার ডাকাতে আসছি, কাউরে ভাই বলতেছি, কাউরে কাকা বলতেছি, যে অনেক রাইত হয়েছে, তারপরে এদিক দিয়ে যাই, কয়েকটা পয়সা যাও, অনেকে বললো আমাকে, না জায়গা অনেক দূর যাইতে হবে, আর নাহলে কোনো তোমার তো নানির বাড়ি এখানে, তুমি তো নানির বাড়ি থাকতে পারো, আমার মামার নাম আওয়াল, তুমি আওয়ালরা বাড়িতে থাকতে পারো, ওখানে তাকে যাবো, আমি তো দেখি চেষ্টা করবো, তাকে যাওয়া লাগে তো তাইকেই যাবো। আর আমারও চিন্তা যায় আমি উকিল মামার না সর্বোচ্চ আমার নানার বাড়ি পর্যন্ত আগায় দিবে, তারপর তো যাবে না, কারণ উকিল মামার বাড়ি পার হয়ে আমার নানার বাড়ি। তো ওই মাঠের ভিতরে যখন নাড়তেছি, আমি মাঠের পিছন দিকে তাকায় দেখি যে উকিল মামার চারপাশে নেই, আমি আবার বিষয়টা আবার চিমচিম করতেছি ভিতরে, ব্যাপার কি মানুষগুলো আমার সাথে কথা বললে বা আমার আশপাশের মানুষ থাকলে উনি কোথায় যান, আমার কাছে একটু অস্বাভাবিক মনে হইতেছে। আবার হুট করে আমি যখন মাঠটা কোনাটা পার হইলাম, উকিল মামারা ঘর বরাবর, এখানে আমাদের গ্রামে এওরা গাছ বলে, ওইটার কাছে গেছে উকিল মামা হঠাৎ করে আবার আমার কাছে, মামা কোথায় গেছিলেন, কমাম আমি তো তোমার সাথে আছি, আমি না কই যান হুট করে, আরে আসি তো, তুমি হয়তো কথার দান দেয় হয়তো আমাকে তোমার খেয়াল করতে পারতো না, আমি তাও হইতে পারে। তো ওনার বাড়ির উপর দিয়ে গেলাম, ওনার বাড়ি এখানে পূজা হয়ে যায়, নিম গাছ, নিম গাছের নিচে ওনারা পূজা দেয়, দুর্গাপূজা করে, বিভিন্ন পূজা ওইখানেই করে। তো ওনার বাড়ি, আমি চিন্তা করলাম মামা আপনি কি বাড়ি চলে যাবেন, আপনার বাড়িতে আপনার ঘরের সাথে তো আপনার বাড়িতে চলে আসছি, কখন না ভাই চলো তোমার আগায় দিয়ে আসি, তোমার নানা আমাদেরকে খুব আদর করে, তোমার নানিও আমার খুব আদর করে, তোমার নানার বাড়ির সকলের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। তা আমি সত্যি সত্যি একটু ভরসা পাইলাম, এটা সত্যি সত্যি উকিল মামাই এইভাবে যেহেতু বলতেছে, আর আগে একটু সন্দেহ ছিল হুট করে কোথায় যাচ্ছে, কোথায় কি করতেছে, ওনার এই কথা শুনে আর একটু ভরসা পাইলাম। তো ওনাদের বাড়ি থেকে প্রায় 100 গজ সামনে ওনাদের একটা চিতাশাল আছে, চিতাশালের উপরে বড় একটা তোলা গাছ, শিমুল তোলা গাছ, ওই তোলা গাছের নিচে একটা চিতাশাল, ওনাদের মারা গেল হ্যানি পুরে দাহ করে। আর বাম পাশে একটু দূর 50-60 গজ দূরে একটা চিতাশাল আছে, দুইটা চিতাশালের পার দিয়ে আমি যাচ্ছি আর কি। তো ওই উকিল মামার বাড়ির মানুষ যেখানে দাহ করে ওইটা একবারে কাছে, উকিল মামা ওই চিতাশালের কাছে এসে একটু দাঁড়াইল, একটু দাঁড়ানোর পরে সীতাশালের দিকে তাকাইলো, তাকানোর পরে দেখি কি যেন বিড়বিড় করতেছে, তাই উকিল মামা এত রাইতে সীতাশালের দিকে একটু দাঁড়াইলো, দাঁড়ায় বিড়বিড় করে কি বলতেছে আমি জানি, ওরা আমি চিন্তা করলাম ওনারা এটা করতেই পারে, সীতাশাল যেহেতু আমরা তো কবরস্থানের পাড়তে গেলে কবরস্থান দেখলে সালাম দিই, হয়তো ওনারা ওনাদের মতো ওনাদের শাস্ত্রে কিছু আছে কিনা ওইটা করতেছে। তো আমি হাঁটতে হাঁটতে গেলাম নানার বাড়ির খুব কাছে, জঙ্গলের মতো, জঙ্গলের বাম পাশে, রোডের বাম পাশে, জঙ্গলের উত্তর পাশে আমার নানার বাড়ির উত্তর পাশে একটা কবরস্থান, ওই কবরস্থানের উপর দিয়ে গেলাম। উপর দিয়ে যাওয়ার পরে বাড়ির ভিতরে ঢুকলাম, আমার নানার ঘর একবারে নয়াবাড়ি বলে রেলেনের সাথে, একবার দক্ষিণ পাশের ঘর হয়েছে আমার নানার বাড়ি। নানার বাড়ি, তো নানা নাই, আমি যা আমার মামা ডাকবো আউল মামারে, আউল মামা এখন নতুন ঘর করছে, আগে ওই ঘরটা ছিল না, পুরাতন ঘরে ছিল, ওই ঘরে দরজায় টুকাতে এলাম, দেওয়ার পরে মামা উঠলো, আউল মামা উঠলো, কিছু পিছনে ফিরে দেখি যে অখিল মামা নাই। আমি কাই মামা অখিল মামা কোথায় আপনি, কো আমি আসছি আসো। তো মামা আস্তে আস্তে খুলতে খুলতে আমি আবার আমার ব্যাগে যে বিস্কিট ছিল, অখিল মামার বলে মামা এই বিস্কিটের প্যাকেটটা ধরেন, ওই অনেকদিন আগায় দিলেন, এই বিস্কুট খাইতে খাইতে বাইরে যান, নাহলে এখানে বসছেন, আমি পানিও দিই মামার ঘর থেকে বাইক করে, আপনি বিস্কিটটা ক না বাইক না ইসে লাগবে না, পানি লাগবে না, আমি আপনি যাই। যাওয়ার আমি আবার সেকেন্ডের ভিতরে আবার পিছনে তাকায় দেখলাম অখিল মামা নাই, অখিল মামা নাই, শুধু বিস্কিটের প্যাকটা রাত্রেবেলা চকচক করতে, শুধু প্যাকেটটাই দেখাতে হাতে লড়াচাড়া করতেছে, হাঁটতেছে, ওইটা মনে হয় যে একটা হাতে হাঁটলে যে হাত লড়ে ওইভাবে, শুধু বিস্কিটের প্যাকেটটা দেখা যাচ্ছে। অখিল মামার কোনো বডিটা আমি দেখলাম না, আমি মনে মনে খুবই ভয়, রাত্রে শুইলাম, শোয়ার পর মামার বাড়িতে পরে আর আমার বাড়িতে যাই নাই, বাড়ি আর হাইটা গেলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, তারপর যাই নাই। আমি চিন্তা অখিল মামার এই আজকের দৃশ্যটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলো, এটা কেমনে কি হইল, আসলে অখিল মামা নাকি অন্য কেউ, অন্য কোন প্রাণী, সেটা চিন্তা করতেছি। চিন্তা করতে করতে ঘুমাইলাম সকালে, আবার আমি নানার বাড়ি থেকে আমি বুড়ে বাড়ি যাবো, ঠিক অখিল মামার এই দেখি গরু নেয়া ওই রেললাইনের পাশে আসছে, রেললাইনের পাশে আসছে, আর ওই যে ওই হিন্দু বাড়ির আশপাশের মানুষ যারা আছে রেললাইনের, ওরা গরু ওই রেললাইনের উপরে সরাইতে আসে। আমি পরে অখিল মামারে বললাম, মামা রাতে তো আমার অনেকটা দূর আগায় দিলেন, খুব কষ্ট করলেন, কিন্তু বসলেনও না, একটু পানির কথা বললাম, পানিও খাইলেন না, কখন কি কর বলো। আমি কই রাত্রে যে আপনি উসমানপুর থেকে আমার এই যে আমার নানির বাড়ি আওয়াল মামার বাড়ি পর্যন্ত আগায় দেখলেন, এটা কি কো কি বলো তুমি। আমি কই হ্যাঁ আপনার সাথে কথা বললাম সেই রহমান মামার দোকান থেকে, আপনি নয়া বাড়ি পর্যন্ত আমার নানু বাড়ি পর্যন্ত আগায় দিলেন, আমার সাথে আপনি কথা বললেন, কথা আপনার আমি আপনার সাথে কথা বললাম, কথা বলতে বলতে তো আমার নানির বাড়ি পর্যন্ত আগায় দিলেন, আমি আপনার বিস্কিটের প্যাকেটও দিলাম। কো কি বলো তুমি, আমি রাত্রে কেন বাইর হবো, আমি রাত্রে তোমার সাথে দেখাইতে হয় নাই, আমি তো গড়তে পারি না ওই টাইমে, আমরা তো এমনি এত রাইতে আমরা গড়তে পারবো কেন, তুমি কি বলো। আমি কোন না মামা আপনি আমার সাথে মজা নেন না, আপনি আমার রাত্রে আগায় দিচ্ছেন আর আপনি এখন বলেন যে আপনি আমার সাথে ছিলেন না, আমার তারপর তর্কাতর্কি, মামার না এটা হয় না, আপনি আমার আগায় দিচ্ছেন। পরে বললো যে মামা দেখো আমি সত্যি, চলো আমার বাড়িতে চলো, তো আমার ঘরে জিজ্ঞাসা করো, তোমার মামিকে জিজ্ঞাসা করো যে আমি বাড়িতে বাইরে হয়েছিলাম কিনা। তাই আমার সাথে কে আসলো, তাইলে আপনি চিতাশালের কাছে দাঁড়াইলেন, আমার নানুর বাড়ি উঠান পর্যন্ত গেলেন, পিছনে কথা বললেন, আমি আপনাকে একটা বিস্কুটের প্যাকেট দিলাম, সেই বিস্কুটের প্যাকেটটা পর্যন্ত আপনি আমার কাছ থেকে নিলেন, নেওয়ার পরে পিছনে তাকাতে আপনি নাই, কিন্তু আপনাকে তখন দেখি নাই, শুধু বিস্কুটের প্যাকেটটাকে হাতে লড়তেছে সেটা তো দেখছি, কিন্তু আপনি তো আমার আগায় দিলেন। কোন মামা এটা সত্যি যে এটা হয় নাই, ভগবানের দোহাই, উনি ওনার মতো বলতেছে, আমি তোমার সাথে যাই নাই, আমি ওই টাইমে বাড়িতে বাইর হই নাই, আর তোমার আমি কিভাবে আগায় দিব। তখন আমি বাড়িতে যাইতে যাই, আমি বাড়িতে যাই বললাম, তখন আমার আম্মা বললো যে এটা হয়তো কোনো কারণে আল্লাহ তোর সেভ করছে, বাঁচাইছে, দুষ্ট কিছু ভূত পেতনি বা জিন যদি হইতো তাহলে হয়তো তোর বিশাল ক্ষতি হইতো, তুই হয়তো কোরআন বা ওই যে সুরা কালাম পড়তে পড়তে, আমি হ্যাঁ সুরা কালাম পড়তে পড়তে আসছি, কিন্তু আমি শিওর যে অখিল মামা ছিল। আম্মা আবার আবার কনফার্ম হওয়ার জন্য, পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আবার আম্মা এরপর বিকালে বললো এখন যাবো, আম্মা বললো বললো আর কি আমার এখন যাবো কিনা অখিল কাকাটাকে, অখিল কার বাড়ি পাবো কিনা, আমি কোথায় দেখো চিন্তা করা যাতে যাতে পর, আমি না এখন দুপুর হয়েছে আর এখন যাবো না, দুপুরের পরে বিকালে যাবো। আম্মা আবার ঠিক আসরের পরে অখিল মামার বাড়ি গেছে, বাড়িতে আবার অখিল মামার সাথে নিশ্চিত হয়েছে যে আমার ছেলে সুয়াল বাড়িতে যায় বলতেছে তুমি আগাই দিছ, পুরোপুরি তুমি তোমার সাথে কথা বলছে, তুমি কথা বলছো, আর এখন তুমি সকালে তার সাথে দেখা হয়েছে, তুমি বলো যে না ওর আগাই দাও নাই, ঘটনাটা কি। পরে অখিল মামা বলতেছে দেখো বাইস্তি, আমি রাত্রে এই টাইমে বাড়িতে বাইরেই নাই, তোমার ছেলে সুয়াল আমি আগায় দেই নাই, অন্য কিছু কি না দেখো। পর আমা আবার বললো যে হ্যাঁ আসলে ঘটনা সঠিক, অখিল কাকা ছিল না, এটাই ছিল আমার সেকেন্ড ঘটনা।
অলরাইট, বেশ কিছু ঘটনা কিন্তু আমরা আজকে শুনবো, আরো প্রায় দুটো ঘটনা শুনবো আমরা সোহেল আকলজি ভাইয়ের কাছ থেকে। এদিকে ফেসবুকে অনেকে জয়েন করছেন আমাদের সাথে, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, প্রাণ পটাটা চিপস না বিস্কিট, এটা নিয়ে একটু আগেও কথা বলছিলাম, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ট্রাই করে ডেফিনেটলি আমাদেরকে জানাতে ভুলবেন না। আছেন আমাদের সাথে এই মুহূর্তে মার্জিয়া খান, বলছেন শুনছি এবং কুমিল্লা থেকে বরাবরের মতো আজকেও কানেক্টেড হয়ে গেলাম এবং বাসার প্রায় 7 জন মেম্বার মিলে শুনছি, সো থ্যাংক ইউ সো মাচ। এই বিষয়গুলোই আমাদেরকে যদি বলি যে খুব বেশি ভালো লাগায় এবং ভালোবাসায়, ব্যাপারগুলো আসলে অনেক বেশি ইন্সপায়ার করে আমাদেরকে, যে এই যে পরিবার নিয়ে শুনছেন, সো এই ব্যাপারটা আসলেই অনেক বেশি ইমোশনাল। তো এখন না বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে এন্টারটেইনমেন্ট আমরা সবাই ভালোবাসি, রিল দেখি, কন্টেন্ট দেখি, বাট যে যে যার যার বেডরুমে, বা কেউ বেডরুমে, কেউ ড্রাইনিং এ, কেউ ড্রয়িং রুমে, রাইট? সো জাগো এফএম 94.4 এখন অবধি আমরা চেষ্টা করছি যে পুরো পরিবার একসঙ্গে বসে যেন একটা প্রোগ্রাম শোনা যায় এমন ধরনের কিছু প্রচার করবার। তো সেই জায়গা থেকে একজন রেডিও জকি হিসেবে প্রাউড ফিল করি যে এমন একটা স্টেশনে আমি কাজ করতে পারছি যার অনুষ্ঠানগুলো পরিবার নিয়ে এখন অবধি মানুষজন শুনতে পারছে বা লোকে আমাদের সঙ্গে থাকছে। থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে ইফাত তারান্নুম, জয়েন করেছেন আমাদের সাথে, আর অনেকেই আছেন দেখতে পাচ্ছি facebook.com/JagoFM, রাইট? জাগো এফএম যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, যেখানে চাইলে যুক্ত হয়ে যেতে পারছেন। রাইসা চৌধুরী বলছেন, অনেকদিন যাবত আপনাদেরকে শুনি বাট কখনো কমেন্ট করা হয় নাই, আজকে করে ফেললাম। নিশাত রহমান আছেন আমাদের সাথে, সাইফুল ইসলাম জয়েন করেছেন, জ্যোতিকা আছেন আমাদের সাথে, এবং জ্যোতিকা বলছেন আমি ক্লাস সিক্সে পড়ি, আমি কি বন্ধু হতে পারি? বন্ধু তুমি অলরেডি বন্ধু হয়ে গেছো, রাইট? আছেন আমাদের সাথে এই মুহূর্তে মাসুরা যেটা বলছে, আমার না ভূত ভয় লাগে বাট তোমাদেরকে শুনতে ভালো লাগে, বা তাহলে তো জোস সঙ্গে থাকো। নীলিমা আছো আমাদের সাথে, আছো আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সাবরিনা আহমেদ জয়েন করেছেন, নীরব ভাই আছেন আমাদের সাথে এই মুহূর্তে, তুষার খান জয়েন করে আছেন, এমটি আলামিন বলছেন তিনি আছেন আমাদের সাথে বাঞ্ছারামপুর থেকে, তিনি শুনছেন এবং নিয়মিতভাবে শুনেন। জোহান আছেন আমাদের সাথে, রিন্টু শেখ জয়েন করে আছেন এবং তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে। আচ্ছা, ফকিরাপুল থেকে তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অলংকার থেকে, চিরাগং থেকে আছেন নিলয়, বলছেন বেশ ভালো লাগে তোমাদেরকে শুনতে, থ্যাংক ইউ সো মাচ। সো পড়বো সবগুলো কমেন্ট, আমরা পড়বো ফিডব্যাকগুলো আমরা নিব, বাট তার আগে সোহেল ভাইয়ের কাছে তার তৃতীয় ঘটনাটা শুনবো। সোহেল ভাই, এটা কোথাকার ঘটনা?
এখন যে ঘটনা বলবো সেটাও আমার সাথেই, এটাও অনেকদিন আগে, এটা সম্ভবত 1991-92 দিকে, আমি 7-8 পড়ি। তো আমাদের খেলা ছিল গাজীরচর এবং দিগিরপাড় ইউনিয়ন, এটা খেলাটা হয়েছিল শাহপুর বাজিতপুরে, শাহপুর বাবু সেমানের বাড়ির সামনে মাঠে। তো মাঠে খেলা, আমার বাড়ি থেকে অনেকে গেছে, গাড়ি ছড়তে গেছে, আমার কাকা গেছে, তো আমি ছোট মানুষ, তখন বলতো তুমি একটু আগে চলে যাও, খেলোয়াড় দেখা হওয়ার পরে আমার এক কাকা, উনি বর্তমানে বিদেশ আছেন, অনেকগুলা বাইলা মাছ কিনেছেন নদী থেকে, ওইখানে ওই শাহপুরের সামনে আবার নদী, ওই নদীর বাইলা মাছ পাইছে একজনে জেলে, উনিও বাজিতপুর নিয়ে যাবে। তো আমার কাকা ওই অনেকগুলো বাইলা মাছ কিনলেন, কিনার পরে বাইলা মাছগুলো আমাকে দিয়ে দিলেন, পলিথিনে করে দিয়ে দিলেন। তো আমার আবার একটা পনিক সাইকেল ছিল, ওই সাইকেলটা নিয়ে আমি বাড়িতে আসতেছি, তো সন্ধ্যা হয়ে যাবে আর কি, সেজন্য একটু আগে আগে রওনা দেওয়া। রওনা দেওয়ার পরে আমি সাইকেলটা আসতেছি, তখন সোলিং রাস্তা, সেই সোলিং রাস্তার জাকুনিতে একটু আস্তে আস্তে আসতে হয়েছে, পুরো পিস রাস্তা না, তাহলে হয়তো দ্রুত আসা যেত। আমি আস্তে আস্তে মাগরিবের আজান পড়ে গেছে, সেটা গাজীস্তর ডুকতে ডুকতে, গাজীস্তর আব্দুল আলীর ব্রিজ, এখানে সাজালাল বাজার এখন ডাক নাম, আগে শহীদি বাজার ডাকতো, তো সাজালাল বাজার পারে আব্দুল আলীর ব্রিজ, ওই ব্রিজের কাছে আসার পর আমার শরীরটা ঝাঁকুনি দিল, তো ঝাঁকুনি দিল, ঝাঁকুনি দেওয়ার পরে আমি বারবার দেখি যে মাছগুলো আছে কিনা, হ্যাঁ মাছগুলো আছে। একটু সামনে গেলাম, একটা রোড মির্জাপুরে দিয়ে গেল, একটা রোড দুলজানে দিয়ে গেল, জায়গাটা অন্ধকার জঙ্গলের মতো, অনেক বড় গাম গাছ। তো ওই জায়গাটার পরে দেখি আমার সাইকেল খুব টাইট লাগতেছে, এতক্ষণ যে আসলাম শাহপুর থেকে, আমি আমার ওই আব্দুল আলীর ব্রিজ গাজী পর্যন্ত আসলাম, সাইকেল ফুল স্পিডে আসতে পারছি সোলিং রাস্তার ভিতর, কিন্তু এই আব্দুল আলীর ব্রিজ পার হওয়ার পরে আমার সাইকেল তো আর চলে না, এই অবস্থা, খুব কষ্ট মষ্ট করতেছে। আমি আবার নামলাম না, এদিকে সাইকেলের ভিতর কিছু লাগছে কিনা, এত টাইট লাগার কারণ কি না, সাইকেল স্বাভাবিক আছে, হাতে ডাইনাল নিলে ঠিক আছে। আবার সাইকেল উঠলাম, খুব কষ্ট মষ্ট করে আমি গাজীর বড় মসজিদের কাছে আসলাম, মসজিদের সামনে আসার পর আমার সাইকেল আবার স্বাভাবিক, আবার ফুল স্পিড চললো। একটু সামনে আবার দুবের বাড়ির এখানে একটা কবরস্থান, এখানে আবার গাব গাছ জঙ্গল, ওইখানে আসার পর আমার সাইকেলটা আর টোটালি চলে না, না সামনে যা না পিছনে নিতে পারতেছি। আমি সাইকেলতে নামলাম, সাইকেল আমি সামনের দিকেও নিতে পারি না, পিছনের দিকে নিতে পারি না, সাইকেল থেকে ডাইনেও হালে না, বামেও হালে না, আমি শুধু শুনতেছি, আওয়াজ শুনতেছি যে পলিথিনের ভিতরে কিছু একটা লড়তেছে, হাড় ঢুকাচ্ছে কিনা, মাছ লড়তেছে এমন হইতেছে, নাকি মাছ কেউ নিয়ে যাচ্ছে এমন মনে হইতেছে। তো বাইলা মাছগুলা মনে হয় মাছ কে জেটা মাছ তো লড়বে, কিন্তু সাইকেল আমার এই অবস্থা হবে কেন? আমার ভিতরে প্রচুর ভয় মানে এই যে আমার গায়ের পশম সবগুলো দাঁড়ায় গেছে। আমি টোটালি সাইকেল ছাইড়া দিলাম, টোটাল শূন্যের ভিতরে দাঁড়ায় গেছে সাইকেল, সামনে জানা ভিতরে জানা, ডানে পড়ে না বামে পড়ে না, শুধু পলিথিনের ভিতরে একটা কসকস আওয়াজ শুনতেছি। দুই চার পাঁচ মিনিট আমার শোনার পরে আমার সাইকেল দেখে একদিকে পড়ে যাচ্ছে, তখন আমি দৌড়লাম, ধরলাম দেখে যে আমি পলিথিনে কোন মাছ নাই, একটা মাছও নাই, শুধু কসকস আওয়াজ শুনলাম পলিথিনের, যে আওয়াজ, যে ধরনের আওয়াজ হয় পলিথিনের ভিতরে, একটা মাছও নাই পলিথিনে। আমি তলায় একটু উপর থেকে উঠাইলাম, উঠানোর পরে দেখলাম পলিথিন একবার হালকা, আমি দেখলাম পলিথিন আবার ইয়ার থেকে সাইকেলের হ্যান্ডেল ইয়ার থেকে খুললাম, খোলা দেখি না সাইকেলের পলিথিনের নিচে কোনো ফুটাও নাই, মাছগুলা গেল কোথায়? মাছ একটা মাছও নাই, মাছগুলা কোথায় গেল? আমি ভয় পাচ্ছি। এরপর সাইকেল আমার স্বাভাবিক হয়েছে, আমি সাইকেলে উঠবো সাইকেল চালামো সেই শক্তির আমি পাচ্ছি না। আমি মানে দু তিন মিনিট এখানে মানে বৈশা রয়েছি, বৈশা থাকার পর আমি শুধু চিন্তা করি কি হইলো, এটা কি হইলো, আমার মাছগুলো নাই, সাইকেল সামনে জানা পিছনে জানা, ওই চিন্তা করতে করতে আমি ভয় পাচ্ছি, কিছু কান্না কান্না ভাব, যে আমি যে একলা একলা ওই জায়গাটা পার হয়ে আমি গাড়ি সরে দিই আমার বাড়িতে আনন্দবাজার পর্যন্ত যাবো, সেই সাহসটা আমার হচ্ছে না, সাহসটা হচ্ছে না। এরপর ডিপটি বাড়ির দিক থেকে একজন লোক আসলো, উনিও পরিচিত, কি হয়েছে? আমি বললাম যে এই অবস্থা, আমি ভালো করে কথা বলতেও পারতেছি না, কথা একটা জড়তা চলে আসছে, বললো আমার এই ঘটনা, কি বলো তুমি? আমি কই হ্যাঁ দেখেন এই যে পলিথিন আছে, পলিথিনের ভিতরে একটা মাছও নাই, কোনো মাছ নাই, তুমি কি বলো, তুমি তো একটা বড় একটা বিপদে পড়ে গেছিলে, তখন কি করবো? আমি তো বাড়িয়ে যাবো, তো চলো তোমার আমি একটু আগায় দিই। আগায় দেওয়ার পরে উনি আমার অনেক দূর আগায় দিল, ওই বাজারটা পার করে আমার বাড়ির রোডে নিয়ে আসলো। তো আমি বললাম যে আমি এবার যাইতে পারবো, যাইতে পারবো এই কথা বলে আমার বাড়ির দিকে যে রুটটা, এই রুটের এখানে ইসরাফিল কাকার একটা কবরস্থান আছে, কবরস্থানের কাছে যাওয়ার পরে আবার একটা অস্বাভাবিক ঘটনা। এই অস্বাভাবিক ঘটনাটা হইল আমার মনে যে পিছন দিয়ে একটু ডাকতেছে, পিছনে ডাকতেছে এই দাঁড়াও দাঁড়াও, কেমন একটা কর্কশ বাসা, ওই যে গুঙ্গানোর মতো মাঝে মধ্যে আবার কর্কশ বাসা, দাঁড়াও দাঁড়াও, আমি খুবই ভয় পাচ্ছিলাম। আর আল্লাহ আমার বাড়িটা এত কাছে, তারপরেও আমার দেখে আমার রাস্তা শেষ হচ্ছে না, রাস্তা শেষ হচ্ছে না, এমন একটা বিদ্যুতের একটা মনোযোগ অবস্থা যে আমি হাঁটতেও পারতেছি না, সাইকেল ঠেলা নিব ধাক্কা নিব সেই শক্তি দেওয়া আমার মনে নাই। খুব কষ্ট করে আমি বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পর আমি আর কিছু বলতেও পারি না, সাইকেল কই গেল, কোথায় পালাইলাম, আমি কোথায় পড়লাম, আমার কোনো কিছুই মনে নাই, এই অবস্থা হয়েছে আমার। এটা ছিল আমার এই তৃতীয় ঘটনা।
সো এটা ছিল হচ্ছে আমাদের সোহেল আকুঞ্জি ভাইয়ের তৃতীয় ঘটনা। ওকে, যেটা বলছিলাম যে পরের পর্বে যদি আপনি আসতে চান, অনেকেই আমাদেরকে বলছিলেন যে নেক্সট এপিসোডে আসার জন্য এখানে আসলে প্রসেসটা কি, যারা নতুন বন্ধু তাদেরকে যেটা বলবো, যদি আপনি নেক্সট এপিসোডে এখানে আসতে চান, খুবই সহজ একটা কাজ, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 2669 নাম্বারে। আবার বলছি RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 2669 নাম্বারে। আদিবা আছেন আমাদের সাথে, যেমনটা দেখতে পাচ্ছি, পলাশ জয়েন করে আছেন, আছেন আমাদের সাথে বিথি, থ্যাংক ইউ সো মাচ। সাইমা আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আর অনেককে দেখতে পাচ্ছি, যেমনটা আছেন আমাদের সাথে টুকি, ওকে টুকটুকি, থ্যাংক ইউ সো মাচ টুকটুকি, এবং আপনি একটা বিরাট কমপ্লিমেন্ট দিয়েছেন আমাদেরকে নিয়ে, থ্যাংক ইউ সো মাচ। ইশরাত আফরা আছেন আমাদের সাথে। সো নেক্সট এপিসোডে আসতে চাইলে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, চারটা জিনিস ভাই, যদি আপনি আপনার কাছে কিছু ঘটনা থেকে থাকে, দুইয়ের অধিক মিনিমাম তিনটা ঘটনা যদি আপনার কাছে থাকে, এবং তাহলেই কিন্তু আপনি নেক্সট এপিসোডে এসে গল্পগুলো বলতে পারছেন। খুবই সহজ, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠাবেন 2669 নাম্বারে। সোহেল আকুঞ্জি ভাইয়ের শেষ কোন ঘটনাটা শুনবো আমরা
এখন, শুনবেন খুব ছোট, এটাও আমার সাথেই, ঢাকা থেকে যাওয়ার পথেই, আমি তো কুলিয়ারচর স্টেশনে যাই নামি, আর নামার পর যেটা আমরা আমাদের বাড়ি গেলে রিক্সায় যাইতে হয়, এখন অটো, তখন আর অটো ছিল না, এটা অনেকদিন আগে, তো আমি ঈদের আগে, ঈদের দুদিন আগে আর কি, ঈদের ছুটিতে বাড়ি যাব, আমি যাওয়ার সময় বাইতুল মুকাররম থেকে অনেকগুলো আতর কিনছি, আতরের শিশি কিনছি, আর ওই যে গাছের ডালার যে মেসক করে আর কি, মেসক কিনছি কয়েকটা, যেমন আমাদের আশেপাশে অনেকগুলো মসজিদ আছে, চার পাঁচটা মসজিদের হুজুরকে দিব, আতর দিব, আর ওই মেসকগুলা দিব আর কি, সেই নিয়তে কিনা কিনে আমি ওই ট্রেনেই, আসলে আমরা ওই ট্রেনেই যাই, ট্রেনে যাই কুলিয়াস্তর নামে, আমি রিক্সা নিছি, রিক্সা নেওয়ার পর আমি যাইতেছি, এখানে মালি মেম্বারের বাড়ির মোড়, ওই মোড় তখন টাইট হয়ে যায়, এখন গেলে একটু আগে যাওয়া যায়, তখন তো ওই রেল ক্রস করতো, ট্রেন ক্রসিং হইতো, অনেক ট্রেন পাস করতো, এখন আর ডাইরেক্ট চলে যা, ক্রসিং এর যে ইয়াটা বিড়ম্বনা নাই আর কি, তখন অনেক টাইট, 12টার আগে আমরা বাড়ি যাইতে পারতাম না, 12টার সময় একবার মামুলি বিষয় ছিল, তো আমরা যাইতেছি, যাওয়ার পরে মালি মেম্বারের মোড়ে যাওয়ার পরে একটা বুড়া, একটা বৃদ্ধ মহিলা, একটু খুঁজু বুড়ের মতো লাঠি হাতে, এমন একটা মহিলা, মনে হয় কখনো দেখছি বা দেখছি না, কিছু পরিচিত অপরিচিত এমন মনে হইতেছে, তো ওনাকে জিজ্ঞাসা কোথায় যাবেন, আমি তো সামনে যাব, সামনে কোথায়, কই সামনে ব্রিজের কাছে যাবো, চিন্তা করলে হয়তো পাশে ব্রিজের পাশে তো বড়ডুল, হয়তো বড়ডুলের মহিলা হবে, এটা মনে করছে ঠিক আছে উঠেন। ওনারা আমি হাত ধরে মানুষ উঠাইলাম, মানে আর স্বাভাবিক আসলে মানুষ, এই মানুষের মতো হাত ধরে আমি উঠাইলাম। উঠানোর পরে উনি দেখি যে আমার ওই যে পায়ের নিচে যে ব্যাগটা, যে ব্যাগের ভিতরে আমার ওই আতর এটা সেটা ওইটা, উনি বারবার শুধু দেখতেছে যে আমার ব্যাগের দিকেই তাকাচ্ছে, ব্যাগের দিকে তাকাচ্ছে। তো ব্যাগে কি আমার জিজ্ঞাসা করলো কি আনছি, আমি ঈদের এইটা সেটা আসছে অনেক কিছু, কিন্তু আমি জানতাম না যে উনি যে অন্য কিছু বা উনি শুধু ওই আতরটার দিকে ফলো করতেছে সেটা আমি জানতাম না। এর ভিতর থেকে আমি চেইন খোলার একটা আওয়াজ শুনতেছি রিক্সার ভিতরেই, ওই এখানে একটা কবরস্থান আছে এই সিনাইপুরি ব্রিজ আর কি, ব্রিজের আগে এবং মালি মেম্বারের বাড়ির মোড়ের এই মাঝামাঝি একটা কবরস্থান, কবরস্থানটা পার হব এই অবস্থাতে চেইন খোলার একটা আওয়াজ পাচ্ছি, আমার চেইনটা খুলে মানে কেউ নেওয়া যাচ্ছে কিছু একটা বাইর করতেছে। তাই আমি বলে এই চেইন খোলা কিনা, চেইনের একটা আওয়াজ হচ্ছে দেখে নিচে দেখে না, আওয়াজ শুনি দেখে ব্যাগ স্বাভাবিক এই অবস্থায় আছে। একটু পরে দেখি আবার চেইন খোলার আওয়াজ শুনলাম, আওয়াজ শোনার পরে চেইন আসলে তখন এই ড্রাইভারের একটা বড় রাখো ঈদগা মাঠের দিকে যে রুটটা গেছে বড়ুল মাঝামাঝি রাখো, রাখার পরে চেইনের মুক্তা চেইন যেটা এটা চেইন খোলা, ব্যাপার কি চেইন খোলা, আমার কাছে পুরা মহিলাও আছে চেইন খোলা, কাপড় চাপড় সব ঠিক আছে, আমার কেমন যেন লাগলো, এই মহিলা নিলে তো হাত দিলে তো আমি বুঝতে পারতাম মহিলা নিচ্ছে, কিন্তু চেইনটা খোলা পাচ্ছি আমি সিনাইপুরের ব্রিজের হ্যান্ডে ওই মহিলা, ঠিক আমি যা ধারণা করছি ঠিক সেইটাই, ওই মহিলা সিনাইপুরের ব্রিজের হ্যান্ডে নামলো, নামে বড়ডুলের ডাইন পাশে যে রুটটা ওই মাটির রাস্তা ওই রুটে হাঁটা দিল, হাঁটা দেওয়ার পরে আমি চেইনটা গুছামো, গুছানোর পরে আমার যে আতরের আর ইয়াটা ওই মেসকগুলো আছে কিন্তু আতরের যে আলাদা একটা প্যাকেট এটা উপরে রাখা পায়তুল মোকাররম থেকে কিনছি যেটা, এই প্যাকেটটা নেই, প্যাকেট নাই আতরের যে প্যাকেটটা, আতরের প্যাকেট নাই, ওই মহিলাও নাই। আমি আবার কনফার্ম হলাম সে একটু সামনে যায়, এই তখন আবার দিয়াশলাই ছিল ওই ইয়ার কাছে রিক্সার ড্রাইভারের কাছে, একটু রাখো তো দেখো তো এটা কি হয়েছে কেমন কেমন জানি মনে হচ্ছে, দেখো আসলে আমি দেখো এটার উপর আতরের একটা ইয়া ছিল প্যাকেট ছিল, ওই প্যাকেটটা কোথায় সকল কিছু আছে আতরের প্যাকেট নাই। পরে ওই যে রিক্সা ড্রাইভার কিছু মনে করতে পারতাম আসলে কি হইলো কি না কি, আমি না আসলে আমার সেটা প্যাকেট ছিল আতর ছিল, কিন্তু আমি সাথে সাথে আতরের গন্ধও পাচ্ছি এবং ওই মহিলাটা বড়ডুলার দিকে যাচ্ছে, মনে হয় যে আমার আতরটা কেউ গায়ে মাইকা ওই দিকে যাচ্ছে, আতরের গন্ধটা ঠিক ওই মহিলার পিছনে পিছনে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর আমি যখন দেখলাম এই চাচি একটু দাঁড়াও, চাচি তো পিছনে তাকানা, শুধু একবার তাকাইছে, তাকানোর পরে শুধু এই যেমন আবার পছন্দ রয়েছে, শুধু কেমন কি করে একটা হাসি দিছে, দাঁতগুলো বাইর করে একটু হাসি দিছে, হাসি দেওয়ার পরে দেখি মহিলা আর নাই সাথে সাথে নেই। তখন আমি ভয় পাই গেছি, রিক্সাওয়ালা তখন বলছে রিক্সাওয়ালা দেখছে, শুধু আমি একা দেখি নাই সেটা না, রিক্সাওয়ালাও দেখছে যে আসলেই যে মহিলা একটু দাঁত বাইর করে হাসছে, আতরের গন্ধটা মহিলার পিছনে পিছনে যাচ্ছে, হাসি দেওয়ার সাথে সাথে মহিলাও নাই। তখন ওই রিক্সা ড্রাইভাররা বলল যে না এখানে অন্য কিছু একটা করছে চলেন যায়, হ্যাঁ দাঁড়ানোর দরকার নেই। পরে রিক্সাওয়ালা বলছে আপনার তো নামাই দেবো, আমি যাবো কিভাবে, আমি কবি আগে আমারে নামাই দেন, আপনারটা আপনি চিন্তা করেন দেখেন কিভাবে যান, আর নাহলে অন্য কেউ যদি পান প্যান্সার উঠেন কিন্তু আগে আমারে আমার বাসা বন্ধ পৌঁছায় দেন। পরে উনি আমার বাসা বন্ধ পৌঁছায় দিছে, পৌঁছায় দেওয়ার পরে ঘরে যাই এই কথা বললাম, এরপর দিনে বললাম আমি হুজুরারে যে সকাল আবার যখন গেলাম মেসকগুলো দিতে দেওয়ার সাথে আমি হুজুরে বললাম হুজুর আমার সাথে এই ঘটনা হচ্ছে, শুধু মেসক আনছিলাম না আপনাদের জন্য আমি আতরও আনছিলাম, কিন্তু আতর টানে রাস্তায় আমার সাথে এই ঘটনা ঘটছে। পরে হুজুরা জিনিসটা বললো যে হ্যাঁ এমনটা হয়, আতরের দিকে এইগুলা একটু আতর এবং রাত্রিবেলা ওই যে এটা আগরবাতি একটু যেটা ওই যে সুগন্ধি, হ্যাঁ সুগন্ধির দিকে নাকি ওটা বেশি ফলো করে আর কি, এটা বললো যে ওটা ওই জিন পরিধির কাজ হইতে পারে, ওনারাই আপনার এই জিনিসটা করছে। বুড়া মহিলা দেখছেন আসলে এটা বুড়া মহিলা না, হয়তো আপনার কিছু পরিচিত অপরিচিতের ভিতরে, কিন্তু ওইটা একটা জিন হবে নাহলে আপনার এটা এইভাবে হইতো না। এটা আমার শেষ
ঘটনা। আমরা অবশ্যই মানে এই ঘটনাটা বলতে বলতে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রেই কিন্তু এরকমটা হয়েছে যে কোন জায়গায় আপনি যাচ্ছেন একটা স্মেল কিন্তু দেখবেন যে কখনো কখনো আপনার পিছনে, আবার কখনো কখনো আপনার বডিতে থাকা পারফিউম, বডি স্প্রে কিংবা আতরের যে ফ্রেগনেন্স বা সুবাস সেটার পিছু কিন্তু কখনো কখনো অনেকেই যেটা মুরব্বীরা বলে থাকেন কেউ না কেউ নেয়, এটা একটা মিথ হতে পারে, কিংবা হতে পারে আমি ধরে নিলাম যে সোহেল আকুঞ্জি ভাই এটা হ্যালোসিনেশন, বাট একই সঙ্গে দুজন মানুষের হ্যালোসিনেশন কিভাবে হয় এই ব্যাপারটা আমি হয়তো বা জানি না। শেষ মুহূর্তে সোহেল ভাইয়ের কিছুটা বলবার ছিল, আমরা সোহেল আকুঞ্জি ভাইকে আজকে মনে দ্বিতীয়বারের মতো ভূত স্টুডিওর হট সিনে পেলাম, রাইট? এর আগেও যখন তিনি এসেছিলেন আমার স্পষ্ট মনে আছে যে সোহেল আকুঞ্জি ভাইয়ের তিন সন্তানের যে মধ্যে যে মেজ সন্তান যিনি শুভ আকুঞ্জি, যে হুট করেই একটা বাসা থেকে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন রিলেটিভদের সাথে বিষয়টা শেয়ার করেছিলাম যে আদৌ কি এরকমটা হয়, একটা যদি বলি যে ইয়াং একটা ছেলে ঘর থেকে দৌড় দিয়ে গায়েব হয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। তো এরকম একটা ঘটনা আমরা এর আগে অনেকগুলো এপিসোড আগে একটা পুরনো যদি বলি যে অনেক বছর আগে, অনেক বছর ঠিক না, কয়েক মাস আগের একটা এপিসোডে শুনেছিলাম। সো সেই শুভ আকুঞ্জির পিতাই আসলে সোহেল আকুঞ্জি। এবং সোহেল ভাই, শেষ মুহূর্তে যদি আপনার কিছু বলার থেকে থাকে অডিয়েন্সের উদ্দেশ্যে।
অডিয়েন্সের উদ্দেশ্যে আমার একটা কথাই যে আমি আমার ছেলে নাফিউন্নুর আকুঞ্জি শুভ, ওর কথা মনে হইল আমি স্থির থাকতে পারি না,
খুবই সহজ
স্থির থাকতে পারি না। আমার এত সুন্দর ছেলে আল্লাহর রহমতে, ওনার লাকি একটা যে কথা বলতে সে ছবিটা আমার চোখে বসে মনে হয় আমার সামনে পয়সা রয়েছে,
একটু ক্যামেরায় দেখি ছবি
মনে হয় আমার শুভ আমার সাথে আমার বুকে জড়ায় রয়েছে। এখন আমি যদি বলি শুভ বাবা তুমি কি লাগো, ও শুধু বলবে বাবা টুনটুনি বাবা লাগে।
আমরা একটু ক্যামেরার সামনে দেখা
দিচ্ছি টুনটুনি বাবা লাগে। এই শুভ রে আমি কত জায়গা যে প্রতিদিন, আজকে আমি কিশোরগঞ্জে আসছি, আমি ট্রেনে আসি, আমি টঙ্গিতে নামছি, টঙ্গিতে নেইমা ওই কিশোর সংশোধনাগার ওইখানে গেছি, আমার ছেলে ওইখানে আছে কিনা, আর কত কবিরাজের কাছে কত হুজুরের কাছে আমার মনে হয় যে একশোর উপরে হুজুর কবিরাজ দেখাইছি, অনেকে তাবিজ দিছে। আমি সারাটা বাড়ি বিভিন্ন গাছে ফলের কাছে বিভিন্ন গাছে তাবিজ গুলা ঝুলায় রাখছি, আর সবাই খালি বলে তাবিজটা যত তাড়াতাড়ি যত লড়বে শুভর মনটা তত ঘুরবে, শুভ বাড়ি ফিরে আসবে। শুভর জামা একে খুচরো জামাটা পরে দিছে, জামাটা বলে যে ঘরের সামনে লাগায় রাখবে, এটা বাতাসে লড়বে, শুভর মনটা লড়বে, শুভ ফিরে আসবে। কয়েকদিন আমি আগুন পড়ে গেলাম একজন হিন্দু একজন সাধুর কাছে, কৃষ্ণ নাম, ওনার কাছে যাওয়ার পরে অমাবস্যার দিন বেলা গেছি, উনি একটু মাটি নিল, মাটি হাতে একটু ওইভাবে ডলা দিল, ডলা দেওয়া বললো যে শুভ জিনে নিয়ে গেছে, ও আসতে মিনিমাম ছয় মাস লাগবে, আমার ছয় সাকে ধরতে হয় না, বলে ছয় মাস লাগবে, কিভাবে সম্ভব ছয় মাস থাকবো।
আমরা সোহেল ভাই, আমি জানি যে এই ধরনের সিচুয়েশনে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হয় না, আমরা প্রয়োজন।
তারপর আমি কালকে আবার আমাদের এমনি তো সকল ল এনফোর্স জানে আইনের সাহায্য নিছি, গতকালকে আমি বাজিতপুর ইউনু স্যারের কাছে গেছি, ফারদিন বিন এনাম স্যারের কাছে আমি জিনিসটা জানালাম, স্যার আমার সাথে অত্যন্ত এত সুন্দর এত অমায়িক ব্যবহার করছে, ওনারা যে ওনার পিয়নে নাস্তা দিছে ওই নাস্তাটা উনি আমার নিজের হাতে আগে দিয়েছে, যে সোহেল ভাই আগে আপনি খান তারপর আমি খাবো, অনেকগুলো মেনু ছিল, উনি বলছে আমরা দেখতেছি। আমি আশা করি শুধু আমার বিষয় না, প্রত্যেকটা উপজেলার ইউনুস স্যার যাতে উনার মতো একটা মডেল হয়, জনগণের কথাটাও শুনে। কিছুদিন আগে ঈদের আগের দিন আমার ছবিটা দেখানোর পরে আমার এক আত্মীয় বললো হ্যাঁ এসেছিলে তো কয়দিন আগে, ঈদের তিন দিন আগে আমার বাড়ি এসে গেছে, পাগলের মতো নাকি ঘুরতেছে, রাত্রে আবার গেলাম, রাতে তিনটা পর্যন্ত খুঁজলাম শুভরে পাই কিনা, কেউ বলে যে ওই চিটাঙের দিকে আছে, ও এক কবিতাতে বললো চিটাঙের দিকে আছে, শিপের যেখানে থাকে ওইখানে শুধু ওইখানে খেলাধুলা করে ওইখানে কামানোর সাথে, কেউ বলে মানুষ তার আটকায় রাখছে, আবার কেউ একজনে বলে যে ওরা জিনেই ঘুরাচ্ছে এখনো। আমি দেশবাসীর কাছে আমার জোরালো অনুরোধ, জিনে আটকাক আমার জন্য, আমার শুভর জন্য দোয়া করো জিনে সারা দেয়, আর কেউ যদি আটকায় রাখে জোর করে তাহলে আমার শুভর জন্য সাইরা দেয়, শুভর মার চোখে ইনফেকশন হয়ে গেলে চোখে দেখে না চায়, আমার একই অবস্থা, আমি সকলের কাছে দোয়া চাই যদি কেউ আটকায় রাখেন দয়া করে আপনারা হাতে পায়ে ধরে বলি আমার শুভর আমার মুখে ফিরে দেন, আমার পৃথিবী লাগবে না, আমার কোনো কিচ্ছু লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট দিতে আমার শুভটারে ফিরে দেন, আমার ছোট ছেলে এখনো ধরে শুভ ভাই আর শুভর ছবিটা দেখলে শুভর ছবির উপরে এই তিন বছরের বাচ্চা শুভর ছবির উপরে শুভ দেয়, আর মা তো দেখেই না, আমার আম্মা ও দাদি সারা রাত কান্দে।
অবশ্যই, এবং আমরা সোহেল ভাই বিরতি নিতে হবে এবং এই পর্যায়ে একটা বিরতি নিব, বিরতি আবারও আমরা যদি বলতে চাই যে এই যাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং এই ক্যামেরাটাই যদি আমরা দেখাই সেটা হচ্ছে শুভ আকুঞ্জি, এবং এই ছেলেটা কিশোরগঞ্জ থেকে হারিয়ে গেছে প্রায় কয় মাস হলো,
চার মাস বিশ দিন
আজকে এই মুহূর্তে। তো প্লিজ যদি কারো পক্ষে সম্ভব হয় যদি কেউ দেখে থাকেন অবশ্যই সর্বপ্রথম যেটা বলবো যে আপনার আর যে অপূর্ব পেজে আপনি আমাকে জানাবেন, কারণ ইতিপূর্বে এর আগে যখন সোহেল ভাই ওনার ব্যক্তিগত নাম্বার অনেয়ারে অ্যানাউন্স করেছিল অনেকেই কিন্তু ওনার দুর্বলতার সুযোগ নিয়ে কেউ মোবাইল ব্যাংকিং বিভিন্ন মাধ্যমে কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমরা শুনেছি, আমরা সেই নাম্বারগুলোও রাখছি। সেই নাম্বারগুলোর বিরুদ্ধে আমরা চাইব যে তিনি যেন অ্যাকশন নেয়। তো একটা গণমাধ্যম, তো সেই সেই জায়গা থেকে আমরা হয়তো অ্যাকশনটা নিতে পারছি না, বাট প্লিজ শুধু এতটুকুই বলবো যে মানুষ তো আমরা, তাই না? মনুষ্যত্ব যদি এতটুকুনও আমাদের মধ্যে থেকে থাকে যে এই ধরনের কাজ কখনোই কেউ নেককার জন্য কাজ করবেন না। একজন বাবা, তিনি এমনি অসহায়ভাবে ঘুরছে বিভিন্ন জায়গায়, তার সন্তানকে খুঁজছে, নাম্বার অ্যানাউন্স করলো কোন একটা গণমাধ্যমে, আপনি সেটা ফায়দা লুটলেন, ভেরি ব্যাড, আল্লাহ মাফ করুক। কোনো না কোনো একদিন এরকম ব্যাড সিচুয়েশনে আপনিও পড়লে পড়তেও পারেন, রাইট? সো আমরা আবারও চাই যে
পরিচিতি সবচেয়ে ভালো, যেটা পরিচিতি শুভ হয়তো সাড়ে চার মাসে মা বাবার আদর সারা শুভ চেহারা ঠিক থাকতে পারে, নাও থাকতে পারে, রং চেঞ্জ হইতে পারে, চেহারা পরিবর্তন হইতে পারে। সুপর এই যে নাকের উপরে ঠিক নাক বরাবর কপালের মাঝামাঝি তিন চারটা শিলির দাগ আছে, ছোট সময় ব্যথা পাইছিল, হয়তো আপনারা যদি দেখেন কেউ যে দেখবেন সুপর ঠিক এই বরাবর তিন চারটা শিলির দাগ আছে, সেই দাগটা দেখবেন আর তখন চিনতে পারবেন যে আমার শুভ সুন্দর।
সোহেল ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনার পুরো পরিবার।
নাম্বারটা কি বলবো?
নাম্বারটা আমরা আজকে আর নাম্বার অ্যানাউন্স করছি না। আপনি যারা দর্শক রয়েছেন, আপনি বা আপনারা যদি কেউ এরকম ছেলের সন্ধান পেয়ে থাকেন বা শুভকে যদি কেউ দেখে থাকেন, যে আপনি নিঃসংকোচে আর যে অপূর্বর যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনি আমাকে নক করবেন। বাকি দায়িত্ব যদি আমরা ব্যাটে বলে মিলে যাই সেখানে, সেক্ষেত্রে আপনার সাথে আমরা সোহেল ভাইয়ের সাথে ট্যাগ করে দিব, রাইট? তো আজকের মতো আমরা সোহেল ভাইকে এখান থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী গেস্টকে আমরা আমন্ত্রণ জানাবো স্টুডিওতে। পরিবেশটা একটু যদি বলি যে থাকে না, ইমোশনাল হয়ে গেল, সো এই মুহূর্তে আই নিড আ ব্রেক। দিন শেষে আমরাও মানুষ, সো বিরতির ওপারে যখন ফিরছি দ্বিতীয় গেস্টকে নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা।
হ্যালো গাইস, দিস ইজ আসকুল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning a twisted of prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ আসকুল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning a twisted of prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড। এবং চলছে কিন্তু ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, রাইট? ব্রেকের ওপারে যখন আমরা ফিরে যেতে এসেছি, একটু যদি বলি যে এর আগের যে সেশনটা ছিল, লাস্ট মোমেন্টটা একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সো এরকমটা আসলে ভাবতেই অবাক লাগে যে একটা ইয়াং একটা ছেলে হুট করে, ধরুন আপনার ছোট ভাই বাসা থেকে বেরোয়ে একটা দৌড় দিল, তারপরে আপনি তাকে খুঁজে পাচ্ছেন না, ব্যাপারটা খুবই হৃদয় বিদারক একজন বাবার জন্য বা একজন ভাই বা একজন মা বা যদি বলি যে পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য ব্যাপারটা খুবই কষ্টের এবং বেদনার। এনিওয়েজ, আমরা দ্বিতীয় যিনি গেস্ট তার সাথে পরিচিত হব এবং এক এক করে তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আমরা শুনব। তো চলছে ভূত স্টুডিও, এবং পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান, রাইট, খুবই সহজ, যদি নেক্সট এপিসোডে আপনি আসতে চান, তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এখন রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন, অনেকের মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকে, আমি কি ফেসবুকে কমেন্ট বক্সে যদি আরবিএস লিখি তাহলে হবে না? আবার অনেকে বলে যে আমি কি জেএফএম লিখে আরবিএস লিখবো না। আপনি যেটা করবেন, মোবাইলের এসএমএস অপশনে যাবেন, এসএমএস অপশনে যাওয়ার পর সিম্পলি যেটা করবেন, সর্বপ্রথম লিখবেন আরবিএস, আগে জেএফএম লিখতে হবে না, রাইট? আরবিএস লিখবেন, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনি কি করেন। আপনি যদি কিছু না করেন, জায়গাটা ফাঁকা রাখবেন, পাঠিয়ে দিবেন এসএমএসটা 26969 নাম্বারে, রাইট? আমরা প্রতিনিয়ত মানে দেখা যায় যে কিছু রেজিস্ট্রেশন এরকম পাই যে এমনি রেজিস্ট্রেশন করলাম, দেখি না ফোন কল দেয় কিনা। সো এই দেখি না ফোন কল দেয় কিনা যারা ভেবে রেজিস্ট্রেশন করেন, তাদেরকে যেটা বলবো ভাই, আমরা ফোন কল দেই, শুধু শুধু আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনার নিজের মোবাইলের ব্যালেন্সটা নষ্ট করছেন, বরং সেই মানুষগুলো রেজিস্ট্রেশন করুন যারা নেক্সট এপিসোড এখানে এসে সশরীরে গল্পগুলো বলতে পারবেন। আমাদের যিনি প্রথম গেস্ট ছিলেন তিনি কিশোরগঞ্জ থেকে এসে গেছেন, দ্বিতীয় যিনি গেস্ট তিনি কোথেকে এসেছেন এবং তার সম্পর্কে একটু জানতে চাই আমরা। সালাম আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ রাসেল, আমি আসছি জামালপুর থেকে, জামালপুর ইসলামপুর থানা। এড্রেসটা বলাটা জরুরি কারণ ঘটনাটা যে জায়গায় ঘটেছে মানে সেই জায়গাটা গুরুত্বপূর্ণ, কারণ ওই জায়গাটাতেই আমার মানে আমার দেখাই দুটো ঘটনা ঘটছে, এর জন্য জায়গাটা বলাটা জরুরি। ইসলামপুর থানার ধর্মকুড়া নামে একটা গ্রাম, এটা হচ্ছে আপনার দক্ষিণ ধর্মকুড়া।
ওকে, তো আমরা শুনবো জামালপুরের ঘটনা শুনবো, যে এর আগে জামালপুরে যদি বলি যে সরিষা বাড়ি থেকেও কিন্তু একজন এসেছিলেন। সো থ্যাংক ইউ সো মাচ, এই ব্যাপারগুলো আমাদেরকে খুব ইন্সপায়ার করে যে একজন কিশোরগঞ্জ থেকে, একজন জামালপুর থেকে। সো সেই জায়গা থেকে যেটা বলবো ব্যাপারগুলো আমাদেরকে ভীষণ ইন্সপায়ার করে এবং ভীষণ রকম ভালো লাগা কাজ করে যে এই বন্ধুগুলোর সঙ্গে জানেন মানে আমাদের যেমন সোহেল ভাইয়ের সাথে আজকে দ্বিতীয়বার আমার দেখা হয়েছিল, বাট এই মানুষের সাথে কিন্তু আজকে একদম ফার্স্ট টাইম আমাদের দেখা হলো। সো ব্যাপারগুলো খুবই ভালো লাগা কাজ করে যে রেডিওটা আপনি হয়তো আমাকে দেখেন ফেসবুক লাইভে যখন আমি গ্যানের দুনিয়ার ফেসবুক লাইভ করি, কিংবা ভূত স্টুডিও লাইভ করি, কিংবা অন্য যে কোনো রেডিও শো লাইভ আমি হোস্ট করি, বাট আপনার সঙ্গে সরাসরি বসে এক কাপ চা খেতে খেতে গল্পটা হয় না। বাট এই জিনিসটা আমার পার্সোনালি ভীষণ রকম ভালো লাগে যে আপনাকে সরাসরি পাচ্ছি, সামনে বসে দুটো গল্প শুনতে পারছি। সো প্রথম কোন ঘটনাটা শুনবো ভাইয়া?
আমি প্রথম যেটা শোনাবো সেটা ঘটে আমার সঙ্গে বা মানে ঘটো অন্যজনের সঙ্গে, মানে আমি ওই জায়গায় ছিলাম।
নামটা একটা বার বলবেন তো।
আমার নাম মোহাম্মদ রাসেল।
আচ্ছা রাসেল ভাই, একটু জোরে কথা বলতে হবে, ঠিক আছে? তো প্রথম ঘটনাটা কত সালের ঘটনা বা কবেকার?
এটা হচ্ছে গত কুরবানি ঈদের দিনের ঘটনা।
আচ্ছা ঠিক আছে, শুনি আমরা।
এটা মেনলি আমি আমার শ্বশুরবাড়ি হচ্ছে জামালপুর, আমি জামালপুর অফিস থেকে ছুটিতে যাই, ওখানে দুই দিন থাকার পর আমি আমাদের বাড়িতে যাই চানরাতের আগের দিন। ওই দিনকে থাকার পর চানরাতের দিন আমার বোন এবং আমার ভাগিনা নারায়ণগঞ্জ থেকে আমাদের বাড়িতে যাই দাবাতের উদ্দেশ্যে। আমার ভাগিনা এবং আমার বোনের সাথে একটি ছেলে আসে, ছেলেটিকে আমরা চিনি না। ওই ছেলেটি মানে গেস্ট হিসেবে আমাদের বাড়িতে আসে, মানে এর আগে আমরা ওই ছেলেটাকে চিনতামও না বা জানতামও না যে ছেলেটাকে, আর ছেলেটাকে নিয়ে আসার মানে আশা ছিল না আমার বোন এবং ভাগিনার। উনার মায়ে বলে যে তুমি আমার ছেলেটাকে নিয়ে তোমাদের জামালপুর একটু নিয়ে যাও, উনি জামালপুরটা একটু দেখবে ঘুরে। তো সেই সুবাদে ওই ছেলেটি আমাদের বাড়িতে ঘুরতে আসে। আসার পরে যাই হোক চান রাতের দিন আমরা মানে রাত্রেবেলা সবাইকে খাওয়া দাওয়া করাই, আমি সবাইকে বেড দেই, সবাই বেডে যেয়ে ঘুমাই। সকালবেলা ভোরে উঠে আমরা সবাই ভোরে গোসল টোসল করি, গোসল করার পর আমরা মাঠে যাই, মাঠে যে আসি, মাঠ থেকে নামাজ টামাজ পরে সবাই মিলে ওই মেহমানটা সহ আসি আমাদের বাড়িতে। বাড়িতে আসার পরে আমরা গরু জবাই দিব, গরুটা আমরা কিনি আমাদের বাড়ির পাশে একটা মানে আমাদেরই এক আত্মীয়র কাছ থেকে গরুটা কিনি, গরুটা ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আনবো। এই সময় গরুটা আপনার মানে হাত থেকে ছুটে যায়, সার গরু ছিল, হাত থেকে ছুটে যাওয়ার পরে এই গরুটাকে আর আমরা ধরতে পারি না। এ পুরো আমাদের এলাকাটাই মানে দৌড়াদৌড়ি করতেছিল, কেউই ধরতে পারতেছিল না গরুটাকে। একটা পর্যায়ে এই গরুটা মানে পুরো এলাকায় দৌড়াদৌড়ি করার পরে হারানো হয়ে যে ঘটনাটা যে জায়গায় ঘটে মানে ভৌতিক ঘটনাটা ওই জায়গায় গরুটা মানে যে থামে, থামার পরে আমরা ওই জায়গা থেকে যাই হোক মানে ওই জায়গা থেকে একদম দাঁড়িয়ে গেছে, ও মনে হচ্ছিল যে ও হারানো হয়ে গেছে আর দৌড়াতে পারছে না। তারপর ওই জায়গা থেকে যাই হোক আমরা নিয়ে আসি বাড়িতে। আনার পরে হুজুর বসেছিল গরু জবাই দেওয়ার জন্য, আনার পরে হুজুরে জবাই দেয়, জবাই দেওয়ার পর আমরা যাই হোক খালটা সারানোর পরে মাংস কাটতেছি। এমন এক টাইমে ওই মেহমানটা আমার ভাগিনাকে বলে যে আমি একটু দোকান থেকে ঘুরে আসি, তুই মাংস কাটতে থাক আমি একটু দোকান থেকে ঘুরে আসি। এই কথা বলে আমার ভাগিনার মানে ওখানে রেখে ও যাই আমাদের এলাকার মোড়ের দিকে। এই জায়গাটা হচ্ছে আমাদের এলাকার চৌরাস্তা মোড়, ওখানে বলে সবাই মানে ওই লোকটার নাম হচ্ছে বুধু, মানে বুধু আরা বলে সবাই আমাদের আঞ্চলিক ভাষায়, মানে ওখানে বাঁশের ঝাড় আছে, তেঁতুলের গাছ আছে, ওই জায়গাটার নাম সবাই বলে বুধুর আরা, চৌরাস্তা মোড়ের কাছাকাছি। তো ওখানে যাই, যাওয়ার পরে ওই ছেলেটার সাথে কি ঘটে আমরা তখন পর্যন্ত কিছু জানি না, কিন্তু মানে এলাকা আমরা যে এখানে মাংস কাটতেছি আমরা কিন্তু ওখানে নেই, তা আমরা আমাদের জানার কোনো মানে কথাই না। তো এর মাঝখানে আমাদের মুর থেকে মানে কয়েকজন মানুষ আমাদের এদিকে আসে, এসে বলে যে মুরে একটা মানুষ মারা গেছে, মানুষটার পরিচয় পাওয়া যাচ্ছে না, মানে মানুষটা আমাদের এলাকারও না বা আমাদের আশেপাশে এলাকারও না, তো লোকটা কে কেউ চিনতেছে না। তো সেই সময় মানে আমার আফা বলে কে রে আমাদের তো একটা মেহমান আসছে, দেখতো ঘরে আছে কিনা। তারপরে আমরা ঘরে যাই, ঘরে যাওয়ার পরে দেখি এই মেহমানটা নাই, মানে তো উনি যে আমাদেরকে বলে গেছে যে মাংস কাটার সময় আমাদের কাজের ব্যস্ততার কারণে আমরা মানে ভুলে গেছি যে মানে উনি দোকানের কথা বলে গেছে। তারপরে আমরা যাই হোক ঘরে যাই দেখি উনি নাই। তারপরে আমার বোনের বলি আর আমার ভাগ্নের বলি আচ্ছা তোমরা যাই দেখো তো এই ছেলেটাই কিনা, কারণ ওই ছেলেটাকে তো আমাদের এলাকার লোক বা কেউ চিনার কথা না, তোমরা যাই দেখো। তো আমি তখনও মাংস কাটতেছি, আমাদের বোন এবং আমার ভাগিনাকে পাঠিয়ে দেয় ওই জায়গা থেকে। তো ওনারা মুড়ে যেয়ে দেখে যে এই ছেলেটাই, ছেলেটার অবস্থা ছিল কেমন, আপনার একটা ধান ক্ষেত ছিল, ধানগুলা কাটা শেষ, মানে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে লারা, মানে ধানের লারা, ওই ধানের লারাগুলো পানির মাটির উপর দিয়ে বের হয়ে আছে, পানি হবে আনুমানিক এক হাঁটু সমান পানি। সেই এক হাঁটু পানির ভিতরে ওনার মাথাটা পুরোটাই মানে কাদার ভিতরে গাড়া, মানে একদম কি করে ফেলছে, গেড়ে ফেলছে, পা দুটো শুধু উপর দিকে মানে লড়তেছে এমন অবস্থায়। মানে আশেপাশে মানুষ তেমন একটা ছিল না, কারণ ঈদের দিন আনুমানিক টাইম 12টা, এই টাইমটাতে সবাই মানে কুরবানির গরু নিয়েই ব্যস্ত। দেখা গেছে কারো কারো মাংস কাটা শেষ বা কেউ গরু নিয়ে মানে মানে ব্যস্ততা এক পর্যায়ে, এই সময়টা তো আসলে মানুষ এদিকে কোনো বেশি একটা নায়িকা। তো একটা সময় দু একটা মহিলা এই জায়গায় মানে ওই যে গরু কাটার পরে যে ভুড়িটা, ওই ভুড়িটা ধোয়ার জন্য এদিকে আসে। আসার সময় এই ছেলেটাকে দেখতে পারে যে এখানে দুইটা পা শুধু মানে কি লড়তেছে। তো ওরা দৌড়ায় আসে, আসার পরে যাই হোক উনারা মানে তুলতে পারতেছে না এমন অবস্থা করে মানে উনাকে রাখছে। তারপরে যাই হোক আনা চিল্লাচিল্লি করার পরে কয়েকজন মানুষ আসে, আসার পরে উনাকে ওই জায়গা থেকে তুলে, মাথা পুরোটাই কাদা ছিল আর শৈল কোনো এখানে কাদা ছিল না, কারণ ও তো ছিল পানির ভিতরে। যাই হোক তোলার পরে দেখে উনার পেট মানে একদম ফুল ভরা, কারণ পানি খাইতে খাইতে একদম অবস্থা খারাপ, আর মুখের ভিতরে ছিল আপনার অনেক কাদা এবং ঘাস, এগুলো মানে হাবিজাবি ছিল, উনার কোনো সেন্স ছিল না, মানে এমন অবস্থা ছিল যে মানে মারা যাওয়ার মতোই, মানে গ্রামের মানুষ তো ওনারা তো আর বুঝে না যে মানে সেন্সলেস বা মানে একদম সেন্সলেস হয়ে গেছে, তার কোনো মানে ই পাওয়া যাচ্ছে না। এই সময় সবাই ভাবছিল যে উনি মনে মারা গেছে। তা যাই হোক তখন পেটে চাপ দিয়ে পানি বের করে, সবাই পানি বের করে। যাই হোক আমাদের ওখানতে সবাই মিলে ধরাধরি করে, আমার চাচাতো ভাই একটা ছিল আমার এলাকার হিসেবে, ভাতিজা ছিল ওর নাম রনি, আরেকজন ছিল ওনার নাম ছিল খুরশেদ, এই দুজন মিলে আর আমার বোন এবং আমার ভাগ্নে মিলে যাই হোক ওনাকে নিয়ে আমাদের ইসলামপুর সদর হাসপাতালে যাই। আমি তাদেরকে ওটা তো তুলে দেই, আমি বলি যে তোমরা যাও, আমি বাড়িতে যে টাকা নিয়ে তারপর আমি আসতেছি। যাই হোক ওনাদের আমি ইসলামপুর হাসপাতালে পাঠাই, ওখানে ইসলামপুর হাসপাতালে ওনারা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ডাক্তারে তাৎক্ষণিকভাবে বলে যে আমাদের এখানে এটা এটা কিছু করার নাই, আপনারা দ্রুত যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স দিয়ে আপনি জামালপুর ভালো একটা হসপিটালে নিয়ে যান, না হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না। যাই হোক আমাকে তখন রেখে আমি তো পরবর্তীতে টাকা বাড়িতে আমার মানে বাড়িটা একটু মানে দূরে, ওখান থেকে টাকা নিয়ে যেহেতু আবার আসতে হয় এখানে, এসে আবার পরবর্তীতে অটোতে যাই, যেহেতু ঈদের দিন ছিল মানে অটো বেশি একটা ছিলই না আমাদের এলাকায়, মানে গাড়ি ঘোড়া ছিল একদম কম। আমি উনাদেরকে আইসা ধরতে পারি না, উনারা অ্যাম্বুলেন্স দিয়ে দ্রুত আবার চলে যাই জামালপুর। জামালপুর যাই হোক আমি ইসলামপুর আসি, আসার পরে উনারা তখন ছিল মেলান্দর, মানে একটু বেশ দূরত্ব ছিল আমার সাথে, মানে আমি উনাদের ধরতে পারতেছি না এতটুকু দূরত্ব ছিল। যাই হোক জামালপুর একে একে আমরা চারটা কি মানে যে কটা হাসপাতাল ছিল প্রত্যেকটা হাসপাতালে নিয়ে যাই, অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স থেকে নামাই, নামায় ডাক্তার কাছে নিয়ে যাই। উনারাও বলে যে উনাকে আইসিউতে ভর্তি করতে হবে, আমাদের তো আইসিউ খালি নাই আর সিরিয়াস অবস্থা, আপনাদের বড় কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। তো ওখান থেকেও আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় ওখানে জামালপুর। আমার ওয়াইফ ছিল, আমার ওয়াইফের একটা সমস্যা আছে, উনারও মানে জিনের একটু প্রবলেম আছে, এর জন্য উনাকে আমি জামালপুরে রেখে আমি শুধু আমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে গেছিলাম। তো যাই হোক, আমি জামালপুর ফোন দিয়ে আমার ওয়াইফকে বলি যে তুমি একটু হসপিটালে যাও, যে দেখো যে কি অবস্থা, ভর্তি করতে পারো কিনা। যাই হোক, তখন আমার ওয়াইফ যায় জামালপুর, উনার একটু হাসপাতাল পরিচিত ছিল, তো সেখানে ভর্তি করতে পারে না, হাসপাতাল থেকে নিচ্ছে না। অনেকে বলতেছে যে এটা পুলিশ কেস, কেউ উনাকে হয়তোবা মেরে রাখছে। আমরা তখন পর্যন্ত অ্যাকচুয়ালি জানি না যে এটা মানে প্যারানর্মাল কি কোনো কিছু, বা তখন পর্যন্ত আমরা একটু এতটুকু ভাবছি হয়তো বা কেউ মেরে এরকম করে রাখছে, বা কোন নেশা বা কোনো কিছু করছে, এর জন্য ওই জায়গায় এরকম করে রাখছে। কিন্তু মানে তখন পর্যন্ত আমরা ভাবতে পারি নাই যে মানে জিন বা ভূত বা যে যাই বলুক না কেন, এগুলার মানে কোনো প্রভাব আছে কিনা, মানে তখন পর্যন্ত আমরা বুঝতে পারি নাই। যাই হোক, তখন মানে দুপুর গড়ায় বিকাল, ওখান থেকে ডাক্তাররা জামালপুর থেকেও সবাই আমাদেরকে বললো যে রোগীকে বাঁচানো সম্ভব না, আপনারা নিয়ে যদি পারেন দ্রুত আপনারা নিয়ে ময়মনসিং যান। আমরা ওখান থেকে যাই হোক ময়মনসিং নিয়ে গেলাম। ময়মনসিং নিয়ে যাওয়ার পরে ওখানে একটা হাসপাতাল বন্ধ ছিল ঈদের দিনের কারণে, আর দুই তিনটা হাসপাতালে নিয়ে যায়, ওনারাও একই কথা বলে যে আমাদের এখানে আইসিইউ খালি নেই, আপনারা অন্য কোনো ওখানে ট্রাই করেন বা ঢাকা নিয়ে যান। এখন আমাদের হাতে এরকম টাইম ছিল না যে ওকে ঢাকা নিয়ে যাব, কারণ ও মানে একদম সেন্সলেস ছিল, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করেই মানে এমন মানে অস্বাভাবিক ভাবে মানে জেগে উঠত, মানে তিন চার জনের অ্যাম্বুলেন্সের ভিতরে আটকাতে পারতো না, এমন একটা অবস্থা করত, আর মুখ থেকে শুধু সারাক্ষণ মানে রক্ত আসতেছিল, মানে একদম টাটকা রক্ত বের হচ্ছিল। আর যখন মানে মানে জ্ঞানটা ফিরছিল তখন কোনো কথা বলতে পারতেছিল না, কিন্তু মানে খালি আশেপাশে তাকাচ্ছিল। আমরা ট্রাই করতেছিলাম যে ও মানে কি হয়েছে ঘটনাটা, এটা যাতে ও মানে বলুক আমাদের যে কি ঘটছে ঘটনাটা, ওকে কেউ মারছে নাকি নেশা করছে, বা যেটা হোক আমরা ওদের কাছে ওর কাছে শোনার জন্য অনেক ট্রাই করছি, কিন্তু ও বলতে পারতেছে না। মুখ দিয়ে রক্ত আসতেছে এবং মানে চোখগুলো ছিল অস্বাভাবিক, মানে চোখের দিক মানে তাকাইলেন তোরে যে কোনো একটা মানুষ মানে ভয় পেয়ে যাবে, এমন একটা অবস্থা ছিল ওনার চোখ। তো যাই হোক মানে মানে এমন ভাবে উঠতো, আমার ভাগিনা ছিল একজন মানে স্বাস্থ্য মোটামুটি ভালো, আর যে যার সাথে ঘটনাটা ঘটে মানে তাকে আমার ভাগিনা মানে চেষ্টা করলেন তোর একাই আটকাতে পারত, কিন্তু ওরকম মানুষ তিনজনও তাকে আটকাতে পারতো না, মানে ওরকম কিন্তু কোনো কথা বলতো না, শুধু মানে এক ধরনের মানে ঘুঙ্গাইত এরকম অবস্থা। তো যাই হোক, ওখান থেকে আমরা তখন পর্যন্ত বুঝতে পারি না, বিকাল যেহেতু সন্ধ্যার আগে আগে তখন পর্যন্ত আমরা বুঝতে পারি না যে প্যারানর্মাল বা কোনো কিছু। ওখান থেকে হাসপাতালে আমরা ভর্তি করতে পারি না। ওখান থেকে যাই হোক আমার ওয়াইফ বলে যে এটা স্বাভাবিক, মানে আমাকে ফোন দিয়ে বলে এটা স্বাভাবিক কোনো কিছু না, আপনি আসেন। আর যেহেতু ভর্তি করতে পারতেছি না, কোনো হাসপাতালে নিতেছেও না, আইসিইউ খালি নেই, আর ঈদের দিন যেহেতু মানে কোনো ডাক্তারও নেই, এখন আমার কাছে যেটা মনে হচ্ছে মানে আমার ওয়াইফ বলতেছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা মানে প্যারানর্মাল কোনো কিছু, আপনারা মানে কবিরাজের চিকিৎসা করেন। তারপরে যাই হোক, আমি তখন পর্যন্ত মানে আমি বিশ্বাস করতেছি না যে প্যারানর্মাল কোনো কিছু। যাই হোক, তারপর আমি বলি যে আমি রাস্তায় যেহেতু আছি, আমি তোমাদের সাথে দেখা হবে হয়তো বা বিশ মিনিট, মানে আমি তখন পর্যন্ত আমি মানে মুক্তা গাছা ছিলাম, কারণ আমি তো গেছি সেনজি দিয়ে, ওনারা তো অ্যাম্বুলেন্সে গেছে। যাই হোক, আমি মুক্তা গাছা ছিলাম তখন রাত আটটার দিকে, মানে রাত্রে মেনলি প্রবলেম হচ্ছিল, মানে সন্ধ্যার পরে থেকেই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতেছিল, অ্যাম্বুলেন্সের ভিতরে আটকানো যাচ্ছিল না, মানে তাকাচ্ছিল, মানে তখন পর্যন্ত সে কোনো কথা বলতো না, শুধু মানে এক ধরনের মানে ঘুঙ্গাইত, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা। যাই হোক, আমি মুক্তা গাছা যাই, ওনারা ময়মনসিং থেকে তখন আবার ব্যাক করে, মানে আমি সিএনজি থেকে মুক্তা গাছায় নেমে যাই, ওরা বলতেছে যেহেতু আমরা ব্যাক করতেছি তুমি মুক্তা কাছে নামে যাও, ওখান থেকে তুমি অ্যাম্বুলেন্সে উঠে যাও। যাই হোক, আমি মুক্তা কাছে পেট্রোল পাম্পে ওখানে নেমে যাই। নেমে যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়ানোর পরে অ্যাম্বুলেন্সটা আসে, আসার পরে আমি অ্যাম্বুলেন্সে মানে অ্যাম্বুলেন্সের দরজা খোলার সময় ও আমি দেখি যে ও অচেতন, কিন্তু আমি যখন অ্যাম্বুলেন্সে উঠি তখন ও আমাকে মানে হুট করে অ্যাম্বুলেন্সে উঠে মানে অ্যাম্বুলেন্সের দরজাটা লাগানোর সময় হুট করেই মানে উঠে বসছে, উঠে বসে আমাকে বলতেছে মানে অস্বাভাবিক একটা মানে খারাপ ভাষায় গালি দিয়ে আমাকে বলতেছে যে আমি তোকে মেরে ফেলবো, তুই কেন আসছিস, মানে এরকম ভাবে বলতেছে যে আমি আমার সাথে তার কোনো একটা শত্রুতা আছে। মানে তখন মানে তিনজন চারজন আটকাইতে পারতেছে না, ও আমাকে মেরে ফেল, মানে এমন অবস্থা করতেছে। তো আমি মানে একটু মানে হতবাক হয়ে গেলাম, কি রে ছেলেটাকে আমি চিনি না জানি না, সে আমাকে হুট করে বলতেছে যে মানে আমার গোষ্ঠী সহ মেরে ফেলবে। মানে আমি একটা মানে মানে কি পর্যায়ে ছিলাম এই সময়ে মানে আমি বলে বোঝাতে পারবো না যে এরকম করতেছে কেন, অস্বাভাবিক ঘটনা, এর সাথে ছেলেটাকে একদম চিনিও না। যাই হোক, তারপরে আমরা ওর আমাদের গামছা ছিল, আমার ওয়াইফ নিয়ে গেছিল জামালপুর থেকে ওই গামছা, তারপরে আমার বোনের উন্না ছিল, উনার দিয়ে উনার হাত পাও বেঁধে ফেলি অ্যাম্বুলেন্সের ভিতরে, কারণ অ্যাম্বুলেন্স চালা বলতেছিল আপনারা উনাকে মানে কোনো মতোই জালনা দিয়ে যাতে লাভ দিতে না পারে বা ই করতে না পারে আপনারা উনাকে বেঁধে ফেলুন। যাই হোক, তারপরে গামছা দিয়ে পা বান্ধি, হাত বান্ধি, পুরাটাই বেঁধে তারপরে মানে সিটের উপরে শোয়াই রাখি, কারণ মানে মাঝে মাঝে জ্ঞান ফিরতেছিল, কোন সময় ফিরবে এটা তো আমরা বলতে পারতেছি না, কিছুক্ষণ পরপর ই করতেছিল, ওরা ধরো আটকানো যাচ্ছিল না, এজন্য বেঁধে রাখি। যাই হোক, ওই দিন ছিল মানে প্রচন্ড গরম, এক ফোঁটা বাতাসও ছিল না এই কোরবানি ঈদের দিন। তো যাই হোক, সামনে একজাস্ট ফ্যান চলতেছিল, আমাদের মানে ভয় হচ্ছিল যে সামনে যে একজাস্ট ফ্যানটা চলতেছে এটার উপরে যায় পড়ে কিনা, মানে মানে প্রচন্ড ভয় পাইতেছিলাম। যাই হোক, সারাদিন যেহেতু উনাকে নিয়ে আমার ওয়াইফ মানে প্রত্যেকটা হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, আমরা ময়মনসিং থেকে যেহেতু রওনা করি মুক্তাগাছা থেকে, আসার সময় হঠাৎ করেই মানে যেহেতু বাতাস নাই কিছু নাই, মানে মুক্তাগাছা পার হওয়ার পরে মানে আমি অ্যাম্বুলেন্সে উঠার কিছুক্ষণ পর আর কি, 10 কি 12 মিনিট পরেই আপনার মানে হুট করে মনে হইতেছিল যে মানে পিছন থেকে মানে তীব্র বাতাস আসতেছিল, মনে হচ্ছে যে অ্যাম্বুলেন্স ধাক্কা দিয়ে ফেলে দিবে, এরকম মানে একটা অবস্থা ছিল, মানে অস্বাভাবিক হুট করে একটা বাতাস আসতেছে মনে হয় অ্যাম্বুলেন্স একটা ধাক্কা দিল এরকম অবস্থায়। যাই হোক, অ্যাম্বুলেন্স আলারে আমি বললাম যে ভাই আপনার কি কখনো এরকম এক্সপিরিয়েন্স আপনার সাথে কখনো হয়েছে? তখন অ্যাম্বুলেন্স আলা বলতেছে যে ভাইয়া এরকম ঘটনা অনেক ঘটছে, আপনি ই করেন উনাদেরকে সামলান, পিছনে আমার যেহেতু আমার বোন ছিল, আমার ভাগিনার বউ ছিল, আপনারা উনাদেরকে সামলান, উনারা যাতে ভয় না পায়, আর গাড়ি যেভাবে চালানো লাগে এটা আমি জানি কারণ এটা আমার এক্সপিরিয়েন্স আছে, আপনি একটু সামনের দিকে পিছনের দিকে উনাদের সামলান। অ্যাম্বুলেন্স চালার লগে একটা হেল্পার ছিল, আর মানে সামনে যে ছিলাম আমি, অ্যাম্বুলেন্স চালার হেল্পার আর অ্যাম্বুলেন্স চালাটা, এই তিনজন মানুষ মানে সামনের দিকে সব যা কিছু ঘটতেছিল আমরা দেখতে পারতেছিলাম, আর পিছনে যারা তারা আমার আড়ালে। যাই হোক, হুট করেই মানে সামনে অস্বাভাবিক ভাবে 2-3টা বিড়াল একসঙ্গে আসতেছিল, মানে রুট বন্ধ করার চেষ্টা করতেছিল। যাই হোক, ওখান থেকে মানে নর্মাল ছিল, তারপরে আসলাম জামালপুর, জামালপুর শহরে আসার পরে আমার ওয়াইফকে নামিয়ে দিলাম যে তুমি সারাদিন যেহেতু কষ্ট করছো তুমি বাড়িতে যাও, আমি যাই উনাদেরকে নিয়ে। তো আমার বোনের বাড়ির দিকে রওনা করলাম জামালপুর থেকে বাইপাস, জামালপুর বাইপাস যখন পার হওয়ার পরে মানে একটু নীরব নীরব রাস্তা আর কি, তখন থেকে মানে শহর না একদম গ্রামের দিকে যাচ্ছি তখন। সেই সময় মানে মনে হচ্ছিল যে অ্যাম্বুলেন্স মানে মানে একদম ধাক্কা দিয়ে পিস নিচেই ফেলে দিবে, একটা সময় যায় মানে রাস্তায় আরো 4-5টা বিড়াল এসে মানে একবারে রাস্তায় ব্লক করে দেয়। অ্যাম্বুলেন্স ওয়ালা বলে ভাই আপনি ভয় পাইন না, ভয় পাইলে সমস্যা হবে, ওনারা ভয় দেখাচ্ছে, আপনি আমি যেভাবে হোক আমি গাড়ি চালাবো। যাই হোক, গাড়িওয়ালা হরন দেয়, হরন টরন দিয়ে অনেকক্ষণ পরে গাড়ি মানে ওদেরকে সরিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাদের মাহমুদপুর নিয়ে যায়, আমার মানে বোনের শ্বশুর বাড়ি মাহমুদপুর, যে জায়গায় নিয়ে যায় সেই জায়গাটা হচ্ছে যমুনা নদীর মানে একদম পাশাপাশি, মানে একদম কাছে। তো যে জায়গাটায় নিয়ে যায় ওই জায়গায় মাহমুদপুর পার হওয়ার পরে মানে আরো ভয়টা বেশি বাড়তেছিল, কারণ সেই জায়গায় চতুর্পাশে ছিল মানে বাঁশের ঝাড়, মানে বড় বড় বাঁশের ঝাড় আর কাঁচা রাস্তা, মানে এমন একটা অবস্থা ছিল মানে নিজের মানে পশম গুলাই মানে দাঁড়িয়ে যাচ্ছিল গায়ের পশম গুলা। তো সেই জায়গার থেকে যাই হোক, অ্যাম্বুলেন্সটা বলতেছিল যে আমরা আর যাইতে পারবো না ভাই, যে কাঁচা রাস্তা এখানে সম্ভব না, আর চতুর্পাশে এত বাসের মানে ই মানে গাড়ি তো বেঁধে পড়বে, এখানে কেমনে যাব। তারপরে যাই হোক, ওখানে নিয়ে গেলাম, কষ্ট করে ওনাকে বললাম যে ভাই লাগ লাগে আপনাকে টাকা বাড়িয়ে দেবো, আপনি তাও কষ্ট করে যান। তারপরে যাওয়ার পরে এমন একটা জায়গায় মানে অ্যাম্বুলেন্সটা দাঁড় করাইছে আমার মানে বোনের শ্বশুরবাড়ি, ওই জায়গায় চতুর্পাশে বাঁশের ধার মাঝখান দিয়ে শুধু রাস্তাটা, ওই জায়গায় যাওয়ার পরে অ্যাম্বুলেন্স আমরা মানে দাঁড় করাইছি, আমার বোনের শ্বশুরকে ফোন দেই, তারপরে যাই হোক যারা মানে আসবে তাদেরকে ফোন দেয় রাতে প্রায় দুইটা কি তিনটা বাজে। সেই সময় আর কি উনারা মানে কোনো রেসপন্স দেখতেছি না, মানে একটা তাড়াতাড়ি আসবে এসে যে নিয়ে যাবে মানে এরকম কোনো ই দেখতেছি না। যাই হোক অনেকক্ষণ পর মানে অ্যাম্বুলেন্স থেকে দাঁড়ানির পর আরো বেশি মানে ভয় লাগতেছিল যে কে যদি না আটকাইতে পারি। অ্যাম্বুলেন্সটা একটা বন্ধ ছিল, যাই হোক গ্লাস ট্লাস বন্ধ করে রাখতে পারতেছিলাম, কিন্তু অ্যাম্বুলেন্স থেকে যখন অ্যাম্বুলেন্সটার পিছনের ইটি খুলি, খোলার পর যখন নামাই মানে তখন আরো বেশি ভয় লাগতেছিল। এদিক দিয়ে এরাও আসতেছিল না, মানে আরো প্রচন্ড ভয়। যাই হোক ওখান থেকে অনেকক্ষণ পরে আসলো, আমরা ওকে যাই হোক কন্ট্রোল করে রাখলাম, মানে এর ভিতরে ও মাঝে মাঝে লাফ দিয়ে উঠতেছিল, মানে শুধু আমাকে কেন জানি মানে উদ্দেশ্য করে মানে গালাগালি করতেছিল, মানে বিগ মানে অস্বাভাবিক ভাবে গালাগালি করতেছিল। যাই হোক তারপরে এখন কবিরাজ তো খুঁজতে হবে, এখন ঈদের দিন যেহেতু মানে সবাই তো গরুর মাংস খাইছে, সব কবিরাজ দেখা গেছে গরুর মাংস খাইছে, এখন এই কবিরাজ আর মানে খুঁজে পাচ্ছি না আমরা। আমাদের বাড়িতে ফোন দিই তখন যে আমার ভাবিকে বলি যে ভাবি আপনি একটু একটা কবিরাজের ব্যবস্থা করে দেন, কারণ এখন তো এই এলাকায় দুইজন কবিরাজ ছিল, ওই দুইজনই নাকি গরু মাংস খাইছে, ওনারা ঝাড়তে পারবে না মানে নামাইতে পারবে না। যাই হোক আমার ভাবি তখন আমাদের এলাকা থেকে আরো দুই এলাকায় মানে অটো নিয়ে সারা রাত মানে ঘুরে ঘুরে কবিরাজ বের করে। একটা কবিরাজ রাজি হয়, উনি বলে যে আমি গরু মাংস খাই নাই আমার অ্যালার্জির কারণে, যাই হোক আচ্ছা চলেন যাই দেখি। তারপর ওই কবিরাজটাকে নিয়ে আসে, আসার পরে মানে উনি তো তখন পর্যন্ত অজ্ঞান, কবিরাজ আসার পরে উনি হুট করে আবার জেগে উঠছে, জেগে উঠে আমাকে বলতেছে যে তোকে না এখান থেকে শর্ত বলছি তুই এখানে কি করিস। যাই হোক আমি তখন কবিরাজ বললো যে বাবা তুমি একটু দূরে যাও আমি দেখতেছি। মানে কবিরাজটা কেমন টাইপের ছিল, উনি ছিল মানে একটা হুজুর টাইপের, মানে ওরকম মানে কিছু কিছু কবিরাজ থাকে না বা মানে মানে বুং বাং দেখা যায় মানে আন্তাজে ডায়লগ মারে ওরকম কিছু না, ও মানে এমনি দোয়া কালাম পড়তেছিল, পুরা বলতেছিল যে মানে ওর ঝাড়ফুঁক করতেছিল প্রায় ২০ মিনিট পরে। এর ভিতরে আমি এদের মানে এই ছেলেটার মানে এমন একটা অবস্থা ছিল, ওর কাছে ছিল না কোনো মোবাইল, এখন উনার বাড়ি হয়ে ছেলেটার বাড়ি হচ্ছে কুমিল্লা, উনি থাকে হচ্ছে নারায়ণগঞ্জে, এখন ছেলেটার মোবাইলও নেই, তাহলে এর গার্জিয়ানের সাথে আমরা কিভাবে যোগাযোগ করব, কারণ এই ছেলেটা যদি মারাও যায় এর গার্জিয়ানের যদি না বলতে পারি তাহলে তো আমরা মানে পুলিশ তো কখনোই মানে মানবে না যে মানে এটা প্যারানর্মাল কোনো কিছু, কারণ আইন তো কখনোই ভূত বা জিন এগুলাকে বিশ্বাস করে না। মানে এইটা নিয়ে হচ্ছে আমাদের আরো বড় টেনশন যে একে যাই হোক অন্তত একটা ভিডিও করতে হবে যখনই কথা বলুক যে তোমার সাথে কি ঘটছিল বা কেউ তোমাকে মারছে কিনা, একটা ভিডিও করতে হবে। আমাদের মোবাইল সবসময় রেডি ছিল যে ও কি বলে এটা ভিডিও করব। আমার কাছে এখনো অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, ওগুলা যদি ভাই আপনাকে দেখাই তাহলে আপনি হয়তো বা বুঝতে পারবেন, ওগুলাতে কোনো কথা বলতেছিল না মানে অস্বাভাবিক ছিল। তো যাই হোক ওই আমি ১২টার দিকে যখন আমি ওই যে মানে ময়মনসিংহের উদ্দেশ্যে রানা দিই তখনই আমার বনজামাইকে বলি, আমার বনজামাই বা নারায়ণগঞ্জ ছিল, উনাকে বলি যে আপনি ছেলের বাবা বা মা যাই হোক উনাদের সাথে যোগাযোগ করে আপনি আসতে বলুন। যাই হোক উনারা তখনই মানে ১২টার দিকে দুপুর ১২টার দিকে ওখান থেকে রওনা দেয়, রওনা দিয়ে আস্তে আস্তে আমাদের এদিকে ৪টে। তো যখন কবিরাজ আসে তখন আমাকে বলে বাবা তুমি একটু যাও, তো কবিরাজ তখন ঝাড়তেছে। এই সময় এক বনজামাই আমাদের ফোন দিছে যে আমরা আসছি মাহমুদ বাজারে আমাদের একটু নিয়ে যান। যাই হোক উনাদের আমরা আবার নিয়ে আসি আমাদের এখানে। তারপর পরে এর ভিতরে ছেলে আমি মানে বাজার থেকে সেদিকে ছেলে সুস্থ, সুস্থ বলতে কি মানে কথা বলতে পারতেছে, বলতেছে মানে আমি জিগাইলাম যে তুমি আমাকে গালাগালি করলে কেন, আমি আপনাকে মানে তখন আমাকে অস্বাভাবিক ভাবে বলতেছে আমি আপনাকে কখন গালাগালি করলাম বা আমি আপনাকে গালাগালি করবো কেন। মানে তখন আমি বললাম যে তুমি আমাকে এত সারা এই যে সন্ধ্যা থেকে আমাকে মানে গালি দিতেছ, আমাকে পারতেছ না মেরে ফেলার মানে এমন একটা অবস্থা করতেছ, তুমি এখন বলতেছো যে গালি দিতে পারো না। মানে ওর ভাই তারপরে ওর বনজামাই ছিল ওনাদের সামনে তখন কথা বলতেছে। আমি বললাম যাই হোক তুমি কি মানে সকাল থেকে কোনো কিছু কি বলতে পারো, ও বলতেছে যে না আমার তো কিছু মনে নাই আমি কাজে গেছিলাম কাজে থেকে ফিরছি। তখন আমি আবার বলতেছি তুমি কাজে কোথ থেকে যাবে, তুমি তো আমাদের বাড়িতে বেড়াইতে মানে ওর কোনো সেন্সই ছিল না।
আচ্ছা
আমি তখন বললাম তুমি তো নারায়ণগঞ্জে না, তুমি আসছো জামালপুর আমাদের বাড়িতে বেড়াইতে, তোমার তো মানে জানার কথা। ও বলতেছে যে না আমি কিছুই জানি না এই ব্যাপারে। যাই হোক, তারপর ওর বোন জামাইরে বললাম যে দেখছেন উনার আসলে আমরা জানতামই না যে প্যারানর্মাল কোনো কিছু ঘটছে বা মানে আশেপাশে কিছুই জানতাম না। তার পরবর্তীতে আমি মানে কবিরাজকে জিগাই যে আসলে উনি আমাকে গালাগালি মানে কিসের জন্য করতেছিল। তখন বলতেছে উনি উনাকে কালকে রাত্রে মানে ধরতো, মানে কবিরাজ আমাকে একা একা বলতেছে উনাকে কালকে রাতেই ধরতো, কিন্তু আপনি কালকে উনাদেরকে মানে সব মানে শোয়ার ব্যবস্থা করে দিয়াতে উনি আর রাত্রে বাইরে বের হয় নাই, গিয়া মানে বাধা আপনি দিছেন মানে বের হওয়ার জন্য, এর জন্য বের হয় নাই গিয়া। কিন্তু যেহেতু সকাল মানে দুপুরের দিকে, দুপুর ঠিক 12টার দিকে ওই জায়গাটাই হয়ে গেছে, সের জন্য মানে সেই সময়টাতেই ধরছে। আর দিনের বেলা না হলেও মানে ওকে বাঁচানো সম্ভবই ছিল না, কারণ ওই জায়গায় দেখতো না, কারণ ওই জায়গায় মানে রাত্রেবেলা লোক থাকার কোনো সম্ভাবনাই ছিল না। ও রাত্রেবেলা তখন যদি যাইতো তাহলে হয়তো ওকে মানে পুরাই মেরে ফেলত। আর ছেলেটার মানে ও জামালপুর আসার জন্য কেমন যেন একটা মানে পাগল ছিল, মানে ওর মানে আমার ভাগিনা বলে যে তোকে নিয়ে আমি কিভাবে যাবো, আমি যাবো আবার না আমার এই নানুর বাড়িতে আমি যাবো দাওয়াত খাইতে, আমি তোকে নিয়ে কিভাবে যাব। তো সে বলে যে না দোস্ত আমার যাওয়াই লাগবে। তো এক পর্যায়ে বলে যে তোর গার্জিয়ান, আমার ভাগিনা বলে তোর গার্জিয়ান ওয়ার্ডার ছাড়া তো আমি নিয়ে যেতে পারবো না। তারপরে হের মাকে দিয়ে বলাই যে আমি মানে জামালপুর যাবই, আমি মানে কেমন জানি একটু মানে হয়ে গেছিল
অস্বাভাবিক,
মানে অস্বাভাবিক মানে সে জামালপুর যাবে ওই জায়গাটাই। যাই হোক, আমার বোন তখন এগুলো মানে যে যখন অসুস্থ ছিল তখন এগুলো বলছিল যে এই ছেলেটা এর জন্য আসার মানে মানে কাঁদতেছিল আর বলতেছিল যে আসলে যার মরণ যেখানে সেখানেই নাকি যাই শুনছিলাম, তো ছেলেটা আমরা আনবো না এই জায়গায়, জোর করে আসলো আমাদের লগে, এনে সে যদি এই জায়গায় মারা যায় তাহলে তো আমাদের সবারই জেল খাটতে হবে। তা আসলে ভাই ঘটনাটা ছিল এই পর্যন্তই। তারপরে উনার বোন জামাই যেহেতু ছিল, বোন জামাইকে আমরা সকালবেলা মানে 5টার দিকে যেহেতু উনি সুস্থ হয়, হওয়ার পর উনাকে খাওয়া দাওয়া করে ছেলেটাকে, উনার বোন জামাইকে বলি যে ভাইয়া আপনারা যেহেতু আপনাদের ছেলে সুস্থ হয়েছে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা এই এলাকাটা ছাড়েন, কারণ আবার কখন কি হয় জানি না, আপনারা লাগলে সুস্থ হওয়ার পর আরেকদিন এসে আমাদের এলাকা দিয়ে ঘুরে যাবেন, কারণ আমরা নিজেরাও একটা ভয়ে ছিলাম যে যদি কোনো দুর্ঘটনা আসলে ঘটে যাইতো তাহলে তো আমরা নিজেরা মানে জেল খাটা লাগতো লাগতোই। এর জন্য আমরা উনারে উনাদেরকে আর কি বলতেছিলাম যে মানে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে মানে পাঠিয়ে দেওয়ার জন্য উনাদের উদ্দেশ্যে, কারণ আমাদের মানে ওই এরিয়াটাই ছাড়তে বলতেছিলাম। যাই হোক, উনারা তারপর 10টার দিকে, সকাল 10টার দিকে উনার বোন জামাই উনার ভাই ওই ছেলেটাকে নিয়ে আবার নারায়ণগঞ্জে চলে যাই। চলে যাওয়ার পরে উনি ডাক্তারের মানে তখন ওই মানে যে ইডে ছিল আমরা তান্ত্রিক বলেন আর হুজুর বলেন যাই বলেন, উনি আমাকে বলছিল যে একে আর আর কখনো ধরবে না বা এ আগেও কখনো ধরে নাই, আমি যদি মানে হাজির করতে পারতাম তাহলে হয়তো বা আরো অনেক কিছু জানতে পারতাম, কিন্তু ছেলেটা এমন অবস্থা ছিল যে হাজির করা সম্ভব না, মানে তার ভিতরে যে হাজির করবে এরকম সম্ভব না, যদি হাজির করে তার উপর অনেক প্রেশার পড়বে তখন বাঁচানো সম্ভব হবে না, তার জন্য হাজির করে নাই। যাই হোক, তারপরে আমি জানতে চাইলাম যে তাহলে আমাকে যে গালাগালি করে মানে আমার সাথে এটা আজকে নতুন না, মানে যতগুলো আমি জিনে ধরা রোগীর কাছে গেছি আমাকেই গালাগালি করে কেন, মানে আমাকে চিনে না জানে না আমাকে গালাগালি করে কেন, মানে আমার সাথে কি প্রবলেম। তারপরে উনি বলে যে তোমার রাশির হয়তো বা অন্যরকম এর জন্য, কিন্তু তুমি কখনো মানে জিন দেখতে পারবে না চোখে, মানে কখনোই দেখতে পারবে না, তোমার হয়তো বা ক্ষতি করলেন তোর তোমার আড়ালে ক্ষতি করে যাবে কিন্তু তোমার সামনাসামনি কখনো পড়বেন বা কোন রূপ ধরেও পড়বে না, এটার একটা কারণ আছে, তোমার সাথে হয়তো ছোটবেলায় কোনো কিছু ঘটে গেছে। তো এই ঘটনা যাই হোক, তখন আসলে আমাকে হুজুর একটু ঝাড়া দিল যে তোমাদের যাতে ক্ষতি না করতে পারে, সেই হিসেবে উনারা আমাকে আসলে এই ঘটনা ছিল এই পর্যন্তই।
অলরাইট, বেশ লম্বা একটা ঘটনা এবং অদ্ভুত রকম একটা ঘটনা, এবং প্যারানর্মাল ঘটনাগুলো এরকম যে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে এমন একটা ঘটনা ঘটে যাবে এবং আপনি পাশে রয়েছেন আপনার সামনেই এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে, বিষয়গুলো আসলে মানতেই অনেক সময় অনেকটা অদ্ভুত লাগে। অনেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন যেমনটা facebook.com/jagofm, একই সঙ্গে আর যে অপূর্বর যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু লাইভটা একযোগে চলছে facebook.com/apurbo.fm, দিস ইজ মাই পেজ, এবং এই পেজেও আপনি চাইলে আমার সঙ্গে খুব সহজেই থাকতে পারেন কানেক্টেড। সো আজকে আমাদের দ্বিতীয় যিনি অতিথি রাসেল ভাই, রাসেল ভাইয়ের কাছ থেকে আমরা তার প্রথম ঘটনাটা শুনলাম এবং তার দ্বিতীয় ঘটনাটা শুনবার তার আগে যেটা বলবো যে পরের পর্বে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে প্রসেসটা কি, রাইট? সো RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। এবং চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরাডা। প্রাণ পরাডা যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই, অবশ্যই আগামীকাল বাসার পাশের যে ডিপার্টমেন্টাল স্টোরটা রয়েছে সেখান থেকে কিনে ট্রাই করতে ভুলবেন না। আর যদি ঘরে থাকে ট্রাই করুন ঝটপট। অ্যান্ড রাইট নাও যেটা করবো আমরা দ্বিতীয় ঘটনাটা শুনবো। দ্বিতীয় ভাইয়া, ঘটনাটা কোথাকার ঘটনা?
ওই একই জায়গায় ঘটনা দ্বিতীয়টা। আপনার এই ঘটনাটা ঘটে আপনার 2010-12 বা 14 এর আশেপাশের দিকে, এরকম দিকে। আমি তখন থাকি আসলে অ্যাকচুয়ালি চিটাগং থাকি। চিটাগং থেকে আসি আপনার ঈদের দুই দিন আগে আসি। যাই হোক, ঈদের দুই দিন আগে আমি মানে পোলাবানের সাথে অনেক আড্ডা দিই, আমার বন্ধু বান্ধব যতগুলো ছিল সবগুলোর সাথে আড্ডা দিই। তো চান্দাতের দিন রাতে মানে সন্ধ্যার থেকে আমরা সবাই মিলে মানে আমাদের এলাকায় একটা মানে ব্রিজ আছে, ওই যে কিছু আগের ঘটনাতে যে বললাম মানে বুদুর আড়া, মানে ওই আড়ার মানে বাঁশের যে ঝাড়টা, ওই আমাদের আঞ্চলিক ভাষায় আমরা আড়া বলি আর কি, ওই বাঁশের ঝাড়টার মানে একটু মানে 10-20 হাত দূরেই মানে আরেকটা ব্রিজ আছে। ওই ব্রিজটাতে আমরা সবাই বসে মানে ওই জায়গায় আড্ডা দিতেছিলাম সন্ধ্যা থেকে শুরু করে রাতের প্রায় মানে 10-11টা পর্যন্ত। তো এমন পর্যায়ে মানে আমাদের আমরা ছিলাম মানে আমি ছিলাম, আমার এক চাচাতো ভাই ছিল, আমার এক ভাতিজা ছিল, মানে আবার সেভাবে আমরা 4-5 জন ছিলাম। 4-5 জন মিলে মানে একটা সময় আমার এক ভাতিজা বলে হঠাৎ করে যে চল আমরা ব্রিজের উপরে ঈদ মুবারক লিখি। ঈদ মুবারক লিখে নিচে মানে শালটা লিখে দেই মানে তাহলে ভালো হবে। ঈদ মুবারক লিখে নিচে আমাদের নাম লিখে দিলাম সবার। তো মানে আমরা তখন বললাম যে তা আইডিয়া তো খারাপ না, কিন্তু এত রাতে তো রং কোথায় পাবো। তখন বলতেছে যে চল বাজারও যাই, মানে আমাদের থেকে বাজারটা আপনার 2-1.5 কিলো এরকম দূরে হবে। তো বললাম যে চল তাহলে যাই, আজকে রাতে তো আর ঘুম হবে না, চল ঘুরতে ঘুরতে যাই বাজারে, যাই রং কিনে নিয়ে আসি। তো যাই হোক, 11টার দিকে আমরা তখন মানে ওই ব্রিজ থেকে মানে আমরা 5 জনই নামছি। নামার পরে আপনার ওই যে আড়াটার বললাম মানে আগের যে ঘটনাটা, যে আড়াটার ওই জায়গায় আপনার মানে ওই ছেলেটাকে মাথা গেড়ে রাখছিল, ওই জায়গাটাতেই মানে আসার মানে দুই পাশে যেহেতু বাঁশের মানে লম্বা লম্বা অনেক বাঁশ, অনেক অন্ধকার, এমনি যোজনা রাত ছিল কিন্তু ওই জায়গাটাই অনেক অন্ধকার। আপনার এই অন্ধকারে আপনার হুট করে আমাদের কাছে মনে হচ্ছিল মানে ওই যখন ওই সেন্টার মানে সেন্টারে যায় মাঝ বরাবর, তখন মনে হচ্ছিল মানে কয়েকটা বাঁশ মিলে মানে মানে মনে হচ্ছিল মানে বাইরে ভাঙতেছে এরকম লাগতেছিল। মানে মনে হচ্ছিল যে মানে 4-5টা বাঁশ মিলে একদম দুমড়ে মুচড়ে মানে ভেঙে ফেলতেছে এমন অবস্থা। তো এরকম আওয়াজ দেখে আমার ভাতিজা ছিল, ও মারছে দৌড় মানে সামনের দিকে মারছে দৌড়, দৌড় দিয়ে যাই হোক সামনে যাওয়া পড়ে গেছে, ওনার হাত মানে হাঁটু টাটু ছিলে গেছিল হালকা পাতলা। যাই হোক, তখন থেকে গেল গা, যাই হোক আমরা তারপরে ওখান থেকে বললাম তুই দৌড় দিছিস কেন, তুই ওখানে থাকতি। যাই হোক আমরা গেলাম, যাওয়ার পরে উলিয়া বাজারে গেলাম, যাওয়ার পরে ওখান থেকে রং টং কিনে সবাই মিলে আসলাম। আসার সময় মানে আমরা আমাদের সাথে মানে বাজারের সাথে দোকান এক আমাদের এলাকার এক দোকানদার, উনি দোকান বন্ধ করে আমাদের সাথেই আসতেছিল। যাই হোক উনিও আসছে আমাদের লগে, আমরা বললাম এরকম এরকম মানে ওনার সাথে আসার সময় রাস্তায় গল্প করতেছিলাম, ও বলতেছিল যে এই জায়গা তো আজকে নতুন না, এটা তো অনেক আগের থেকেই খারাপ। তারপরে আমাদের মনে মানে আরো ভয়টা বেশি ঢুকে গেল। তারপরে আপনার যাই হোক ওই দিনকে রাত্রে আমরা নামটাম ব্রিজে লেখার পর মানে সবাই ঘুমাই, ঘুমানোর পরে ঈদের দিন সকালে উঠে আমরা ওই আড়ার ভিতরে যাই মানে বাঁশের ঝাড়টার ওখানে যাই। যাওয়ার পরে দেখি আপনার কই কোনো বাঁশ বা মানে একটা কঞ্চিও কাটা নাই মানে ওই ঝাড়ের ভিতরে, মানে পুরো ঝাড়টাই আমরা দিনের বেলা ঘুরে দেখি একটা মানে একটা কঞ্চি যে বাঁশের যে একটা চিকন কঞ্চি কাটবে মানে এরকমও ছিল না। তাহলে মানে তখন আমরা বলতেছি তাহলে রাত্রে মানে এরকম মনে হইলো যে 3-4টা বাঁশ একবারে ভাঙতেছে, তাহলে এটা কি ছিল? তারপরে যাই হোক তখন আমাদের বিশ্বাস হয় যে না এটা মানে প্যারানর্মাল কোনো কিছু ছিল, কিন্তু আমরা চোখে তখন কিছু দেখতে পারি নাই, শুধু আওয়াজ পাইছি। এই ঘটনাটা ছিল মানে এতটুকু পর্যন্তই।
এবং এটাও হচ্ছে আপনার নিজের এরিয়ারই একটা ঘটনা?
হ্যাঁ, আমার ওই একই এরিয়ারই ঘটনাটা।
অলরাইট, সো আমরা আরো বেশ কিছু টেক্সট নিতে চাই, দেখা যাক কারা কারা রয়েছেন আমাদের সাথে। যেমনটা আছেন আমাদের সাথে এই মুহূর্তে লামিসা, এবং লামিসা যেটা বলছেন যে আমার ভয় লাগে, বাট এই অনুষ্ঠানটা প্রায় দীর্ঘ 2 বছর যাবৎ শুনছি। থ্যাংক ইউ সো মাচ। উৎসব আছেন আমাদের সাথে, যেমনটা জ্যোতি জয়েন করেছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে নিলয়, তিনি শুনছেন এই মুহূর্তে ফরিদাবাদ থেকে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। যাত্রাবাড়ি থেকে আছেন আমাদের সাথে ইমন, সোহাগ আছে আমাদের সাথে, সোহাগ আলী, এবং তিনি শুনছেন এই মুহূর্তে পাইকপাড়া থেকে আমাদের সাথে, মিহিরপুর পাইকপাড়া থেকে আমাদের সাথে যুক্ত। থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভ আছেন আমাদের সাথে, তানজিনা আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আমাদের সাথে মাইজদি থেকে তিনি শুনছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি চাইলে আমাদেরকে এখন দেখতে পাচ্ছেন, এবং যারা দেখছেন তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। রাসেল ভাই, এখন আমরা কোন ঘটনাটা শুনব?
এটাও যে আমার আমাকে যে কবিরাজ বলল যে মানে তোমার সাথে ছোটবেলায় কোনো কিছু ঘটছিল, মানে তার জন্য তোমার সামনে আসবে না কখনো, দেখা দিবে না।
এটা কি আপনার সর্বশেষ ঘটনা?
হ্যাঁ, এখন যেটা বলবো এটা হচ্ছে আমার সর্বশেষ ঘটনা। এটা ঘটে আমার ছোটবেলায় আপনার 2005 কি 2004 সালের দিকে। তখন আমাদের এলাকায় তখন পর্যন্ত মানে বিদ্যুৎ যায় নাই, মানে বিদ্যুৎ ছিল না, এমনি মানে রাত্রেবেলা আপনার জুসনার আলো ছিল, মানে তীব্র গরমের দিন, মানে আমার অল্প অল্প মনে আছে, কারণ এটা তখন আমার বয়স হয়তো বা 8 কি 9 বছর হবে, মানে এতটুকু ছোট আমি তখন। মানে আমাদের উঠানে আপনার আমার আম্মা, আমার ভাবি, মানে আমার ভাই তখন নতুন বিবাহ করছে, মানে সবাই মিলে আমাদের উঠানে গল্প করতেছে। তো এমন পর্যায়ে আপনার আমার আম্মা বলে যে তুমি একটু ঘরে যাও, ঘরে যেয়ে বিছানাটা নিয়ে আসো। তা আমি তখন মানে কথাটা শুনি না, না শুনে আমি আবার পোলাপানের সাথে ঝিনুক পোকা ধরতেছিলাম, ঝিনুক পোকা ধরতেছিলাম, মানে দৌড়াদৌড়ি করে ঝিনুক পোকা ধরতেছিলাম, মানে এখানে যাচ্ছিলাম ওখানে যাচ্ছিলাম, 4-5 জন মিলে যাচ্ছিলাম। যাওয়ার পরে মানে একটা গলির ভিতরে, মানে আমাদের ওখানে তো আমাদের আঞ্চলিক ভাষায় বলে মানে দুতর, মানে দুই ঘরের মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকে, মানে টিনের ঘরের মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকে ওটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে দুতর, মানে যাই হোক গলি। এই গলিতে আমাদের মানে আমি আমার এক চাচাতো ভাই আমরা দুইজন মিলে দেখি যে একটা মানে বড় ঝিনুক পোকা, মানে মনে হচ্ছে যে আলোটা মানে একটু বড়। তো আমিও দৌড় দেই, সেও দৌড় দেয়, এই চিপা জায়গাটাতে দৌড় দিয়ে আমরা ওই ঝিনুক পোকাটাকে ভেবে আমরা মানে হাত দিই, কিন্তু দেওয়ার পরে এটা আসলে ঝিনুক পোকা ছিল না, বা কি ছিল সেটাও জানি না, মানে ওই জিনিসটা গালায় যায়, মানে ঝিনুক পোকার পিছনে যে মানে ইটা থাকে আপনার শরীরে লাগলেও কিন্তু তখন পর্যন্ত আপনার ই থাকে, মানে মনে হচ্ছে যে কিছু একটা আগুনই লেগে রয়েছে, কিন্তু আগুন না, সেটা দিয়ে মানে কোনো কিছু পুড়ে না। তো ওরকমই মনে করেন আমাদের আমার হাত মানে পুরাটাই আপনার ওই আগুনে মাখাই গেল, ওর পুরো শরীরে মানে একই অবস্থা, মানে এই ঝিনুক পোকা দিয়ে ঝিনুক পোকার আগুনে। যাই হোক, ওখান থেকে আসলাম, আসার পরে হাত ধুইলাম, ধোয়ার পরে আমার কলে তো আমার আম্মু কাছে যখন আসছে, আম্মু বলতেছে যে তোর না বললাম যে বিছানটা আনতে ঘরের থেকে, একটু বিছানটা নিয়ে আসনা গরম অনেক। তো যাই হোক, আমার ঘর ছিল মানে আমাদের ঘর তখন সুনের ঘর ছিল, মানে এখান মানে তখন কিন্তু মানে বাংলাদেশে অভাব চলো অনেক। তো সুনের ঘর ছিল, ঘরের উপরে একটা নারিকেলের গাছ। তো ওই জায়গাতে আমি যাই, যাওয়ার পরে আপনার আমাদের ঘরের চৌকাঠ যেটা মানে দরজার সাথে একটা কাঠ লাগানো, ওটাকে আমরা বলি চৌকাঠ, ওই দরজার চৌকাঠের উপর মানে কে জানে একটা শুয়েছিল, যেহেতু নারিকেলের গাছের তলে আমাদের ঘরটা, আশেপাশে জুসনা রাত হলো, ওই জায়গাটায় একটা ছায়া পড়ে, মানে অন্ধকার টাইপের আর কি, রাত্রের দিকে মানে 9টা 8টা 9টা এরকম টাইমই হবে, টাইমই হবে। তো সেই জায়গায় মানে আমি ও চৌকাঠের উপর বসে আছে, আমি ভাবছি যে হয়তো বা আমার ভাবি মানে বসে আছে দরজায়। যাই হোক, আমি বলে যাই যে ভাবি আপনি বাইরে সবাই গল্প করতেছে, আপনি এখানে এখানে বই আছেন কেন? তখন পর্যন্ত আমি তার মুখ বা কোনো কিছু দেখি নাই। যাই হোক, ওনাকে বলে আমি মশারির উপরে থেকে বিছানটা নিয়ে আমি যখন আসবো, আসার সময় বলতেছি মানে ধাক্কা দিয়ে বলতেছি কি আপনার যে কথা বলতেছি, আপনি কথা শুনেন নাকি, বা আমার কথার জবাবও দিচ্ছেন না কেন? তো তখন আপনার মানে আমার আমি যখন ওনার গায়ে হাত দিছি, মানে হাত দেওয়ার সময় মানে ও এমন ভাবে মানে লাফ দিয়ে মানে উঠে গেল, মানে শূন্যের উপরে প্রায় মানে এরকম অবস্থায়। তো আমাকে বলতেছে যে তুই আমার গায়ে হাত দিলি কেন, এই কথা মানে আমি তো ভাবছি যে আমার ভাবি, কিন্তু ওইটা আমার ভাবি ছিল না, মানে তার গায়ে লুম গুলা ছিল আপনার কালো, মানে ভেড়ার যেরকম লুম থাকে মানে তেমন লুম ছিল কিন্তু কালো, মানে তীব্র কালো, আর চোখ থেকে মনে হচ্ছিল যে আগুন বেরোচ্ছিল, মানে এরকম অবস্থা একটা ছিল। তখন আপনার আমি এক দৌড়ে উঠানে আসি, উঠানে আসার পর আমি ফিট খেয়ে মানে পড়ে যাই, তখন আর জ্ঞান ছিল না আমার। তখন আমার ভাই এনে যাই হোক কলের পারে আপনার মাথায় পানি টানি আর কি দেয়, দেওয়ার পরে মানে গ্রামের কিছু মানে কুসংস্কার বলেন আর যাই বলেন এগুলো মানে যেগুলো প্রথা ছিল সেগুলো পালন করে, মানে আমার মাথার উপরে চালন দিয়ে তারপরে শিল পাটার যে ইটা আছে ওটা দিয়ে পানি দিয়ে তার যাই হোক গোসল করাই দেয়, আল্লাহর রহমতে তারপরে আর কোনো প্রবলেম হয় নাই।
যেটা বলছি চলছে কিন্তু ফুড স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, আর নেক্সট এপিসোডে আসার জন্য কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের যে নিয়ম নিয়মটা একটাবার মনে করিয়ে দিতে চাই, RBS তারপর আপনার নাম তারপর আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। অনেকগুলো বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আপাতত কি পড়বো না, এখন আপাতত এসএমএস পড়ছি না বা কমেন্টও পড়ছি না, সে থার্ড যে গেস্ট আসছে তাকে নিয়ে যখন ফিরছি তখন আপনার পাঠানো টেক্সট বা কমেন্টগুলো নিয়ে আমরা ফিরছি। সঙ্গেই থাকুন, শুনতে থাকুন এবং দেখতে থাকুন জাগো FM 94.4।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
স্বাগত আপনাকে আরো একটাবার, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ কিছু ঘটনা কিন্তু আমরা শুনলাম এবং আরো বেশ কিছু ঘটনা আমরা শুনব, বাট তার আগে যেটা বলছি পরবর্তী যে এপিসোডটা সেই এপিসোডে কিন্তু আমরা আপনাকে চাই, তার জন্য RBS তারপর আপনার নাম আপনার লোকেশন আপনার প্রফেশন এবং পাঠাবেন যে নাম্বারটাই সেই নাম্বারটা হচ্ছে 26969। আছেন আমাদের সাথে এই মুহূর্তে শুভ্রা, বলছেন গল্পগুলো বেশ ভালো লাগে, তোমাদের সঙ্গে সবটা সময় রয়েছি। শেহজাদ আছেন আমাদের সাথে, মিজানুর রহমান আছেন আমাদের সাথে, হান্নান ভাই বলছেন তিনি আমাদেরকে এই মুহূর্তে বেশ কিছুদিন যাবৎ শরীরটা একটু খারাপ ছিল তাই রাতে আগে আগে ঘুমিয়ে পড়তাম তাই শোনা হয়নি, বাট আজকে আবারও জয়েন করলাম। সাত্তার আছেন আমাদের সাথে, মবিন ভাই আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, বিডি মাহফুজ আছেন আমাদের সাথে ফেসবুকে, শুভ জয়েন করেছেন, মেহেদী হাসান মিরাজ বলছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে আজকের গল্পগুলো, থ্যাংক ইউ সো মাচ। তাসির আছেন আমাদের সাথে, আলামিন বলছেন ফেসবুকে তো লিখেছে RBS, না ফেসবুকে RBS লিখে কোনো লাভ নাই, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS তারপর নাম লোকেশন তারপর প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, আর তারপর ঠিক এভাবে আজকে যেভাবে বেলাল ভাই এসছেন আমাদের সর্বশেষ যিনি অতিথি তার মতো করে চলে আসবেন। আসসালামু আলাইকুম বেলাল ভাই, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন?
আলহামদুলিল্লাহ। বেলাল ভাই কি করা হয় প্রফেশনালি?
আমি গ্রামে মসজিদ ইমামতি করছি আগে, আর নুরানী মাদার শিক্ষকতা করছি, এখন বর্তমানে যে কোনো সমস্যার কারণে এখানে রড মিস্ত্রি হিসেবে কাজ করি।
বাহ চমৎকার। তো দিন শেষে আপনি জাগো FM-টা শুনছেন কতদিন যাবত?
আসলে জাগো FM এর সাথে কন্টিনিউ আছি বেশি দিন না, হয়তো মাস দুই, কিন্তু আমি জাগো FM এর ইউটিউবে ভিডিও মানে আগে তো ভিডিও দেখা যেত না, এগুলো প্রায় সময় আর কি শুনতাম, এটা শুনতাম প্রায় আরো প্রায় দুই বছর আগ থেকে।
চমৎকার। তো অনেকদিন যাবত আসলে ভূত স্টুডিও বা এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের আপনি দেখছেন বা ফলো করছেন। বেলাল ভাই প্রথম কোন ঘটনাটা শুনবো আজকে আমরা?
আজকে প্রথম ঘটনা শুনবো আমার সাথেই, বিশেষ করে আমরা ঢাকা মিরপুরে ছিলাম, মিরপুরে আমার এলাকা সংক্রান্ত আর কি, যেখানে আমি নিজে ইনভলভ এই ঘটনা। ঘটনাটা হলো 2004 সালের। 2004 সালে আমার বয়স তখন 16-17 এরকম হবে আনুমানিক। লেখাপড়া করি আগারগাঁয় মাদ্রাসায়, সম্ভবত কাফিয়া শহরে জামি, যেটা বাংলা হিসাব করলে 10-11 শ্রেণী এরকম হবে। তখন শুক্রবার দিন, আমার তারিখটাও মনে আছে, 6 আগস্ট, আপনার রাত্রেবেলার ঘটনা। আমরা সবাই স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ি এবং ঘুমাইছি আমরা তিন ভাই, আমার মেজু ভাই, মেজু ভাইয়ের এক ফ্রেন্ড ছিলেন আনিস ভাই, আনিস ভাই তারাও তিন ভাই। তো আনিস ভাইয়ের মেজু ভাইকে নিয়ে আর কি ঘটনাটা। আনিস ভাইয়ের মেজু যে ভাই মনির ভাই, উনিও বিয়ে করেন নাই, আর ওনার ছোট একজন শালম ভাই, উনিও তখন বিয়ে করেন নাই। তো মনির ভাই গার্মেন্টসে চাকরি করেন। তো রাত্রে টয়লেটে গেছেন, ওইটা ছিল আবার একটু বস্তি এলাকা, দুই সাইডে টিনের ঘর, মাঝখানে রাস্তা, এবং শেষ প্রান্ত হইল আপনার এই টয়লেট। আর টয়লেটের পিছনে ছিল ঝিল, যেখানে পানি মাছ চাষ করতো। যাই হোক, ওইখানে টয়লেট যাওয়ার পরে রাত্রে আনুমানিক তখন হবে 1-1.5 এরকম, উনি হঠাৎ চিৎকার মেরে দৌড়ে মানে ঘরে ঢুকতে পারে নাই, দরজার সামনে উপরে হয়ে পড়ে গেছে। তো সবাই ঘরের মানুষ ওঠার পর দেখতেছেন যে উনি হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে, আর মুখ থেকে মানে ফেনা বাইরে হয়ে গেছে, যেন সাবানের ফেনা এরকম ঘন ফেনা। এরপরে সবাই চেক করে দেখলো যে উনি আর দুনিয়ায় নাই, মারা গেছেন ওইখানে। এই যাই হোক, পরের দিন শনিবার আমরা ওনার বাড়ি, দেশের বাড়ি আবার গৌরনদী। তো গৌরনদী দিয়ে নিয়ে আসবে পিক আপে করে। তো একটা জ্যাক ভাড়া করা হলো, ওইটা আমরা অনেক লোকই ছিলাম, প্রায় অনেক লোক। যাই হোক, তো মিরপুর 11-তে আসার পরে অনেকে নেমে গেছে, আমরা টোটাল 20 জন ছিলাম। তো আমি যে গাড়িতে ছিলাম, এই জিনিসটা আমার মেজু ভাই আবার ফলো করে নাই। তো যখন গাড়ি ছাড়ে তখন ফলো করছে যে আমি গাড়িতেই, আমি ওনাদের সাথেই মানে গৌরনদী যাচ্ছি এরকম আর কি। তো তখন উনি শাহলম ভাই, যে আনিস ভাই যে ছোট ভাই, ওনাকে ইশারা করে বললো যে বিলাল দিকে খেয়াল রেখো। এই আনিস ভাই শাহলম ভাই বা ডাইকে আমার কাছে নিয়ে রাখছে, বিলাল আমার কাছে থাকো। যাই হোক, আমরা যাওয়ার পরে তখন তো মাওয়ায় ফেরি ছিল, ফেরি পার হওয়ার পরে আমরা দেখি গুড়ি গুড়ি বৃষ্টি। তো বৃষ্টির কারণে উপর দিয়ে তেরপাল দেওয়া হয়েছে। আমি ম্যাক্সিমাম দাঁড়ানো, বেশির মানুষ দাঁড়ানো ছিল, আমি দাঁড়ানো কম থাকতাম, কফিনের কাছে বেশিরভাগ বসাইছিলাম, হয়তো বা তিলাওয়াত করতাম এইরকম। যে ওই বৃষ্টির কারণে, তেরপাল দিয়ে ঢাকার কারণে পরবর্তীতে আমার আর কোনো কিছুই মনে নেই। আমার যখন হুশ হইল, যেন আমি স্বপ্ন দেখতেছি 1-2 সেকেন্ড এরকম, যে আমি শুয়ে আছি, আবার দেখি কিছু না, কিছুক্ষণ পর দেখি আমাকে কেউ ধরতেছে, আবার দেখছি আমি ট্রাকে নিয়ে যাচ্ছে, মানে ওই ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে শুনতে পারছি যে ওই গাড়ি অ্যাক্সিডেন্টে পরে, অ্যাক্সিডেন্ট হয়েছে ফরিদপুর পুকুরিয়ায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রত্যেকটা মানুষ, অল্প হোক বেশি হোক, সবাই কিছু না কিছু আহত হয়েছে। আর সর্বপ্রথম ওই যে মনির ভাই যিনি মারা গেছেন, ওনার খালাতো ভাই ছিল রফিক ভাই। তো সর্বপ্রথম রফিক ভাইয়ের হুশ আসে, আসার পর উনি বিভিন্ন জায়গায় ফোন দিয়া, এরপর মানুষজন আইনা, এরপরে এই লোকজনগুলা এই হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করে, উনি নিজেও আহত ছিলেন। যাই হোক, ঢাকায় খবর যাওয়ার পরে আমার মেজো ভাই যখন আসে, তখন রাত্র আনুমানিক 8:30-9:30। তো তখন এই যে মনির ভাই মারা গেছে বা আমরা লাশ নিয়ে যে বাড়ি যাইতেছি, এই এই ব্যাপারে কারো কোনো মানে মনে কোনো দ্বিধা ছিল না। কিন্তু যখনই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইল এবং ওইখানে ড্রাইভারের পা কাটা গেছে, পরবর্তী শুনছি ড্রাইভার মারা গেছে, সরাসরি আমি জানি না, আরো একজন লোক মারা গেছে, এই অ্যাক্সিডেন্টের পর সবাই মনে করলো যে না, এই ব্যাপারটা আসলে প্যারানর্মাল, এটা স্বাভাবিক কোনো ব্যাপার না, নাহলে মনির রাত্রেবেলা উঠলো মারা গেল, এরপরে ওই গাড়ি আবার অ্যাক্সিডেন্ট হইল। এই এরপর আমরা ফরিদপুর হাসপাতালে ছিলাম, অনেকেই বেশিরভাগ রিলিজ দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি মারাত্মক অসুস্থ ছিলামই আমি। তো ফরিদপুরে কিছুদিন থাকার পর ওখান থেকে তারা আমাকে আর রাখে নাই, বলছে আপনারা আপনাদের রোগী ঢাকা নিয়ে যান। ঢাকা আসার পরে মিরপুর 1 নম্বরে ওইখানেও অনেকদিন ছিলাম। আনুমানিক অ্যাক্সিডেন্টের 10-12 দিন পরে আমার চেহারা এমন ছিল যে আমার এলাকার এক বোন, আমার ফ্রেন্ডের বড় বোন, আর ওই যে আমার মেজু ভাই যে বললাম, ওনার আর এক ফ্রেন্ডের স্ত্রী, ওনারা আমার দেখার পরে মানে ভয়ে একজন তো জায়গায় কাঁপতে কাঁপতে পড়ে গেছে, এইরকম অবস্থা। মানে চেহারাটা আমার নাকে বাড়ি হয়েছি, বাড়ি হওয়ার চেহারাটা একটা মোটামুটি 5 নম্বর ফুটবলের চাইতে মনে হয় যে মাথা বড় হয়ে গেছে। আমার জামা খুলতে পারে না, বিদ্যা পাঞ্জাবি কাইটে, এরপর আমার পাঞ্জাবি বাইর করা হয়েছে। যাই হোক, এরপরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি। কিন্তু ওই অবস্থায় আমাদের এলাকার অবস্থা এমন হয়েছে যে এই অ্যাক্সিডেন্টের পরে প্রত্যেকটা ঘরে এবং প্রত্যেকটা ঘরের টয়লেটে আপনার লাইটের ব্যবস্থা করা হয়েছে। যদিও এলাকা মানুষ বস্তি এলাকায় বেশিরভাগ গরিব মানুষ, তারপর সবাই লাইটিং এর ব্যবস্থা করছে এবং সবাই এই ব্যাপারে খুবই সচেতন। এবং কি আমাকে যখন ফরিদপুর থেকে আনা হয় তখন বলা হয়েছে যে বিলাল মারা গেছে, বিলালের লাশ নিয়ে আসা হইতেছে। এই আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের দোয়ায়, ওই এলাকায় আমাদের এলাকায় প্রায় 5,000 উপরে মানুষ ছিলাম, ও সবার দোয়ায় সবাই দোয়া করছে আমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরেই আলহামদুলিল্লাহ দোয়ার উসিলায় হয়তোবা সুস্থ হয়েছি। এই ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, তো প্রথম ঘটনাটা শুনছিলাম আজকে আমাদের সর্বশেষ যিনি অতিথি তার কাছ থেকে। আছেন আমাদের সাথে অনেকে, যেমনটা facebook.com/jagofm এখানটাতে দেখতে পাচ্ছি, তৃপ্তি আছেন আমাদের সাথে এবং বলছেন বেশ ভালো লাগে ভূত স্টুডিও, তাই মেয়েকে নিয়ে শুনছি আজকে। বা থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া রহমান আছেন ওদের সাথে, সালমা খাতুন জয়েন করে আছেন, রায়হান আহমেদ বলছেন লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা বাড্ডা লিংক রোড, রাইট। তো যারা রেজিস্ট্রেশন করছেন অনেকে প্রশ্ন করছেন যে ঠিকানাটা কোথায় বা আপনাদের অফিসটা কোথায়। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা বাড্ডা লিংক রোড। তো ঢাকার আশপাশে যারা যারা রয়েছেন এই মুহূর্তে, কিংবা এই মুহূর্তে আপনি কুমিল্লায় আছেন, বা এই মুহূর্তে আপনি ফরিদপুর আছেন, বা এই মুহূর্তে আপনি চাঁদপুর আছেন, গাজীপুরে রয়েছেন, তো ঢাকার আশপাশে কাছাকাছি যারা রয়েছেন সেই বন্ধুগুলোকে আমরা প্রথমত ইনভাইট জানাই সবাইকেই, বাট রিকোয়েস্ট করবো যে ঢাকার আশপাশে যারা আছেন তারা আসতে, কারণ দূর দূরান্ত থেকেও অবশ্যই সেই মানুষগুলোকে আমরা ওয়েলকাম করছি। বাট হ্যাঁ, এই মানুষগুলোর সাহস বা এই মানুষগুলোর যদি বলি যে এতটা ডেসপারেট একটা প্রোগ্রামের জন্য, এই জিনিসগুলো আমাদেরকে ভালো লাগায়, রাইট। সো প্রথমত যেটা বলবো, ঢাকার আশপাশে যারা তুমি যদি তুমি থেকে থাকো তুমি আসো, বাট কুমিল্লা থেকেও প্রচুর মানুষ রেজিস্ট্রেশন করে, চিটাগং থেকেও প্রচুর মানুষ রেজিস্ট্রেশন করেন বা করছেন বা করবেন, যেহেতু রেজিস্ট্রেশনটা এখন পুরো সপ্তাহ জুড়ে করা যায়। তো তাদেরকে যেটা বলবো, আপনি গল্প যদি বলতে হয় ঢাকা স্টুডিওতে এসে আপনাকে গল্প বলতে হবে। আপনি চিটাগং এর হতে পারেন, কুমিল্লার হতে পারেন, বাট চিটাগাং অফিসে এসে আসলে গল্প বলার কোনো ওয়ে নাই। তো স্টুডিওটা কিন্তু ঢাকাতে, সো মেইন স্টুডিও যেহেতু ঢাকাতে এবং এই অনুষ্ঠানটা এখন ঢাকা থেকেই মূলত ব্রডকাস্ট হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন চিটাগং এ, আপনি শুনতে পাচ্ছেন রাঙামাটিতে, আপনি শুনতে পাচ্ছেন খুলশীতে, আপনি শুনতে পাচ্ছেন কুমিল্লা যদি বলি লাকসাম, নাঙ্গলকোট, বিশ্ব রোড, বা ওদিকে যদি বলি যে কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে যারা শুনে থাকেন, ক্যান্টনমেন্ট থেকে শুনছেন। সো যদি আপনি আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঢাকা স্টুডিওতে এসে গল্পগুলো বলতে হবে। এনিওয়েজ, আমরা দ্বিতীয় ঘটনা শুনবো বেলাল ভাইয়ের কাছ থেকে। বেলাল ভাই, এই ঘটনাটা এখন যেটা শুনবো এটা কোথাকার ঘটনা বা কার সঙ্গে ঘটে যাওয়া?
এই ঘটনাটা আমার বাড়ির ঘটনা, আমার চাচাতো বোনের ছেলে, আমার ভাগিনা, আমরা সমবয়সী, আমার ফ্রেন্ডের মতো আমরা একসাথে চলাফেরা করছি। তো ঘটনাটা হইল আনুমানিক 2011-12 এইরকম। এই ও তখন বরগুনা কলেজে পড়ে, সম্ভবত এনভায়রনমেন্ট নাকি যেন একটা বিষয় আমি পরিপূর্ণ জানি না, এ নিয়ে পড়তেছিল। আর ফাঁকে আমাদের এলাকার ওই যে ছোটখাটো বাজার থেকে চার পাঁচটা দোকান নিয়ে যে একটা ছোট বাজার হয়, এরকম বাজারে দোকানদারি করত। তো ওইখানে বসে কিছু বাচ্চা প্রাইভেটে পড়াইতো, অনেক সময় ইচ্ছা করে ও বেশিরভাগ বেশি রাত করে আর কি দোকান বন্ধ করতো, এরপরে বাসায় যেত। তো একদিন আনুমানিক রাত্র 12:30 কি একটা হবে এরকম, বাসায় যাওয়ার সময় ওই বাজার থেকে বা দোকান থেকে আমাদের বাড়ি আনুমানিক আধা কিলোর মতো মাটির রাস্তা, দুই পাশে ধান ক্ষেত, মাঝখান থেকে মাটির রাস্তা। তো যাওয়ার সময় ওই রাস্তার মাথায় আবার আরেকটা আছে রাস্তা, ওই রাস্তা মানে গ্রামের ভিতরের যে আমরা ওইটাকে আরো রাস্তা বলি, যেটা যাই হোক, ওই রাস্তা থেকে এক এক বাড়িতে ঢোকার এক একটা রাস্তা, ওই বাড়িতে ঢোকা যে রাস্তাগুলো এইগুলোকে আমরা বলি বাড়ির দরজা। তো ওই যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আসার সময় ও খেয়াল করলো যে আমাদের বাড়ির যে দরজা বা আমাদের বাড়ি ঢোকার যে রাস্তা, এই রাস্তায় একটা লাইটের মতো দেখা যায় দূর থেকে, বেশি মানে লাইটের আলো অতটা বেশি না কিন্তু একটা লাইট এতটুকু বোঝা যায়। যাই হোক, ওই দেখার সময় ও অতটাই করলো না, একটু পরে দেখলো যে আবার লাইটটা নাই। কিছুক্ষণ পর দেখছে লাইটটা ওই রাস্তা ওইখান থেকে ও যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তার বরাবর রাস্তার মাথায়, মানে যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে রাস্তা এই রাস্তার মাথায় লাইট। তো খেয়াল করলো হয়তো বা আমাদের এলাকায় আবার একজন লোক আছেন নাম দৌলত খান, উনি বেশিরভাগ সময় ওই ট্যাডা চল বা পোলো এগুলো দিয়ে মাছ ধরতেন। তো ওই সময় যদিও মানে শুকনার সিজন ছিল, তো মনে করছে হয়তো বা উনি বাইর হয়েছে, ওনার কথায় আর কি ওর মনে ধারণা হয়েছে যে হয়তো বা উনি আসছে। যাই হোক, কিছুক্ষণ পর আবার দেখতেছে লাইট নাই। এভাবে যাওয়ার পরে আমরা ওইখানে মেদাবাড়ির চড়ান আছে একটা, আমরা যে খেলাধুলা করতাম ছোটবেলা, এখনো আছে চড়ানটা, কিন্তু এখন আর ওরকম খেলাধুলা বাচ্চারা ওরকম হয় না, খুব কম হয়। ওই চড়ানের কাছাকাছি আসার পরে দেখতেছে যে আসলে লাইট একটা না দুইটা, আর দুইটা ওর পায়ের কাছে, আর মূলত লাইট না পায়ের কাছে দুইটা চোখ, সাদা চোখ, আর সাদা চোখের মধ্যে এইরকম লাল মনে হয় যেন আগুন জ্বলতেছে এরকম। তো কিছু লোক থাকে না যে অত্যন্ত সাহসী, অতিরিক্ত সাহস, ও ছিল ওই রকম একটা ছেলে। যাই হোক, ও মানে একটু বকার মতো দিল, শালা আমারে ভয় দেখাইতে আইছো কথা বলে ও মানে ওই চোখে লাথি মারছে। লাথি মারার পর দেখতে চোখটা ওই যে চড়ান যা বা খেলার মাঠের মতো ওদিক দিয়ে দৌড় দিছে, দৌড় দিছে পর ও মনে করছে ও কেসেও আসতেছে। আবার ও যখন সামনে যাচ্ছে পিছন দিয়ে মনে হয় কেউ দৌড়ে দৌড়ে আসতেছে, আবার পিছনে তাকায় দেখে আবার সেই চোখ দুইটা আসতেছে। তো ওই রাস্তার পাশেই কলমিলতা যে থাকে, একটা কলমিলতা শুকনা ওইটা ভাঙছে, ভাঙে আজকে তো খবর আছে এই বলে মানে ওইটা দৌড়ে নিতেছে। দৌড়ে নিয়ে দেওয়ার পরে ওইটা মানে চড়ানের মাঠের ওই মাথায় গেছে, যখন ওই মাথায় গেছে ও আবার আসছে যাক গেছে। আর কিছুক্ষণ দেখতেছে যে না আবার ওই মানে পিছনে যেন কেউ আসতেছে, এরকম হাঁটা বা দৌড়ানোর শব্দ পিছন থেকে, আবার সেই চোখ দুইটা, সেই চোখ দুইটা ওর পিছে পিছে আবার আসতেছে। কিন্তু আমার মনে হয় যে ওর অতিরিক্ত সাহসের কারণে ওই দিন আর কি ওকে আক্রমণ করতে পারে নাই। তারপরে এইভাবে তিন চারবার করার পরে ওই মাঠের পর বেড় থাকে, ওই মাটি কেটে ছোট ড্রেনের মতো হয়, ওইটা আমাদের দেশে বেড় বলে, বেড়ের পর হলো কান্দি যেখানে গাছ লাগানো থাকে, ওই কান্দিতে ছিল বাঁশঝাড়। তো দেখলো বাঁশঝাড়ের গোড়ায় গেছে, তখন বলছে হয়তো বাঁশঝাড় এটা ওর আড্ডা খানা, তো ওই জায়গায় থাকুক। এতো ও আবার আসছে, আবার ওর পিছনে আসছে আবার ধাওয়া করার জন্য। এরপর লাঠি নিয়ে একেবারে বাঁশঝাড়ের গোড়া পর্যন্ত গেছে, আজকে তোরে না পিড়ে আমি যাইতেছি না, তোরে আজকে মারমো এরপরে যাবো। এই ওর দৌড়ে নিতে পরে ওই চোখ দুইটা দেখতেছে যে বাঁশঝাড়ে বাঁশ বাইয়ে বাইয়া ও দেখতেছে চোখ যে উঠতেছে, এটা দেখা যায় যে একেবারে বাঁশের আগায়, যখন বাঁশের আগায় গেছে তখন ও বাড়িতে চলে গেছে। আর আমি তখন মসজিদে ইমামতি করতাম, যার কারণে বাড়িতে ছিলাম না। একদিন বা দুই দিন যাওয়ার পরে আমি বাড়িতে গেছি, তখন বললো যে মামা আমার সাথে তো এইরকম এরকম ওই দিন রাত্রে এই ঘটনা হয়েছে। এই এরপর এই আমি দুই দিন পরে শুনছি, এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, সো দুটো ঘটনা আমরা শুনে ফেলাম আমাদের বেলাল ভাইয়ের কাছ থেকে, এবং আশা করছি যে ঘটনাগুলো ভালো লাগছে। ফিডব্যাকটা কিন্তু খুব সহজে আপনি চালিয়ে জানাতে পারেন, সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন জে এফ এম স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর আপনার টেক্সট অ্যান্ড পাঠাবেন 26969 নাম্বারে। আনহা জয়েন করে রয়েছেন, যেমনটা মনি বলছেন বেশ ভালো লাগছে আজকের গল্পগুলো বা ঘটনাগুলো। আছেন আমাদের সাথে এই মুহূর্তে সৌভিক গাঙ্গুলী, এবং তিনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সাথে কিন্তু বাংলা ভাষাভাষী বিভিন্ন জায়গার ভাই বোন, সেটা বাংলাদেশ হতে পারে, প্রবাস হতে পারে, প্রবাসে প্রচুর বাংলাদেশিরা থাকেন, বাঙালিরা থাকেন। তো সবকিছু মিলিয়ে যদি বলবো সেটা হচ্ছে যে দুর্দান্ত একটা সময় আশা করছি আপনার কাছে, এবং ঘটনাগুলো বেশ ভালো লাগছে। তো বেলাল ভাই, আমরা তৃতীয় ঘটনাটা শুনতে চাই আপনার কাছ থেকে, এটা কোথাকার ঘটনা?
তৃতীয় ঘটনাটাও আমাদের গ্রামের, আমার শ্বশুরবাড়ি এলাকার।
চলুন শুনি
ঘটনাটা। হলো আমার চাচা শ্বশুরকে নিয়ে, তো তখন আমার শ্বশুরবাড়ি এলাকাটা মূলত নদী ভাঙ্গন এলাকা, ওই জায়গায় নদী ভাঙ্গন এলাকায় ওই ভাঙা জায়গায় আর কি ব্লকের বাঁধ হইতেছিল। তো যে সিকিউরিটির দায়িত্বে ছিলেন আমার চাচা শ্বশুর। আর এই ঘটনাটা এমন সময় যখন ওই এলাকায় আপনার ডায়রিয়া মহামারী আকার ধারণ করছিল, যে প্রায় বাড়িতে প্রায় জনেরই এরকম ডায়রিয়া। যাই হোক, আমার চাচা শ্বশুর উনি আমরা সবাই মেয়ের পক্কা বলেই ডাকি, পক্কা রাত্রে ডিউটিতে যাওয়ার পরে স্বাভাবিক রাত্রে ডিউটিতে গেছে, তখন আর কারো কোনো নেই। ভোরবেলা আমার ওয়াইফের বড় বোন জেঠুন আর কি, আমার ওরা ছয় বোনের মধ্যে উনি হলে সেজ, সাত বোনের মধ্যে সেজ, এই একজন মারা গেছেন, এখন ছয়জনের মধ্যে আর কি মেজ উনি। যাই হোক, ওনার আবার মাছ ধরে, তো আমার যে ভাইরা উনি নদীতে জাল দিয়ে মাছ ধরে, ওই যে আপনার শলা চিংড়ির যে পোনা, শলা চিংড়ির পোনা। আর ওই যে আমার যে আপা, আমার ওয়াইফের যে বড় বোন, উনি ওই পোনা বাসার জন্য আর কি সাথে যাইতেন। তো আমার ভাইরা উনি তো রাত থাকতেই চলে গেছেন নদীতে, আর আপা গেছে একটু ফর্সা হয়েছে তখন। তো আপা যাওয়ার পরে দেখতেছে যে পক্কা নদীর পাড়ে পড়ে আছে, আর সারা গায়ে কাদা, সারা গায়ে ধুলা বালু কাদা মাটি। এই এটা দেখা পরে উনি ডাকাডাকি শুরু করলো, ডাকাডাকি শুনে অনেক লোকজন আসলো, আসার পরে পক্কারে বাড়িতে নিয়ে আসা হইল। বাড়িতে আনার পরে হুশ নেই ওনার কোনো, যাই হোক, ওনার শরীর পরিষ্কার করার পরে এলাকার এমনি গ্রাম মজে ডাক্তার থাকে, ডাক্তার ডাকা হয়েছে, ডাকার পরে ওনার সেলাইন করা হয়েছে এবং নাকে মুখে পানির ছিটে দিয়ে ওনার হুশ আনা হয়েছে। হুশ আনার পরে ওনার বিহেভটা সবার কাছে অন্যরকম লাগছে, যে একটা নতুন বউ যেমন পরপুরুষ দেখলে বা অন্য লোক দেখলে যেমন ঘোমটা দেয় বা এই যে মুখে হাত দিয়ে যে চেহারা লুকানোর চেষ্টা করে, এইভাবেই আর কি আপনার উনি বিহেভ করে, হাসে, মুখে হাত দিয়ে খালি হাসে, মেয়েদের মতো হাসে। এই তখন ওই যে ডাক্তার যিনি ছিলেন উনি বললেন যে আসলে এটা ডাক্তারের রোগ না, প্যারানর্মাল জাতীয় কিছু, হয়তো বা ওনার উপরে কোনো জিন বা ভূত এরকম কিছু আসর করছে, আপনারা কোনো ফকির বা এ ধরনের কিছু দেখান, আমার মনে হয় সেটাই বেটার হয়। তো এলাকা বাড়ির যারা ছিল তারা ওই তার কথা অনুযায়ী ফকির আনলো। ফকির আনার পরে এরপরে জানতে পারলো যে ওটা প্যারানর্মালি কিছু ছিল, জিন ছিল। এই ওকে যাওয়ার জন্য ফকির বলছে, বলল যে না আমি যাব না, আমি ওকে নিয়ে যাব। যে ও বুড়া মানুষের নিয়ে তুমি কি করবা, তো বুড়া হইলে ওকে আমার ভালো লাগছে এই কারণে ওকে নিয়ে যাব আমি। বলছে না তোমার যাওয়াই লাগবে, তুমি থাকতে পারবে না, কারণ মানুষের সাথে কখনো জিন বা এই ধরনের কিছু থাকতে পারে না, তোমার যাওয়া লাগবে, তুমি কি করলে যাবা তাই বলো। ঠিক আছে আমি যাব, আমাকে যদি একটা খাসি দাও। না খাসি দেওয়ার ওনার যে অ্যাবিলিটি, ওনার যে সম্পদে, ওনার অবস্থা তেমন ভালো না, তো উনি তোমার কিছু দিতে পারবে না, খালি যাওয়া লাগবে, কারণ আমাকে কিছু না কিছু দেওয়াই লাগবে, কিছু না দিলে আমি যাব না, কিছু দিতেই হবে। পরে ফকির বলছে ঠিক আছে তোমাকে দেবো, তোমায় যা দেবো তাই নিয়ে যাবো, কিন্তু ঠিক আছে যা দেবেন তাই নিয়ে যাব। বললো যে আচ্ছা ঠিক আছে। ওই কথা বলার পরে ফকির বললো যে তোমাকে দেবো ওনার জুতা, তাও একটা জুতা, দুইটা না, তুমি ওনার জুতা মুখে করে নিয়ে যাবা, এই এবং আমরা যখন দেখতে পারি যে তোমরা তুমি মুখে করে নিয়ে গেছো। যাই হোক, ওই এই কথা বলার পরে ওই জুতাটা দেখলো আমরা, মানে ওইখানে যারা ছিল আমার ওয়াইফ সহ বা বাড়ির সবাই যারা ছিল তারা দেখলো যে ওই জুতাটা পক্কা মুখে নিল, মুখে নিয়ে দরজা পর্যন্ত যাওয়ার পরে উনি উপর হয়ে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে উনি জ্ঞান হারাই, জ্ঞান ছিল না, জ্ঞান হারাই ফেলাইছে, আর ওনার মুখে জুতাও নাই, জুতা আশেপাশে বাড়ির মধ্যে কোনো জায়গায় নেই, জুতা নাই। এই যাই হোক, এরপরে পক্কার হুশ আসার পরে ওনার জিজ্ঞাসা করা হইলো আসলে রাত্রে কি হয়েছিল একটু বলেন তো। উনি বললো যে আমি যখন ডিউটিতে গেছি রাত্রে নদীর পারে তখন আমার শরীরের সাথে কিছু ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে আমি অতটা ই করি নেই, এরপরে আবার ধাক্কা লাগে, তখন বুঝতে পারলাম যে অন্ধকারে কিছু কোনো জিনিস আমার শরীরে ধাক্কা দিতেছে বা আমার শরীরে টাচ করতেছে। তখন আমিও একটু হাতাহাতির চেষ্টা করলাম, ওই হাতাহাতিতে আমার কিভাবে যে আমি মানে অজ্ঞান হয়ে গেছি বা আমার কিভাবে যে আমি বাইতে গেছি একটু বুঝতে পারিনি। তবে আমার মনে হয় যে ওটা ভোর রাতের দিকে হয়তো বা ছিল, আর আজানের কারণে আমরা জানি যে প্যারানর্মাল এগুলো যদি আজান হয় আজানোর সময় তারা থাকে না, আমার মনে হয় যে ভোর রাত্রেই ছিল, ওই হাতাহাতির সময় হয়তো আজান দিছে এই কারণে। আর যে পক্কা যেহেতু হঠাৎ এরকম একটা অস্বাভাবিক ঘটনার কারণে হয়তো ওনার এরকম হুশটা ছিল না, যে আজান দিছে কিনা ওইটা হয়তো উনি জানেন না, তো আমার মনে হয় আজানের কারণেই আল্লাহ ওনাকে বাঁচাই দিছে আজানের ওসিলায়। এই ছিল আমার
তিনটা ঘটনা আমরা শুনে ফেললাম। এনিওয়ে, সো এরকম যদি হয় বেলাল ভাইয়ের মতো করে উনি প্রায় চার থেকে পাঁচটা ঘটনা আজকে নিয়ে এসেছেন, যদি আপনার এরকমটা হয় যে মিনিমাম তিনটা ঘটনা, তাহলেই আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এবং রেজিস্ট্রেশনের প্রসেসটা বলছি, RBS মোবাইলের SMS অপশনে যেয়ে তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। কমেন্টে অনেকে রয়েছেন, যেমন সাইমন আছেন আমাদের সাথে, রিয়া খান জয়েন করে রয়েছেন, জান্নাত ফারান আছেন আমাদের সাথে, সাজিদ খান জয়েন করে রয়েছেন, প্রকাশ সাহা আছেন আমাদের সাথে, অনন্ত ঘোষ জয়েন করে আছেন, সঞ্জিদার টুম্পা রয়েছেন আমাদের সাথে, এরকমটা আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। সো ঝটপট করে আপনি ফিডব্যাকটা জানাবেন, JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, কেমন লাগছে আজকের বেলাল ভাইয়ের ঘটনাগুলো লিখে পাঠাবেন 26969 নম্বরে। আরো প্রায় দুটো ঘটনা আমরা শুনবো, চতুর্থ কোন ঘটনাটা শুনছি আমরা বেলাল ভাই?
চতুর্থ ঘটনা আমার শ্বশুর বাড়ির, আমার ওয়াইফের স্কুলের ঘটনা
শুনি।
আমার ওয়াইফের স্কুল ফ্রেন্ড, বয়সে যদি ওর একটু ছোট, আর ওই মেয়েটা তখন পরে 7-এ আর আমার ওয়াইফ পরে 9-এ। ওই মেয়েটা 7-এ পড়লেও ওর শরীরে গঠন ছিল এরকম যে দেখলে মনে হয় যেন 4-এ বা 5-এ পরে, মানে জীর্ণ শীর্ণ শরীর ছিল, ছোট ছিল এমনি। এই ও লেজারের সময় যখন লেজার হয়েছে তখন ওদের দোকানের কাছে, মানে স্কুলের কাছে কোনো দোকান ছিল না, দোকান ছিল একটু দূরে হয়তো বা দেখা যায় 250-300 মিটার দূরে। ওই দোকানে যাওয়ার সময় খাল ছিল, খালের দুই পাশে রাস্তা, তো ওই খালের পার দিয়ে গেছেও আসার সময় দেখতেছে রাস্তায় একটা সুপারি পড়ে আছে, আর তখন সুপারির সিজন না, সুপারির সিজন না, কিন্তু অসিজন একটা সুপারি পাইছে, মোটামুটি একটা আপেলের মতো বড় সুপারি, সুপারি নিয়ে আসছে। নিয়ে আসার পরে, স্কুলে আসার পরে ওর ব্যবহার বা আচরণ বিধি সবার কাছে অস্বাভাবিক। ও হাসাহাসি করে, বাচ্চাদের অন্যান্য ছেলেমেয়ের গায়ে হাত তোলে, এবং এমনও হয়েছে যে ওই সেভেনে পরে যেহেতু ছোটই, অনেক ছেলেরাও দুষ্টমি করত, তো দুই তিনজন ছেলে দেখা যায় এক ধাক্কায় ওরা এক হাতের ধাক্কায় দুই তিনটা ছেলে পড়ে যেত এইরকম। তো এইরকম অবস্থা দেখার পর হাসাহাসি দেখা ব্যাপারটা সবার কাছে অস্বাভাবিক লাগছে। তো লাগার পরে ওই স্কুলে যে দপ্তরি ছিলেন, উনি বয়স্ক ছিলেন, উনি একটু দোয়া কালাম ঝাড়ফুঁক জানতেন, তো উনি কি যেন একটু দোয়া পরে কানে ফুঁদেছে, কানে ফুঁদার পরে ওর শরীরে মনে হয় যেন আগুন জ্বলে গেছে এইরকম, মানে খুব চিৎকার এবং খুব মানে আরো উচ্ছৃঙ্খলা বেশি করতেছে। তখন সবাই বুঝতে পারলাম, উনি বললো যে না ওরে কোনো কিছু তা আসর করছে, কোনো সমস্যা হয়েছে। তো ওর মা বাবাকে খবর দেওয়া হয়েছে, মা বাবাকে খবর দেওয়ার পরে তারাও সাথে সাথে স্কুল চলা অবস্থায় তারা মানে ওই ফকির বা কবিদার যাই বলে ওনাদের ডাকায় আনছে। স্কুলের সাথে একটা বাসা ছিল, ওই ওই বাড়িতে বসেই ওই ফকির দিয়ে গনাইছে। গনানোর পরে তা বৈশা ভারে বৈশা ওই ওর সাথে যাইছিল, তাদেরকে হাজির করা হয়েছে। হাজির করে বলা হয়েছে যে তোমরা ওর সাথে আসছো কেন, ধরছো কেন? তখন প্রথম তোমরা বলে নাই যে তুমি ওর সাথে আসছো কেন, কে তুমি? তখন বলে আমি যেই হই, ও আমাদের ছায়া পাড়াইছে। তোমাদের ছায়া পাড়াইছে, তোমরা কয়জন? আমরা সাতজন। তোমরা সাতজন কি ছেলে না মেয়ে? কারণ আমরা সাতজন সাত বোন, আমরা সাত বোন, আর ওকে নিয়ে যাব আমরা, ওকে নিয়ে আমরা আট বোন হব, ও আমাদের সাথে থাকবে, ও আমাদের বোন, আমাদের বোন হিসেবে নেব না, বোন হিসেবে নিতে পারবে না। তোমরা আসলা কেন? কয় আমরা ছিলাম ওই খালের উত্তর পাশে হইল সুবারি গাছ, আর ও আসছে খালের দক্ষিণ পাড় দিয়া। তো খালের উত্তর পাশে সুবারি গাছ, সুবারি গাছের উপরে ছিল ওরা বসা, আর ওই গাছের সুবারি ছিল এটা। তো বললো যে ওরা বললো যে ও আমাদের সুবারি আনছে এবং আমাদের ছায়া পাড়াইছে। তোমাদের ছায়া পাড়াইছে, তোমাদের ছায়া তো আর ও দেখে নাই, মানে দেখে নাই, কিন্তু আমাদের সুবারি আনলো কেন? এই জন্য ওরা ও আমাদের সুবারি আনছে আর আমরা ওকে নিয়ে যাব। এটা একেবারে আমার ওয়াইফের, যদিও ছোট নাইনে পরে, তখন তো ছোট না, একেবারে সামনাসামনি দেখাই ঘটনা। এই এরপরে ওই ফকির অনেক ইস্যুর পরে, রিকোয়েস্টের পরে, যাই হোক, পরবর্তীতে সম্ভবত ছাগল নাকি দেওয়া হয়েছিল, পুরোপুরি আমি জানি না শেষেরটা, যাই হোক, যেকোনো ভাবে আর কি পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। এই ছিল আমার চতুর্থ ঘটনা।
অলরাইট, সো চতুর্থ ঘটনা আমরা শুনে ফেললাম, এবং সর্বশেষ ঘটনাটা আমরা শুনব। সর্বশেষ ঘটনাটা শুনতে শুনতে আমরা বিদায় নিব, বাট তার আগে আবারও বলছি, চলছিল কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা জিনিসটা খুব ইন্টারেস্টিং, যাদের বাসায় নাই কালকে অবশ্যই কিনে তারপর অবশ্যই ট্রাই করে দেখবেন যে আমার কথাটা কি ঠিক নাকি মিথ্যা। কখনো মনে হয় চিপস, কখনো মনে হয় বিস্কিট, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, সো যারা ট্রাই করেন নাই ডেফিনেটলি ট্রাই করবেন। শেষ যে ঘটনাটা শুনবো এটা কোথাকার ঘটনা ভাইয়া?
শেষ যে ঘটনা, এই ঘটনা আমার এলাকার, আমি এখন যেখানে থাকি ইসাপুরা বাজারের কাছে,
তিনশো ফিটের
আশেপাশে, আপনার 300 ফিট দিয়ে নীলা মার্কেট ইসাপুরা হয়ে জলশিরে ঢোকার যে রাস্তা, আমরা ওটাকে 100 ফিট বলি, আমরা জানি যে নতুন বাজারের রাস্তা এটাকেও 100 ফিট বলে। তো ওই যে 100 ফিট ইসাপুরা হয়ে যে 100 ফিট, এটা হলো 100 ফিটের রাস্তার ঘটনা। 100 ফিটের রাস্তার দুই ধারে আপনার পশ্চিম পাশে হইল মিনিমাম বিভিন্ন আপনার ওই ডেভেলপার বা ওই যে আপনার ওনাদের এই যে প্লট করা আর কি, ওয়াল করা, আর রাস্তার পূর্ব পাশে হইল মানুষের বসবাস, বসতি, বাড়িঘর আর কি। যাই হোক, ওই রাস্তাই হয়তো প্যারানর্মাল কিছু আছে এখনো। ওই রাস্তার আপনার পশ্চিম পাশে যে প্লটগুলো, ওইখানে বিভিন্ন যে ঘাস আছে, আমার বাসা থেকে একটা দুইটা বাসার পরে এক মহিলা আছেন, একটু বয়স্ক, হয়তো বা 50-60 এরকম হবে বয়স, ওনারা গরু পালেন, তো গরুর ঘাস কাটার জন্য গেছেন ওই পলটের মধ্যে। এই পলটে যাওয়ার পরে ওই ঘাস কাটা অবস্থায় উনি মানে ওনার মনে হইল যে কেউ একজন ওনাকে এত জোরে একটা চর মারছে যে উনি পড়ে গেছেন, আর চর মারার পরে শুধু একটু কথা শুনছেন যে এখানে আর আসবি না, বাঁচতে চাইলে এখানে আর আসবি না, কিন্তু উনি চোখে কিছু দেখেন নাই। আর এই ঘটনা যখন হয়েছে তখন এর আগেও আরো কয়েকজন আরে মানে আপনার ওই বাড়ির কাছে দেখা যায় বাসার গলিতে অথবা রাস্তার ধারে আরো দুই একজন আরে ধাক্কা মারছে বা চর মারছে, এরকম ঘটনা ঘটছে। কিন্তু ওনারে যেরকম চর মারছে এইরকম চরটা তেমন কাউকে মারা হয়নি, আর ওনার চর মারার পরে গালে এমন হয়েছে মনে হয় যেন পুড়ে যাওয়ার মতো অবস্থা, এই আঙুলের ছাপ আছে। এবং আমার ওয়াইফ নিজেও দেখছে সরাসরি, এই জিজ্ঞেস করলো যে কয়ে বাবা, আমি বলতে পারি না, কিন্তু শুধু এতটুকুই শুনছি যে বাঁচতে চাইলে এখানে আর আসবি না, এই চলে যা। এই এরপরে এই ঘটনা যেদিন শুনছি মাঝে একদিন গেছে, একদিন যাওয়ার পরে মানে সাপোজ বোঝানোর জন্য বলি, যদি এই যে আমার ওয়াইফ ওনার এই যে গালে দেখছেন এটা মনে করেন যেন শনিবার, তো মাঝে রবিবার গেছে, সোমবার সকালের ঘটনা। আমার বাসার পাশে আমরা যে বাসায় থাকি ওখানে আমরা দুইজন ভাড়াটিয়া, আমাদের বাড়িওয়ালা দুইজন ভাড়াটিয়া, তো আমার পাশের যে ভাড়াটিয়া উনি ওই মহিলা আবার জলসিঁড়িতে বাবুরচির কাজ করে। তো সকালের খাবারটা রান্না করার জন্য তারা যারা বাবুরচির কাজ করেন তারা ফজরের সময় যান, অনেকে ফজরের আগে যায় অনেকে ফজরের পরে যায়। যাই হোক, তো উনি হয়তোবা ফজরের আজানের আগেই গেছিলেন, যার কারণে উনি কিছুদূর যাওয়ার পরে ওই 100 মিটার মাথায় জলসিঁড়ি ঢোকার আগে যে ব্রিজ আছে ওই ব্রিজের আগে রাস্তার পাশে দেখতেছে একটা মহিলা দাঁড়ানো, ঘোমটা মাথায়, লাল শাড়ি পরা, ঘোমটা মাথায়, ঘোমটা দেওয়া, ঘোমটা টানা আর কি। তো উনি মনে করলেন যে আমার মতো হয়তো বা অন্য কোনো বাবুর্চি, এছাড়া আর এখন মহিলা আসবে কোথা থেকে। তো উনি বললো কি খেলা, দাঁড়ায় রয়েছে, আসো একসাথে যাই। এই একসাথে যাই যখন বলছে তখন আসে নাই, দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকার পরে ওনার কেমন একটি সন্দেহ হইলো, হয়তো বা উনি কি জন্য দাঁড়াইছে, উনি আমি যাই। তো উনি যখন হাঁটা দিছে দেখে যে ওই মহিলা ওই যে ঘোমটা পরা লাল শাড়ি পরা ওনার সাথে সাথে হাঁটা দিছে। তো উনি আবার যখন দেখার জন্য দাঁড়াইছে দেখে যে ওই যে ঘোমটা পরা উনিও দাঁড়াইছে। এরপরে আবার যখন হাঁটা দেয় তখন দেখে আবার হাঁটে, আবার যখন দেখে একটু দাঁড়ায় তখন দেখে ও দাঁড়ায়। তো এইভাবে 3-4 বার হওয়ার পর ওনার মনে সন্দেহ জাগছে, সন্দেহ জাগার পরে আপনার দৌড় দিছে, ওনার একটু ভয় লাগছে, ভয় লাগার পরে দৌড় দিয়ে ওনার হাতে ব্যাগ ছিল, আর দৌড় দেওয়ার পরে ওই যে 300 ফিটের মাথায় যে ব্রিজ, ব্রিজের উপরে ওঠার পরে জোরে চিৎকার মারছে, চিৎকার মারে উনি পড়ে গেছেন, পড়ে অজ্ঞান হয়ে গেছেন। আর ওই ব্রিজের ভিতর সাইডে ওইখানে সিকিউরিটির আপনার পয়েন্ট আছে, সিকিউরিটি থাকেন, এই ওই সিকিউরিটির চিৎকার শোনার পরে দৌড়ে আসছে। আসার পরে ওনারে মানে দেখতেছেন যে উনি ঘামায় পুরো শরীরের সমস্ত কাপড় চোপড় ভিজে গেছেন, আর ওনার ওন্না সাথে নাই এবং ব্যাগও সাথে নাই। তো ওনার নাকে মুখে পানি দিয়া, পানি ছিটা দিয়া যে ওনাকে হুশ করানো হয়েছে। হুশ করানোর পরে ওনার জিজ্ঞেস করতেছে কি খবর, বললো এরকম এরকম আমি দেখছি, কিন্তু এখন তো দেখি, আমি তো মনে করছি খালা, যখন আমি বলছি খালা চলো যাই একসাথে, এখন তো কোনো খালা দেখি না, এই আমার পিছে পিছে আসছিল, ঘুমটা মরে আমি চেহারাও দেখি নেই, এই কিন্তু দৌড় দিছিল আমাকে ধরার জন্য। এই এরপরে ওই সিকিউরিটি বলল যে আপনি বাইচে গেছেন, কারণ আমরা উনি ওই যে সিকিউরিটি ছিলেন উনি বলল যে আমি এই জায়গায় চাকরি করি অনেকদিন, কিন্তু এই পর্যন্ত শুনছি 2 জন মারা হয়ে গেছে এই জায়গায়, যে প্যারানর্মাল জাতীয় যেটাই আছে ও অলরেডি 2 জন মারছে, আর যাদেরকে মারছে তাদেরকে একদিনই বেশি সময় দেয়নি, যখন ধরছে তখনই মারছে। এই তো আপনি প্রথম ব্যক্তি যিনি ওনার হাত থেকে বাইচে গেছেন। যাই হোক, এরপরে রিসেন্ট এই গতকালকের আগের যে রাত্র, এই মানে এই যে এই রাত্রের আগের রাত্র, ওই রাত্রেও এই আমার বাসা থেকে কাছে ওই যে 100 ফিট রাস্তা বলছি, 100 ফিট রাস্তার কাছে আরেক বাড়ি, ওই বাড়ির মহিলা রাত্র আনুমানিক 3-4 এরকম হবে, তো উনি শুনতেছে ওনার বোন, ওনার বোন আসছে, ওনার বোন ডাকতেছে নাম ধরা যে একটু বাইরে আয় আমি আইছি দরজা খোল। তো একবার ডাক দিছে, বেশি ডাক দেয়নি, উনিও বোঝে নাই না বুঝা, যখন ঘর থেকে বাইর হইতে গেছে ওনার শাশুড়ি নামাজি, উনি তাহাজ্জুদ গুজারি, উনি রাতে তাহাজ্জুদ পড়ার জন্য আসছে, যখন দেখছে যে ওনার বউ ছেলের বউ ঘর খুলছে, দরজা খুলছে, এই কই যাও তুমি ঘরে আসো, এই শাশুড়ির আগে হয়েছে বলছে ওরা ঘরে উঠছে। কিন্তু এরপরে আর কোনো ডাকাডাকি আর কোনো কিছু শুনে নাই, কে ডাকছে বা কি জন্য ডাকছে, শুধু উনি শুনছে যে ওনার বোন ওনারে ডাকছে। আর এই ঘটনাটা যারা ওই জায়গায় 100 ফিটে অনেকেই জানে, এবং এটার এখনো পর্যন্ত কোনো সলিউশন হয় নাই। আর ভাইয়া এই ছিল আমার লাস্ট ঘটনা।
অলরাইট, সো আমি আশা করছি যে যারা এই মুহূর্তে 300 ফিটের অধিকটাতে কিঞ্চিত কিছুটা হলেও হয়তো একটু ভয় ভয় পাচ্ছেন। এনিওয়েজ, আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিব, এবং বিদায় নেওয়ার আগে লাস্ট মোমেন্টে আমাদের সাথে মাহবুব ভাই ছিলেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি ইমরুল ছিলেন, তমা জয়েন করেছিলেন আমাদের সাথে, স্নেহা ছিলেন আমাদের সাথে গুলবাগ থেকে দেখতে পাচ্ছি, আজ ছিলেন আমাদের সাথে এই মুহূর্তে আশফিয়া ছিলেন আমাদের সাথে, তমা সৌরভ ভাই ছিলেন আমাদের সাথে লাস্ট মোমেন্টে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনার শুক্রবারের দিনটা খুব বেশি ভালো যাবে। And yes, আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ বিলাল ভাই, আমাদের জন্য অনেক দোয়া রাখবেন, অনেক অনেক ধন্যবাদ এই যে এই রাত বিরাতে ভূত স্টুডিও শুনেন এবং তার পাশাপাশি আজকে আসলেন। সো সবকিছু মিলিয়ে অসংখ্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি আপনার কাছে, এবং খুব দোয়া রাখবেন আমাদের জন্য।
জি অবশ্যই, আপনাদের কাছে দোয়া আছে
অবশ্যই। তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, এবং নেক্সট এপিসোডে আশা করছি আরো বেশ কিছু অসাধারণ ঘটনা নিয়ে আমরা ফিরে আসতে পারবো। বাট সেক্ষেত্রে যেটা আপনার হেল্প যেটা প্রয়োজন সেটা হচ্ছে, যদি আপনি পরবর্তী পর্বে আসতে চান সেক্ষেত্রে ঝটপট করে রেজিস্ট্রেশনটা করতে পারবেন এখনই, এবং রেজিস্ট্রেশন শুধু এখন না, আপনি যখনই দেখছেন পুরো সপ্তাহ জুড়ে রেজিস্ট্রেশন করা যায় 24 ঘন্টা, যখন খুশি তখন। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। আশা করছি গল্পগুলো ভীষণ রকম ভালো লাগলো, সময়টা চমৎকার কাটুক, শুক্রবারের প্রিয় মানুষগুলোকে সঙ্গে নিয়ে চমৎকার থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালাম আলাইকুম।